আসসালামু আলাইকুম। অদ্ভুতের 217তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আপনাদের কাছে আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং নিয়ে এসেছি যথারীতি বেশ কিছু ভয়ের ঘটনা। দূরেও কাছে, দেশে বিদেশে যে যেখানে বসে অদ্ভুতরে শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আর বসন্ত কিন্তু চলে গেল। এই কারণে বলছি, কারণ বসন্ত আসার সাথে সাথেই কিন্তু উষ্ণতা অনুভব করা শুরু করেছি। মানে শীত চলে যাওয়ার পর যে একটা সুন্দর একটা মিশ্র আবহাওয়া থাকে শীত এবং এই যে হালকা উষ্ণ বাতাসের পরশে মিলেমিশে একটা অসাধারণ পরিবেশ হয়, সেই পরিবেশটা কিন্তু খুব একটা লাস্ট করছে না। আজকে থেকে কিন্তু গরম পড়া শুরু হয়ে গেছে, এবং আমি বুঝতে পারছি এসি এবং ফ্যানের সমন্বয় ঘটানো লাগছে। মানে এমন একটা পরিবেশ চারিদিকে সৃষ্টি হয়েছে। তারপরও বাইরের আবহাওয়াটা একটু ডিফারেন্ট। আমি ছাদে বসেছিলাম এবং বেশ লাগছিল সন্ধ্যার পরের আবহাওয়াটা। গাছের পাতাগুলো নড়ছিল, বেশ সুন্দর একটা বাতাস ছিল, এবং ভৌতিক ঘটনা বলার জন্য একটা অসাধারণ এনভায়রনমেন্ট। আপনারা যারা আউটডোরে বসে শুনছেন আর তারা যথেষ্ট এনজয় করবেন। এই কারণেই কিন্তু আমি আজকে যখন পোস্ট দিয়েছিলাম, লিখেছিলাম গভীর রাতে ছাদের উপরে বসে অদ্ভুত শোনার কথা, এবং আমাকে কয়েকজন লিখেছেন, এবং আপনাদের লেখার দ্বারা কিন্তু আমি প্রভাবিত হই। কারণ আমি যখন আপনাদের লেখাগুলো পড়ি, আমি সেই মুহূর্তগুলো কল্পনা করার চেষ্টা করি, এবং আমার কাছে বেশ লাগে। কারণ আমাকে একজন বন্ধু লিখেছেন, তিনি ঢাকার মিরপুর থেকে তাদের বাড়ির ছাদে বসে অদ্ভুত শুনছেন, এবং তিনি লিখেছেন, ভাইয়া আমার বাসা যেখানটায় আশেপাশে কিন্তু বেশ কোয়াইট হয়ে যায় রাতের বেলা, এবং আমি খুব দূর দূরান্তে শব্দ শুনতে পাই, শহরের নিস্তব্ধতা দেখতে পাই, এবং আমার কাছে বেশ লাগে যখন অদ্ভুত শুরু হয়। যাই হোক, তার এই কথাটাকে আমার খুব মনে ধরেছিল, কারণ আমি কল্পনা করতে পারছিলাম সেই এনভায়রনমেন্ট। আরো একজন লিখেছেন আমাকে, কমেন্টে লিখেছেন, তিনি নিউক্যাসল আপন টাউন ইউকেতে থাকেন, এবং তিনি রাতের বেলা কাজ শেষে বাড়ি ফেরেন, 5 ডিগ্রি টেম্পারেচার যখন থাকে সেই সময়। লিখেছেন যে তিনি কানে তার ইয়ারবাডস লাগিয়ে তিনি শুনতে শুনতে বাড়ি ফেরেন অদ্ভুতরে, এবং তার কাছে অসাধারণ লাগে। তার কাছে মনে হয় তিনি ঘটনার মাঝে ঢুকে গেছেন, বা তার আশেপাশে অদ্ভুতরে রয়েছে, অদ্ভুত অনুষ্ঠানটি রয়েছে, বা তার এনভায়রনমেন্টটি রয়েছে। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আপনাদের এরকম কমেন্ট পড়ে। আপনারা আরও এই ধরনের কমেন্ট লিখবেন, অসাধারণ সব কমেন্ট লিখবেন, আমার কাছে ভালো লাগে। আমি যখন পড়ি, আমি কিন্তু আপনাদের সাথেই, আপনাদের সেই মুহূর্তের সাথে কিন্তু আমিও মিশে যাই। যাই হোক, আপনাদেরকে জানিয়ে দিলাম, যারা অদ্ভুতরে শোনেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি নামগুলো মেনশন করতে পারি না, কারণ অসংখ্য নাম আসে। আসলে দেখা যাচ্ছে আমি সামনে কিন্তু নাম নিয়ে বসি না, তো আমার সবসময় মনে থাকে না। তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে সবসময় থাকেন, আমাদেরকে সাপোর্ট করে যান, আমাদেরকে কাহিনী পাঠান। আপনাদের সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে আমি সবাইকে ফিল করি যারা আপনারা এইগুলো লেখেন, এবং আপনারা যারা আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের কাছে অদ্ভুতরে। তো যাই হোক, আপনাদের নাম উল্লেখ না করলেও আপনাদের কমেন্ট কিন্তু পড়ি। আপনারা বুঝতে পারেন আমি যখন নাকি আপনাদেরকে বলি ব্যাপারগুলো, আপনারা বুঝে নিতে পারেন যে আপনাদের সবগুলো কমেন্টই কিন্তু আমি পড়ছি। তো যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে চলবে মূল অনুষ্ঠানে, এবং শুরু করে দেবো আজকের অদ্ভুতরে। তবে যাওয়ার আগে সেই একটি রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অদ্ভুতরে অন্যরাও শুনতে পায়। আর যারা বিদেশে আছেন, যারা মেম্বারশিপ অপশনটা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু জয়েন অপশনে ক্লিক করে দেখতে পারেন। ক্লিক করলে দেখতে পাবেন সেখানে অনেক মেম্বারশিপ কন্টেন্ট রয়েছে এবং আরো আসছে। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। তখন পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। অলরাইট, চলে এলাম আপনাদের কাছে প্রথম ঘটনা নিয়ে, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ডাক্তার আরিয়ান। ডাক্তার আরিয়ান বাংলাদেশের কোন একটি জেলায় মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তো তিনি সঙ্গত কারণে তার এই ব্যাপারগুলো তার ইনফরমেশন, নাম এবং ডিটেলস গোপন রাখতে চাইছেন এবং আমিও সেটি গোপন করে রাখছি। তিনি যদি আমাকে একটি ভিজিটিং কার্ড পাঠিয়েছেন তার, তো সেটি তার সেটার জায়গা মতোই রইল। আমি চলে যাচ্ছি ডক্টর আরিয়ানের ঘটনায়। তিনি অতীতেও আপনাদের সাথে ঘটনা শেয়ার করেছিলেন তার জীবনের এবং আপনারা সেটি পছন্দ করেছিলেন বেশ। তো আমি চলে যাচ্ছি ডক্টর আরিয়ানের বর্তমান ঘটনায়, তিনি যেটি শেয়ার করেছেন। তিনি চাইছিলেন এই ঘটনাটি আমাদের 200তম এপিসোডে শেয়ার করতে, বাট তার ব্যস্ততার কারণে, পারিবারিক কিছু বা ব্যস্ততার কারণে তিনি তা করে উঠতে পারেননি। তো আমি চলে যাচ্ছি ডক্টর আরিয়ানের ঘটনায়। 2021 সালের কথা, তখন তিনি কোন একটি জায়গায় মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং বেশ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। তার অনেক অনেক কাজ ছিল সে সময়, মানে দেখা যাচ্ছে যে ফুরসতই পাচ্ছিলেন না। তো কোন এক বৃহস্পতিবারে তার কিছুটা ফুরসত মিলল, যদিও দেখা যাচ্ছে যে ডাক্তারদের ফুরসত মেলাটা খুব কঠিন। যদি তারা মেডিকেল অফিসার হয়, তাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কাজ থাকে, বিশেষ করে কোনো মেডিকেল কলেজে যদি তাদের কাজ করতে হয় সেখানে। তো দেখা যাচ্ছে যে খুব ব্যস্ত একটা সময়, কোনোভাবে তিনি ম্যানেজ করলেন যে বৃহস্পতিবার রাতে তার ওই সময় কোনো ডিউটি নেই এবং শুক্রবার দুপুর পর্যন্ত তিনি ফ্রি আছেন। তো তিনি চিন্তা করলেন যে আমি বেশ ক্লান্ত, আমি একটু ঘুমাবো বাসায় গিয়ে, আজকে এইটা এটা হবে আমার কাজ। তিনি তাড়াতাড়ি তার কলিগদের সাথে কথাবার্তা শেষ করে রাতের বেলা তিনি বাসায় চলে গেলেন। তো বাসায় গিয়ে তিনি তাড়াতাড়ি তার রুমে গিয়ে তিনি ফ্রেশ হয়ে শুয়ে পড়লেন, কোনো মতে খাওয়া দাওয়া করে চিন্তা করলেন একটু ঘুম দিই। তো ঘুমিয়েছেন, ঘুমের মাঝে রাত প্রায় তখন 3টা বাজে, এই সময় হঠাৎ করে তার সেলফোন বেজে উঠল, বেশ শব্দ করে বাজছে বাজছে। তিনি এতটাই ঘুমে বিভোর ছিলেন যে তিনি মানে শব্দটা মনে হচ্ছিল দূর থেকে আসছে। এই অবস্থায় তিনি একবার হাত দিয়ে দিয়ে ধরলেন ফোনটা, ধরার পর তিনি কল পেলেন তার অফিস থেকে, মানে মেডিকেল অফিস থেকে, সেখানে হাসপাতাল থেকে কল আসছে। সেখানকার যে ডিউটিরত যে ব্যক্তি ছিল, সেখানকার যে মোটামুটি ক্লার্ক আর কি যিনি ছিলেন সেখানে, তিনি বলছেন যে স্যার আপনাকে আসতে হবে, এখানে ইন্সপেক্টর সাহেব দুইটা ইনি আসছেন পাঠাইছেন, আপনার অ্যাক্সিডেন্টের রোগী, খুবই এবং ইমার্জেন্সি, এদেরকে একটু ময়নাতদন্ত করে দিতে হবে, খুবই মানে দরকার, মানে ময়নাতদন্ত হবে আর কি, আপনি আসেন স্যার, আপনাকে আসতে হবে, আপনি না আসলে তো হবে না কিছু। তো তিনি ঘুমের ঘরে মানে খুব মানে শুনতেছিলেন কোনো মতে। তো তিনি পরে বললেন যে আচ্ছা আমি দেখি আসতেছি, আমি আসতেছি, একটু সময় দাও আমাকে। তো তিনি ফোন রেখে মোটামুটি মানে খুব মানে ঘুম ঘুম চোখে তাড়াতাড়ি তিনি ফ্রেশ হলেন। ফ্রেশ হয়ে তিনি আস্তে করে তার কাপড় চোপড় গায়ে চাপালেন, চাপিয়ে চাপিয়ে তিনি চলে গেলেন হাসপাতালে। তো গিয়ে দেখছেন সেখানকার অবস্থা, তো দেখলেন যে হ্যাঁ আসলে দুইটা এরকম আসছে, বডি আসছে, সাথে সাথে খবর দেওয়া হয়েছে সেখানে মর্গে এবং তাদের যারা কাজ করত সেখানে, যারা ডোম যারা কাজ করত তাদের খবর দেওয়া হয়েছে। তো এই এই অংশটা আসলে ডাক্তার আরিয়ান মোটামুটি তিনি হ্যান্ডেল করতেন আর কি, এইটা তার একটা জবের একটা অংশ ছিল, এই জিনিসটা তাকে করতে হতো। তিনি ডোমদের সাথে কথা বললেন এবং বলে তিনি বললেন যে আমাকে যা যা সাপ্লাই করার এনে দাও, যে জিনিসগুলো পরীক্ষা করতে হয়, ডাক্তারের মূল্য পরীক্ষা করতে হয় সেই জিনিসটা আর কি। তো কিছু ভাইটাল অর্গানস এর কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো চেক করে ডোমরা দেখে, দেখার পর তিনি নাকি সেগুলো লাস্ট ইটা দেন আর কি। তো যাই হোক, ফরেন্সিক রিপোর্ট তিনি রেডি করে দেন আর কি। তো এগুলো তিনি রেডি করতে বললেন, করে তিনি চলে গেলেন তার রুমে এবং তার ওখানে পাশেই যে এইখান থেকে তারা এগুলো কাজ করে তাকে নিয়ে আসলো সেই তার যে রুমটাতে, যেখানে এগুলো হয় ডিসেকশন রুম, সেখানে নিয়ে আসা হলো সব। তো এনে সেই বডিটা থেকে যা যা বের করে তাকে দেওয়া হলো। তো তিনি তার কাজ করলেন আর কি, দেখে চেক করলেন তার রিপোর্ট, রিপোর্ট তিনি কাগজ নিয়ে লিখতে বসলেন। তো যেখানে তিনি লিখছেন সেটার পাশেই কিন্তু সেই বডিটা আছে, তার থেকে বেশ কিছুটা দূরে, বিশাল একটা রুম, বড় একটা রুম, রুমের এক সাইডে বডিটা রাখা এবং মোটামুটি তার যে কাজগুলো করা সেগুলো শেষ। তিনি কাগজপত্র নিয়ে বসেছেন তার একটা টেবিলের মধ্যে লিখতে। তো তিনি লিখছেন সব রিপোর্ট টিপোর্ট লিখতে লিখতে লিখতে, তার লেখাও শেষ। সেই সময় তিনি একটা চায়ের কাপ নিয়ে বসছিলেন, সেটাও তার খাওয়া শেষ। তিনি লিখে এতই টায়ার্ড হয়ে গেলেন হঠাৎ, তার কাছে মনে হচ্ছিল যে রাজ্যের ঘুম ভর করছে তার, মানে চোখ একদম লেগে আসছে, তখন তিনি আর তাকাতেই পারছেন না। তো তিনি সেই কাগজপত্র রেখে, কলম রেখে তিনি আস্তে করে একটু হেলান দিয়ে বসলেন, হেলান দিয়ে বসলেন, বসে তার মনে হলো যে একটু মানে শুয়েই পড়তে, মানে এমন ঘুম আসতেছিল। তো তিনি একদম পিঠটা এলাই দিয়ে চিন্তা করলেন যে আমি একটু শুয়ে থাকি, আর চোখ মেলে রাখতে পারতেছি না। তো তিনি শুয়ে পড়লেন। তো কতক্ষণ শুয়ে আছেন তিনি জানেন না। তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার রুমের মধ্যে কেমন যেন একটা পরিবেশ, মানে তার ঘুম আসে নাই, তার মনে হচ্ছে তিনি আধো ঘুম আধো জাগরণের মধ্যে আছেন, তার সেই রুমটার মধ্যে কেমন যেন একটা পরিবেশ। এবং আসলে রুমের মধ্যে একটা অন্যরকম গন্ধ ছিল, যেটা হচ্ছে যে বিভিন্ন কারণে তারা ডেড বডি নিয়ে কাজ করলে যে এইসব কেমিক্যাল ইউজ হয় সেটার একটা গন্ধ রুমের মধ্যে ছিল। তো সেই গন্ধটা সারা রুমের মধ্যে প্রকট ভাবে আছে, আর কেমন জানি পরিবেশটা হয়ে গেছে। ডাক্তার আরিয়ান কেমন জানি মনে হলো যে তিনি উঠে বসতে গেলেন, কিন্তু তিনি উঠতে পারতেছেন না। তার কাছে মনে হলো যে তার সারা শরীর অরষ্ট হয়ে গেছে, তাকে মনে হচ্ছে যে তাকে কেউ মানে জোর করে শোয়া রাখছে, তার শরীরে কোনো বোধ নাই। জাস্ট লাইক মানুষ অনেকটা প্যারালাইজ হয়ে গেলে যেরকম লাগে, তার কাছে সেরকম লাগতেছে। তিনি হাত পা নাড়াতে পারতেছেন না, উঠতে পারতেছেন না, কিন্তু তিনি সব বোধ করতেছেন, বুঝতে পারছেন তার আশেপাশে কি হচ্ছে। হ্যাঁ, মানে এই ঘরের মধ্যে তো একদম নৈঃশব্দ, কারণ তখন একদম গভীর রাত, মানে রাত 3:30-4 বাজে এরকম একটা সময়। এবং দূরে মানে হাসপাতালের দূর থেকে শব্দ আসতেছে, তার রুমের দূরে বাইরে কেউ কথা বলতেছে, সে শব্দটা পাচ্ছেন কিন্তু নড়তে পারছেন না তিনি। এই সময় তার মনে হলো যে তার একদম পাশে, মানে একদম কানের কাছে, মানে 1-1.5 হাত দূরে তাকে সালাম দিল, এবং তিনি সালামটা শুনে তিনি বুঝতে পারছেন না কে সালাম দিল, কণ্ঠস্বরটা একদমই অপরিচিত টাইপের। এবং তারপর তিনি ঘর ঘর শব্দ শুনলেন, তাকে বলতেছে যে স্যার আমি অমুক, এবং সেই নামটা তার পরিচিত না, তিনি বুঝতে পারছেন না। তা বললো স্যার আপনি একটু আগে আমার নাম লিখছেন, আপনি আমার হাঁটাকাটি করছেন, আমার সব ইনফরমেশন নিছেন, আমার রিপোর্ট দিছেন, তিনি এগুলো শুনতেছে। তারপর বলতেছে যে স্যার আমি খুব গরিব মানুষ, আমার জিনিসপত্র যে রাখছে সেখানে আমার দুইটা চেক আছে, এই চেকগুলা আমার পরিবারের কাছে পৌঁছায় দিয়েন স্যার, ওখানে ঠিকানা আছে, স্যার আপনার দোহাই লাগে। তো ডাক্তার আরিয়ান শুনতেছে এই কথাগুলো, এবং এমন ভাবে শুনতেছে তিনি আসলে কথাও বলতে পারতেছেন না, নড়তেও পারতেছেন না। তিনি মনে হচ্ছে তার পুরো সেন্সে আছেন, তিনি চোখ মেলে তাকানোর চেষ্টা করতেছেন, তার চোখে ঝাপসা ঝাপসা লাগতেছে, মানে পুরো ক্লিয়ার হচ্ছে না কিছু, মনে হচ্ছে ঘরের একটা ঝাপসা আলো, এবং আধো ঘুম আধো জাগরণে তিনি এগুলো শুনতেছেন। তিনি অনেক কষ্টে চেষ্টা করতেছেন যে সেই যে তার যে ডেড বডি যেখানে রাখা তার থেকে বেশ খানিকটা দূরে একটা বেডে সেদিকে তাকাতে, মাঝখানে একটা হালকা পর্দার মতো ছিল, কিন্তু সেদিকে তিনি তাকাতে পাচ্ছেন না। তার কাছে মনে হচ্ছে কেমন যেন, কেমন যেন। এবং তারপর তিনি শব্দ পেলেন, মনে হলো কেমন যেন একটা কান্নার শব্দ, আস্তে 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 কান্নার শব্দ, ডুকরায় ডুকরায় কাঁদতেছে। তো তিনি এক সময় আসলে ওরকম মানে ই করতে করতে তার মানে মানে চোখটা একদম লেগে আসলো, তিনি আর শব্দ করতে পারতেছেন না, তিনি মনে হচ্ছে যে তিনি আরো তলায় যাচ্ছেন এরকম একটা সময়। এই সময় হঠাৎ করে তার ঘরের সেই রুমের দরজার মধ্যে ঠস করে শব্দ হলো, এবং মনে হলো তাকে মানে কেউ জাপটায় মানে আটকায় রাখছিল, তাকে কেউ ছেড়ে দিল মনে হলো, যে সামথিং তাকে লক করে রাখছিল কেউ একজন, সামথিং বা কোন একটা জিনিস তাকে লক করে রাখছিল তার সেই যেখানে তিনি শুয়ে আছেন সেটার থেকে। হঠাৎ করে মনে হলো তিনি লুজ হয়ে গেলেন, মানে কেউ ছেড়ে দিল তাকে। তো তিনি ফট করে উঠে বসে মনে হলেন যে পুরো তিনি জাগ্রত, তিনি কিন্তু ঘুমে তলায় যান নাই এরকম লাগতেছে তার, পুরো জাগ্রত, এবং তাকে কেউ জোর করে ধরে রাখছিল মনে হলো। তিনি হাঁপায় মানে একদম মানে মানে খুব জোরে জোরে শ্বাস নিতে নিতে তাকালেন, দেখলেন যে তার রুমের দরজাটা একটু করে খুলে মানে সেই যে তার যে ক্লার্ক সে বলতেছে স্যার কি কথা বলতেছিলেন কারোর সাথে স্যার? তিনি বললেন যে না আমি মানে তার গলা ভেঙে মানে ই হয়ে যাচ্ছে, বলতেছে না আমি তো কারোর সাথে কথা বলতেছিলাম না, কি ব্যাপার মানে কি বলকে স্যার মনে হলো একদম আপনার মনে হলো কারোর সাথে কথা বলতেছেন স্যার রুমে, স্যার বডি তো নিতে হবে এখান থেকে, তো বডি নিতে হবে স্যার, আর এই বডির জিনিসপত্র গুলা কি কি, তিনি বলতেছে যে বডির কাছে জিনিসপত্র কি কি আছে আমাকে ইকে বলো, কথা বলো, পুলিশ যিনি যারা আসছে পুলিশের থেকে তাদের সাথে একটু কথা বলতে দাও। তো সেই ওনার সামনে দিয়ে দেখা গেল যে বডিটাকে নিয়ে গেল এরকম করে টেনে, তো তিনি একটু দেখলেন আবার বডিটার দিকে, এবং চেহারাটার দিকে তাকায় তার বুকের মধ্যে ধক করে উঠলো। তার কাছে কেন জানি মনে হলো যে বডিটা তার দিকে একবার তাকালো, এটা তার কাছে ফিল হলো, মানে তিনি বলতে পারবেন না এটা তার চোখের ভুল ছিল কিনা, তা মনে হলো তার দিকে একবার তাকালো, এবং সেই চোখে করুণ একটা দৃষ্টি দেখলেন তিনি। তো তিনি দ্রুত হেঁটে গেলেন যে তিনি সেই অফিসারের সাথে কথা বললেন যারা তার বডি নিয়ে আসছিল পুলিশের, তো বললো যে ওনার সাথে ওনার ওনার যে জিনিসপত্রগুলা ওগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করছেন, ওনার সাথে কি ছিল? তো তিনি বলতেছে যে ওনার সাথে এরকম না, আমরা একটা কাগজপত্র পাইছি কিছু এসেই, এবং কোনো টাকা পয়সা তেমন কিছু ছিল না, এই এতগুলো টাকা ছিল, বেশ কিছু অল্প স্বল্প টাকা, বাট কিছু কাগজপত্র ছিল। তো বলতেছে যে কাগজপত্রগুলো ওনার পরিবারের কাছে দেওয়ার ব্যবস্থা করবেন না, বলতেছে যে ওনার বাড়ির থেকে তো কেউ আসে না এরকম। তো তিনি বললেন যে আমি একটু ইনিশিয়েটিভ নিতে চাই, আমি একটু দেখতে চাই কি কি কাগজপত্র ছিল। তো যাই হোক, তো পুলিশ তাকে মানে বের করে বললো যে এই কাগজপত্র। তিনি খুব অবাক হলেন, মানে ডাক্তার আরিয়ান খুব অবাক হলেন কাগজপত্র যখন দেখলেন। দেখলেন সেখানে দুটো চেক আছে, আসলে চেক আছে, এবং দুইটা চেক এবং একটা ঠিকানা লেখা, ঠিকানার সাথে ফোন নম্বরও আছে। তো তিনি পুলিশ যিনি ছিলেন তাকে বললেন যে আপনি ফোন করেন দেখেন। তো যিনি পুলিশের লোক ছিলেন তিনি ফোন করলেন, এবং ফোন করার পরে দেখলেন যে যেই ফোন নাম্বারে ফোন গেছে সে বলল যে হ্যাঁ আমি অমুকের বাবা, আমাকে ফোন করা হয়েছে যে সে এরকম অ্যাক্সিডেন্ট করে এরকম ইয়ে আছে এবং আমি আসছিলাম খুঁজতে। তো পুলিশ যিনি ছিলেন তিনি বলেন যে আপনি অমুক হাসপাতাল আসেন এখনই, আসলে এবং তার এখানে পোস্টমর্টেম হয়েছে এখন, তারপরে দেখা যাক। তো যাই হোক, সেই লোক তার বাবা চলে আসে হাসপাতালে, তিনি পুলিশ স্টেশনে ছিলেন, তো সেখান থেকে চলে আসেন তাড়াতাড়ি এখানে। আসার পরে ডাক্তার বলেন যে ওনার জিনিসগুলা ওনার বাবার কাছে হস্তান্তর করে দেন প্লিজ। তো পুলিশ যিনি ছিলেন তিনি বললেন যে আপনি এই ব্যাপারটা নিয়ে এত ব্যস্ত কেন হচ্ছেন? তো তিনি বলেন যে আসলে হচ্ছে কোনো একটা কারণ আছে এবং এটা আসলে আমি এখন আপনাদের কাছে ব্যাখ্যা করতে পারবো না। তো কাইন্ডলি ওনার জিনিসগুলো তো আসলে ওনার মানে ওনার গার্ডিয়ান পাবে, যেটা তো ওনার বাবা, উনি সব এভিডেন্স আপনাদেরকে দেখাইছেন। তো সেই এভিডেন্সগুলো তার বাবার যতটুকু মানে ই করা দরকার তার বাবার এভিডেন্সগুলো দেখায় যে সে তার বাবা যেটা প্রমাণ দেয়। প্রমাণ দেওয়ার পরে পুলিশ তার জিনিসপত্র এবং সেই যে তার সাথে চেক ছিল সে চেকগুলা তার বাবাকে হ্যান্ড ওভার করে। তোর বাবাকে হ্যান্ড ওভার করার পরে তিনি ডাক্তার আরিয়ান কিছুটা মনে মনে শান্ত হন জিনিসটা নিয়ে, যে তিনি যে জিনিসটা বুঝাই দিতে পারছেন, এবং তিনি খুব আশ্চর্য হন যে কিভাবে মানে এই চেকগুলা কথা তাকে সে কিভাবে জানলো বা তাকে কে বললো তার কাছে, মানে এটা কি সম্ভব যে মানে একটা রোগী মারা যাওয়ার পরে তার পোস্টমর্টেম হয়ে গেছে সে এসে তাকে বলতেছে, এটা তার কাছে খুবই মানে খুবই আশ্চর্য লাগছে। এবং তিনি আসলে এমন একটা স্টেজে ছিলেন যে তিনি নড়তে পারতেছিলেন না, তিনি বুঝতে পারতেছিলেন ঠিক তার পাশ থেকে কথা বলতেছিল, মানে তার মনে হচ্ছিল যে একদম তার পাশে দাঁড়ায় কথা বলতেছে। এবং তিনি তো আসলে জানেন না যে এই লোকটার কণ্ঠস্বর কেমন ছিল জীবিত অবস্থায়, কিন্তু তিনি মোটামুটি শিওর যে তিনি শুনেছেন কণ্ঠস্বর। তো যাই হোক, এটা তার কাছে খুব আশ্চর্যজনক একটা ব্যাপার। তিনি লিখেছেন যে এটা তার ক্যারিয়ারে কখনো হয়নি, তিনি বেশ কিছু ভৌতিক জিনিস তার লাইফে অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করেছেন, যেহেতু তিনি ছোটবেলা থেকেই কিছু ভৌতিক ব্যাপার স্যাপারে মাঝখান দিয়ে গিয়েছিলেন, কিন্তু এই জিনিসটা তার কাছে খুবই অন্যরকম লেগেছে। তো তিনি কখনোই আর হিসাব মিলাইতে পারেন না ব্যাপারটা, যে এটা কিভাবে হলো, যে তিনি কিভাবে শুনলেন এবং তিনি কিভাবে এটা যদি শুনে থাকেন মনের ভুলও হয় সেই দুইটা চেক, এবং সত্যি দুইটা চেক ছিল সেখানে, লোকটার যে বিলঙ্গিং ছিল সেখানে দুইটা চেক ছিল, তার সামান্য কিছু টাকা পয়সা তার সাথে দুইটা চেক ছিল তার সাথে, এবং সেই ঠিকানাটা ছিল, এবং চেকের যতটুকু অ্যামাউন্ট মোটামুটি হয়তো একজন দরিদ্র মানুষের জন্য মোটামুটি খুবই জরুরি ইম্পর্টেন্ট একটা অ্যামাউন্টই ছিল সেখানে। এবং সেই কণ্ঠস্বর কিন্তু তাকে বলেছিল যে আমি খুব দরিদ্র। আর যাই হোক, তিনি জিনিসটা হ্যান্ড ওভার করার পর মানসিকভাবে একটু শান্তি পান। তবে উনি নাকি স্বপ্নে দেখেছিলেন কেউ একজন ধোঁয়াশা, তার স্বপ্নে ধোঁয়াশা ধোঁয়াশা কেউ একজন এসে তাকে খুব ধন্যবাদ দিয়েছিল। তো এটাও তিনি আসলে মিলাইতে পারেন নাই ডাক্তার আরিয়ান, যিনি জিনিসটা আসলে কি ছিল। যাই হোক, তিনি এই জিনিসটা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, এবং তিনি বলেছেন যে আমাদের সামনে যখন কোনো রোগী মারা যায় বা আমরা যখন এরকম কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই আমাদের কাছে খুবই খারাপ লাগে। আপনারা কখনো ভাববেন না যে আমরা খুব কঠোর, হয়তো অনেকের কাছে মনে হয় যে আমরা অনেককে বলি যে আই এম সরি, এতটুকুই আমাদের দায়িত্ব শেষ, এটা ঠিক না। আমরা আসলে ঠিক অন্যভাবে ফিল করি ব্যাপারটা, আসলে এই ফিলটা বলার মতো না, আসলে এটা এটা সবাই বুঝবে না। যাই হোক, এটাই ছিল ডাক্তার আরিয়ানে শেয়ার করা তার জীবনের, নিজের জীবনের একটি ঘটনা, এবং যেটি তিনি শেয়ার করলেন আমাদের সাথে এবং আমি শেয়ার করলাম আমার মতো করে আপনাদের কাছে। তো এখন আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, এবং পরবর্তী ঘটনাটা আমাদের সাথে শেয়ার করছেন নিশাত ফারজানা। নিশাত ফারজানা একজন শিক্ষক এবং তিনি অতীতে আপনাদের সাথে কাহিনী শেয়ার করেছেন বা ঘটনা শেয়ার করেছেন তার নিজের জীবনের এবং আরো অন্যান্য ঘটনা, এবং আপনারা বেশ পছন্দ করেছিলেন নিশাতের ঘটনা। বেশ অনেকদিন নিশাত কিন্তু আমাদের কাছে কোনো ঘটনা শেয়ার করেনি, তো আজকে তিনি একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। চলুন আমরা শুনে আসি নিশাতকে।
আসসালামু আলাইকুম অদ্ভুতুরের সকল শ্রোতা এবং শ্রদ্ধেয় বাবু ভাইকে আমার অসংখ্য শুভেচ্ছা নতুন বছরের। যদিও নতুন বছর হয়ে গেছে অনেকদিন, আমি আসলে অনেকদিন পরে আসলাম। আমি আপনাদের নিশাত ফারজানা, অনেকদিন পরে আমি আবার আসলাম একটু সময় পেয়ে আপনাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী শোনাতে। একদম আমার জীবনে ঘটে গেছে এমনও বলবো না, আজকে আমি আমার মরহুম খালাম্মার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করব এবং সাথে আমার কিছু ছোটখাটো ঘটনা। তো প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আসলে নিয়মিত আসতে পারি না, এর বিভিন্ন কারণ আছে যেটা আমি বাবু ভাইকে অলরেডি বলেছি। তো প্রথমে যাচ্ছি আমি আমার খালাম্মার ঘটনায়, যিনি মারা গেছেন গত বছর জুন মাসে। তো খালাম্মা, উনি আমার মা সবার বড় বোনদের মধ্যে, তারপরে আমার ওই খালা ছিলেন। তো খালাম্মা খুব সাহসী এবং খুবই মানে যাকে বলে ডানপিটে স্বভাবের ছিলেন ছোটবেলা থেকেই। আমার ওই খালাম্মাকে আমি মানে ওনার নাম ছিল নার্গিস, নার্গিস আন্টি, আমি খুব মানে আদর করে নাইস আন্টি বলতাম ছোটবেলা থেকে। তো আন্টি আমাকে খুব আদর করতেন এবং মানে নিজের মেয়ের মতোই আমাকে ভালোবাসতেন। তারও মেয়ে ছিল আমার খালাতো বোন, সেও এখনো জীবিত আছে এবং সে ভালোই আছে, সেও জানে যে আমি আপনাদের সাথে গল্পটা শেয়ার করছি। তো আমরা নারায়ণগঞ্জে যে বাসায় থাকতাম, এর আগে আপনাদের বলেছি যে আমি একটা নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় নামে একটা বাসায় ওখানে থাকতাম। তো ওখান থেকে আমাদের অপোজিটে আরেকটি ফ্ল্যাট ছিল চারতলা। তো আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেটাই ছিল, আমরা থাকতাম তিনতলায়, সেটাও চারতলা ছিল, আমরা তিনতলায় থাকতাম। আর সামনের ফ্ল্যাটের চারতলায় আমার এই খালাম্মারা, ওনারা কুমিল্লায় থাকতেন, কুমিল্লাতেই অনেক বছর ছিলেন। তো হঠাৎ খালু তার চাকরির কারণে ঢাকায় ট্রান্সফার হন এবং তখন তারা কোথায় বাসা নেবেন, কারণ আমার খালাতো ভাই বোনগুলো তখন ছোট, খালাম্মা একা থাকবে বাসায়, এটা চিন্তা করে আমাদের অপোজিটের যে ফ্ল্যাট ছিল সেটা চারতলায় তারা ওঠেন বাসা আর কি ভাড়া নিয়ে। তো ওঠেন ওখানে, আমরাও খুব হেল্প করি, আমার তো খুব আনন্দ লাগছিল যেহেতু খালাতো ভাই বোন থাকবে, কাজিনরা থাকবে, অনেক মজা হবে। তো সকাল থেকে মালপত্র সব ওঠানো নামানো গোছানো চলছিল, অনেক কিছু খালাম্মার রুম টুমে সব গোছানো চলছে, আমিও হেল্প করছি, খালাতো ভাই বোনদের সাথে মজা করছি, মানে খুব অন্যরকম। এবং এই ঘটনাটা হচ্ছে 1995 সালের দিকে, তখন ওরা অনেক ছোট, আমার খালাতো ভাই বোনগুলো অনেক ছোট এবং তখন আমি মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছি তখন। তারপর হচ্ছে যে ওরা সব গুছিয়ে টুছিয়ে, তো এখন আমি খালাতো ভাই বোনদের নিয়ে, আমার ছোট ছোট তিনটা খালাতো ভাই বোন ছিল, খালাম্মার আর কি তিন ছেলে মেয়ে, ওদেরকে নিয়ে আমি খালাম্মাকে বললাম যে ঠিক আছে খালাম্মা আপনি তাহলে একটু থাকেন, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি বাসায়, নানু নানারা বলেছে ওদেরকে নিয়ে আসো, ওদেরকে খাইয়ে দিব, তারপর ওরা তোমরা যে বাসায় থাকবে তারপরে নার্গিসকে পাঠাবে, ও খাবে। কারণ বাসা ভাড়া বাসা চেঞ্জ করার সময় আপনারা তো বুঝতেই পারেন যে বাসা তখন রান্নাবান্না এসব কিছু খুব ঝামেলা হয়ে যায়, যেহেতু পাশে মা বাবা ছিল বোনেরা ছিল, এই জন্য তারা ভেবেছে যে ঠিক আছে ওখানেই খাবো। আমি খালাতো ভাই বোনদের নিয়ে চলে আসি, চলে আসি পরে খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার দুষ্টুমি করছে, ওরা যাবে না, হ্যাঁ ওরা বলতেছে আমরা যাব না, তুমি যাও সমাপ্ত, তুমি যাও, হ্যাঁ আম্মাকে নিয়ে আসো। তো আমি আবার চিন্তা করলাম যে ঠিক আছে আমি যে নিয়ে আসি। আমি গিয়ে, তো আমি তখন রাত বাজে প্রায় 10:30, আমারও আবার আসলে আলহামদুলিল্লাহ অতটা ভয় তখন কাজ করতো না, এখন যতটা করে, এখন হয়তো বুঝি জিনিসগুলো এই জন্য ভয়টা কাজ করে, তখন বুঝতাম না। তো আমি গিয়ে, যেহেতু অল্প একটু রাস্তা হেঁটে গিয়ে আমি খালাম্মাকে আনতে যাই, সিঁড়ি দিয়ে উঠে খালাম্মাকে নক করছি নক করছি, অনেকক্ষণ পরে খালাম্মা দরজা খুললেন এবং খালাম্মার চোখ মুখ দেখে মনে হচ্ছে যে উনি খুব ভয় পেয়েছেন, খুব ভয় পেয়েছেন, মানে উনি খুব ঘেমে গেছেন। আমি আমার জীবনে আমার খালাম্মাকে এতটা ভয় কখনো দেখি নাই পেটে। আমি আমার মাকেও দেখিনি, আমার খালাম্মাকেও দেখিনি, তারা খুবই সাহসী ছিলেন। তো আমার খালাম্মা আমাকে মানে হাতে ধরে নিয়ে বলে কি চল ভিতরে চল, ভিতরে চল বলে নিয়ে উনি একদম ভিতরে বেডরুমে, বাসাটা অনেক বড়, ওনারা বাসা যেটা নিয়েছিলেন সেটা প্রায় তিনটা বেডরুমের, এবং ওনার বেডরুমটা ছিল একদম ভিতরে, মাঝখানে একটা ডাইনিং স্পেস, তারপরে হচ্ছে একটা ওয়াশরুম, তারপরে কিচেন, তারপরে ড্রয়িং রুম, এবং ড্রয়িং রুমের সাথে লাগোয়া আরেকটা বেডরুম, এবং এ পাশে মানে ব্যালকনির সাথে আরেকটা বেডরুম, মানে বিশাল বড় বাসা, লম্বা অনেক। তো খালাম্মা একদম ভিতরে মাস্টার বেডরুমে আমাকে নিয়ে গেলেন, যেখানে পিছনের দিকে হচ্ছে অনেক, তখন তো আসলে এত বিল্ডিং হয়নি ওই এলাকায়, তখন অনেকগুলো ক্ষেত ছিল, ক্ষেত বলতে ধান ক্ষেত, বিভিন্ন গাছপালা এরকম। তো আমাকে খালাম্মা নিয়ে গেলেন পিছনের ব্যালকনিতে। তো আমি বললাম কি মানে কি হয়েছে খালাম্মা, কি কি ব্যাপার? তো খালাম্মা বলতেছে যে আমি আসলে না ভয় পাইছি। ভয় পাইছেন মানে? তারপর সে দরজা আটকিয়ে আমাকে ভেতরে ঢুকে বলছে যে আসলে রুমটা সাজানো ছিল কিভাবে, ওনার বেডটা যেখানে, বেডের পিছনে একটা জানালা, এবং জানালা ওই বেডের অপোজিটে ওনার ড্রেসিং টেবিলটা রাখা ছিল বড়, যার ফলে জানালার গ্লাস এবং ড্রেসিং টেবিলে মানে দেখা যেত, যে গ্লাসে কিছু রাখলে বা গ্লাসে কেউ দাঁড়ালে হ্যাঁ তখন জানালায় দেখা, মানে এটা আমরা ড্রেসিং টেবিলে দেখতাম। হ্যাঁ, আপনারা চিন্তা বুঝতে পারছেন যে ব্যাপারটা কিরকম, মানে ড্রেসিং টেবিলের অপোজিটেই পিছনে হচ্ছে জানালা, তো ড্রেসিং টেবিলটায় আমরা চেহারা দেখছি, মানে পিছনে জানালাটাও আমরা দেখতে পাচ্ছি এরকম। তো খালাম্মা বলছেন যে আমরা চলে যাওয়ার পর উনি বেডরুমে বসে ড্রেসিং টেবিলের পাশে আবার টিভির র‍্যাকটা রাখা, টিভি দেখছিলেন। তো হঠাৎ করে উনি ড্রেসিং টেবিলের দিকে মানে তাকালেন নিজের মানে দেখতে যে হ্যাঁ রুমটা কেমন হয়েছে। এমনি ঘুরে 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 একটু পেছনে তাকাতেই উনি দেখতে পেলেন যে জানালার গ্লাসে খুব বড় একটা হাত, হাতটার সাইজটা কিরকম হবে মানে নর্মাল একটা মানুষের হাত তো কতটুকু আর হয়, হ্যাঁ 12 ইঞ্চি বা এরকম, কিন্তু উনার দেখা মতে যে ওই হাতটা অনেক বড় ছিল, পুরো গ্লাসটাকে একদম ঢেকে রেখেছে এরকম, এবং গ্লাসটা এক এক তিনটা গ্লাস লাগানো ছিল জানালায়, তিনটা গ্লাসের এক একটা গ্লাসের সাইজই ছিল প্রায় 1.5 ফুট করে এরকম বড় জানালা আর কি। তো 1.5 ফুটের মধ্যে পুরো গ্লাসটা ঢেকে গেছে, হ্যাঁ মানে গ্লাস ঢেকেও মানে মনে হচ্ছে যে পুরো জানালাটা ওই জানালাটার উপরে মানে হাতটা দেয়া, কিন্তু যে সাইডের জানালার কথা বলছি ওই সাইডে মানে সানসেট, খুব চিকন সানসেট দেয়া, আপনারা জানেন যে তখনকার সময় একটু মোটা সানসেট দিত না তখনকার বাড়িওয়ালারা, তো একটু চিকন সানসেট দেয়, এবং নিচে দাঁড়ানোর মতো কিছুই নাই যে একটা মানুষ দাঁড়াবে, সানসেটটাও অনেক নিচে, ওখানে কমপক্ষে 8-9 ফিট লম্বা হতে হবে কেউ দাঁড়ালে, এবং সে দাঁড়ালে তার হাতটা দিতে হবে। তো খালাম্মা তো এটাই ভাবছে যে ওখানে কে, মানে কি ব্যাপার, মানে হাত কার, সে তখনও পর্দা টর্দা লাগানো হয়নি, কারণ মাত্রই আমরা বাসা চেঞ্জ করেছি। তারপরে খালাম্মা আবার করেছে কি, মাথায় বুদ্ধি এসেছে যে সে আয়নায় তাকাইছে, আয়নায় দেখতেছে যে আয়নার মধ্যে দেখা যায় কিনা জিনিসটা, কারণ এটা সে জানতো ছোটবেলা থেকে যে কোনো কিছু হলে অ্যাবনর্মাল সেটা আয়নাতে দেখা যাবে না, এবং খালাম্মা ঠিক সেটাই দেখেছে যে আয়নাতে কিচ্ছু দেখা যাচ্ছে না, আয়নাতে নর্মাল। উনি আবার পেছনে ফিরে তাকিয়েছে এবং দেখছে যে শ্যাডোটা মনে হচ্ছে যে এবার একটা মানে ফিগারের আকৃতি নিচ্ছে, মানে হাত সহ শরীর সহ এবার মনে হচ্ছে কিছু। তখন খালাম্মা বলছে যে এই তুই কে, এই এই এরকম করছে, এই এই করতেছে, ঠিক ওই মুহূর্তে নাকি আমি কলিং বেল দিয়েছি, এবং আমি কলিং বেল দেওয়ার পরে ওটা ফাট করে একদম মানে ভ্যানিশ, কোনো কিচ্ছু নাই, একদম মানে পুরা একদম ই খালি জানালা গ্লাস। খালাম্মা নাকি তারপরেই মানে কিছুক্ষণ দম নিয়ে মানে সে চিন্তা করে তারপরে দরজাটা খুলেছে, এই জন্য দেরি হয়েছে, এবং আমাকে নিয়ে সে ব্যালকনিতে গিয়ে ওই উকি মেরে ওই ওই পাশে জানালাটা আর কি দেখছিল সে, যে আদৌ আসলে ওখানে দাঁড়ানো সম্ভব কিনা বা কেউ দাঁড়িয়েছে কিনা, এই জিনিসটাই খালাম্মাকে এত ভয় পাচ্ছিল যে আমাকে নিয়ে ব্যালকনিতে তারপরে সেটা দেখেছে। কিন্তু আমি কিন্তু তখন মানে ঘুণাক্ষরও কিচ্ছু জানি না যে কি হয়েছে। এইটা শোনার পরে তো একেবারে আমার কলিজার পানি পুরো শুকিয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন যে এটা কি মানে কিরকম লাগতে পারে। এবং আরেকটু বলে নি, পিছনে একটা মানে একটা কবর ছিল, কবর স্থান না একটা কবর ছিল একটা জমিতে, এবং কবরের সাথে একটা গাছ মানে নারকেল গাছ ছিল, ওই কবরটা ছিল আমরা যে ফ্ল্যাটে থাকতাম ওটা ছিল, ওই বাড়িওয়ালার নাম ছিল চানমিয়া, চানমিয়ার ফ্ল্যাট, চানমিয়ার বাবার কবর ছিল ওটা, এবং ওনাদের জমি ছিল, এবং ওনার বাবাকে ওখানে কবরস্থ করেছিলেন অনেক আগে। তো একটা কবরই ছিল এবং একটা গাছ। তো এইটা একটা এক্সপিরিয়েন্স আমার খালাম্মার, এবং যেটা আমার সাথে উনি শেয়ার করেছিলেন, উনি ওনার বাচ্চাদেরকেও এটা বলে নাই, অনেক বড় হওয়ার পরে বলেছে সেটা, কারণ ওই সময় বললে বাচ্চারা হয়তো ভয় পেত, বাসায় থাকতে চাইত না। হ্যাঁ, যেহেতু খালাম্মা খুব সাহসী ছিলেন এবং সে একা একা অনেক বাসায় অনেক জায়গায় থেকেছেন, কিন্তু কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স উনি করেন নাই, যার জন্য এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমি জানি না ওটা কি ছিল, কিন্তু হাতটা অনেক বড় এবং আঙুলগুলো, আর একটু বলে নি, আঙুলগুলো হচ্ছে অনেকটা হাঁসের আঙুল, যেভাবে লাগানো থাকে না হাঁসের পাটা, আমরা যেভাবে দেখি না যে চামড়াগুলো লাগানো লাগানো অ্যাটাস্টেড, এই ধরনের হাত, হাতটা ওই ধরনের, যার জন্য ছায়াটা ওই ধরনের পড়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমি যখন আপনাদের সাথে এখনো কথা বলছি, এখনো কিন্তু আমার জানালায় খুব, মানে আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, একটু হুম হুম টাইপের শব্দ হচ্ছে, কারণ আমার বাসাতেও এই ধরনের প্রবলেম আছে, এবং এটা আমি আপনাদের সাথে আগেও বলেছি, আমার ছাদে হয়েছে এবং আমার বাসার ভিতর ইদানিং হচ্ছে, যেটা এই রিসেন্ট গত সপ্তাহে হয়েছে। গত সপ্তাহে আমার হাজব্যান্ড ছিল বৃহস্পতিবার রাতে, সে এই মানে গতকালকে বৃহস্পতিবার না, আগের সপ্তাহে বৃহস্পতিবার, আমরা আমার ছেলের রুমে সিসিটিভি লাগিয়েছি, যেহেতু বুয়া ওই ঘরে কাজ করে বিভিন্ন ই করে এই জন্য। তো রাতের বেলা কি কারণে আমি একটু সিসিটিভিটা অন করেছি, এবং আমি জানি না কেউ কখনো সিসিটিভিতে জিন বাইজাতেও কিছু দেখেছে কিনা, কিন্তু আমি দেখেছি, এবং আমি এরকম ভিডিও ক্লিপস বাবু ভাইকে পাঠিয়েছিলাম, যদিও বাবু ভাই মানে জানি না এটা কিভাবে নিয়েছেন, এখনো ওই বিল্ডিংটা নেই, আগের বিল্ডিংটা, এখন আমরা তো নতুন বিল্ডিং এ। এখানেও সিসিটিভি অন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমার বাসাটা চারতলায়, এবং আমার ছেলের যে পাশে জানালা ওই পাশে মানে একদম সাথে কোনো বিল্ডিং নাই, সাথে হচ্ছে নিচে একটা বস্তির মতো আছে, জাস্ট আর কি দজমিটা ই করার জন্য টিনের কয়েকটা ঘর, আর একদম দূরে, আমি আপনাদের হয়তো ছবিটা পাঠাবো, বাবু ভাইকে পাঠাবো, আপনারা দেখবেন অনেক দূরে বিল্ডিং গুলো আছে, কিন্তু বিল্ডিং থেকে কেউ যদি লাইট মারে, টর্চ মারে, সেটা এত দূরে আসলেও মানে এটা দেখা যাবে, বোঝা যাবে যে হ্যাঁ এটা টর্চ মেরেছে। তো আমরা, আমার ছেলে ঘুমিয়ে গেছে, তখন রাত বাজে একটার মতো, ঘুমিয়ে গেছে, সে পর্দা টেনে সুন্দর করে ঘুমিয়েছে, আমি দেখতে পাচ্ছি সে ঘুমিয়ে আছে। তো আমি দেখছি গোল গোল চাকতির মতো, চাকতি টাইপের আর কি, গোল, হ্যাঁ ওভাল টাইপের, নট ফুললি সার্কেল, এটা পুরো গোল না, একটু ওভাল টাইপের, অনেক আলো, ছোট বড় অনেক আলো ঘুরছে আমার ছেলের মাথার কাছ দিয়ে, পায়ের কাছ দিয়ে, এবং এমন জিনিসটা যে একটা আলো দেখলাম যে আমার ছেলের বেডের মানে বিছানার নিচে, খাটের নিচে একটুখানি অর্ধেক বের হয়ে মনে হচ্ছে কি সে সিসিটিভির দিকে তাকালো, এরকম মনে হচ্ছে, মানে আলোটা এরকম জাস্ট ঘুরলো, হ্যাঁ মানে একটু সাইড হয়ে এরকম ঘুরে আবার ঢুকে গেল, মানে খুবই আশ্চর্য এটা আমার কাছে, আলো, একটা কোল আলো যদি সেটা অর্ধেক ঢুকে এবং সে কিছুটা নিজেকে উঁচু করে ধরে মানে সিসিটিভির দিকে তাকায়, আপনি ভাবতে পারেন যে একটা আলো যদি এভাবে নিজেকে ধরে, মনে হচ্ছে যে ওটা চোখ নাক গজিয়েছে, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, আলোটাই আলোটাই মনে হচ্ছে নিজেকে এরকম ধরে মাথা ঘুরিয়ে দেখলো সিসিটিভির দিকে, দেখে একদম ঠাস করে ঢুকে গেল খাটের নিচে, এবং আবার কিছুক্ষণ পরে পাশ থেকে বের হয়ে মানে ওরা ঘুরছে কিরকম, থেমে 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 ঘুরছে, একটু থামছে সিসিটিভির সামনে, হ্যাঁ মনে হচ্ছে যে তারা চেহারা দেখছে, আবার ঘুরছে আবার যাচ্ছে। এইটা যখন আমি আমার হাজবেন্ডকেও ডেকে দেখালাম যে দেখো, তুমি, আমরা অনেকক্ষণ ধরে জিনিসটা দেখলাম, রেকর্ড করলাম, করার পরে হঠাৎ দেখি আমার ছেলে মানে মানে ঠাস করে তাকিয়েছে, কারণ আমরা তো দেখতে পাচ্ছি ছেলে তাকিয়েছে এবং সে জানলার দিকে তাকিয়েছে, জানলার দিকে তাকিয়েছে। পরেই আমি ওর বাবাকে বলেছি তুমি যাও, আমার ছেলে খুব সংকট ভয় পাচ্ছে। তারপর বাবা গিয়েছে যে কি হয়েছে, পরে আমার ছেলে বলেছে যে কেউ মনে হয় ওর জানালার পাশে দেয়ালে একেবারে ধাম করে একটা আওয়াজ করেছে, ধাম করে আওয়াজ করে একটা সাউন্ড করতেছে, ফিস 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 সাউন্ড। তো ওইটা শুনে আমার ছেলে আর কি তাকিয়েছে, মনে করেছে যে চোর টোর আসলো কিনা। আমরা আর কিছু ওকে বলি নাই, হ্যাঁ আমার ছেলে এখন ট্রেনে পড়ে, ক্লাস ট্রেনে। আমরা, ওর বাবা বলেছে ঠিক আছে তুমি যাও, তোমার মার কাছে গিয়ে শো, আমি এখানে আছি, আমি এখানে শুব। ওর বাবা করেছে কি, শুয়ে সুরা বাকারা ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে আমরা, আমি সিসিটিভিতে দেখতে পাচ্ছি তখন, তখন আমার ছেলে এসছে এবং ওকে বললাম যে দেখো এই ঘটনা। আমরা দুজন তখন আবার দেখছি যে হ্যাঁ, আলোগুলো মনে হচ্ছে যে মানে পাগল হয়ে যায় না মানুষের, মানে মাথা খারাপ হয়ে গেলে যেমন ছোটাছুটি ছোটাছুটি করে, ওই রকম ছোটাছুটি করছে অনেকগুলো আলো। মানে কোনটা ওই আমার হাজবেন্ডের যে ওয়ার্ড মানে কাপড় রাখে যে স্ট্যান্ড সেখানে ঢুকাচ্ছে, কেউ খাটের নিচে ঢুকছে, কোন দিক দিয়ে বের হবে তারা চিন্তা করতেছে, এরকম একটাই। তারপরে আমি আবার গিয়ে কি করলাম, আমি আমার ছেলেকে সিসিটিভি মানে ক্যামেরাটা দিয়ে মোবাইলটা দিয়ে বলছি তুমি দেখতে থাকো, আমি একটু জমজমের পানি দিয়ে, আমি যেহেতু তখন তাহাজ্জুদ করবো বলে বসেছিলাম অজু করা, আমি জমজমের পানি নিয়ে ওর বাবার রুমে গিয়ে আল্লাহু আকবার বলে জোরে জোরে সুরা নাস পড়ে পড়ে আমি চারপাশে ছিটালাম, ছিটিয়ে আসলাম। আসার পরেও দেখলাম যে একদম টোটালি মানে আলহামদুলিল্লাহ যে কিচ্ছু নাই, একদম পুরো মানে মনে হচ্ছে কিছুই হয় না ওখানে, কিচ্ছু না, একটা মশা মাছিও নাই, একটা পোকামাকড় উঠলেও বোঝা যায় সেটাও নাই। অনেকক্ষণ দেখার পরে তারপরে আমার ছেলে বলতেছে যে মা তাহলে আমি গিয়ে শুই। আচ্ছা ঠিক আছে যাও তুমি বাবার কাছে শুয়ে থাকো, দুজনেই শো আজকে। আমি আমার মেয়ে এই রুমে রইলাম আর ও বাবার কাছে চলে গেল। দ্যাট টাইম ওর যখন তখন বাজে রাত তিনটা, তখন তিনটা বাজে, তখন সে ওইটা অফ করে দিল বাকারাটা মোবাইল অফ করে দিয়ে, আমি কিন্তু দেখতেই পাচ্ছি এখান থেকে, এবং অফ করে দিয়ে তারা শুয়ে পড়ার জাস্ট কয়েক মিনিটের মাথায় আবার দেখি সে আলোগুলো আসে, কিন্তু আসছে ঠিকই, এবার আর ওই রকম ছোটাছুটিও নাই কিছু নাই, খুব ধীর ভাবে কয়েকটা, খুব আলো আসলে যে এরকম না, আগে যেমন দেখেছি অনেকগুলা একদম বিশ পঁচিশটা তিরিশটা, এবার হয়তো তিনটা চারটা এরকম আসলো, এসে জাস্ট মানে মনে হলো যে ওদের দম বন্ধ হয়ে আসছে আর কি, ওদের এরকম একটা মানে আলোগুলা আছে না কিছু, মানে ছায়া দেখলেও বোঝা যায় যে হ্যাঁ এক্সপ্রেশনটা কেমন হবে, ওই আলোগুলা দেখেও মনে হচ্ছে যে আলোগুলোর খুব এক্সপ্রেশনটা খুব ভালো না, তারা খুব বিরক্ত এবং তাদের খুব খারাপ লাগছে রুমটার মধ্যে, তারা চলে গেল, চলে গেল এবং তারপরে আর দেখা গেল না। আমি ফজর পর্যন্ত ছিলাম জেগে, আমি দেখিনি আলহামদুলিল্লাহ। এবং এরপরে গতকালকে বা এই কয়দিনের মধ্যে আমরা সিসিটিভি অনেক পালন করেছি এবং কোন আলো আলহামদুলিল্লাহ দেখি নাই, এটা হচ্ছে একটা কথা। এরপরে আমরা যেটা জানতে পেরেছি আমার দারোয়ানের কাছে, যে আমার ছেলে জিজ্ঞেস করেছে, দারোয়ান অনেক বুড়ো, অনেক বছর ধরে এখানে আছে, প্রায় 30 বছর ধরে, এই বিল্ডিং হওয়ার আগেও সে এখানে ছিল টিনের বাসাতে এবং বিল্ডিং হওয়ার পর সে এই বিল্ডিং এ দারোয়ান হয়েছে। তো উনি বললেন যেটা, যেখানে একটা গাছ ছিল এই বিল্ডিং হওয়ার আগে, তো জমির মালিক যখন বাড়িটা তুলবেন তখন গাছটা কেটে ফেলে, এবং গাছে নাকি কেউ থাকতো, অনেকেই দেখতো, মানে তারা চায় নাই যে এই গাছটা কেটে ফেলা হোক, তো তারা মানে স্বপ্নে এসে বা বিভিন্ন ভাবে এসে বলতো যে এটা কেটো না, কিন্তু শোনে নাই বাড়িওয়ালা এবং এটা কেটে ফেলেছে। কেটে ফেলার ফলে, যার ফলে এখন ওরা ঘরের মধ্যে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করে, এবং আমাদের পাশে যে নতুন বিল্ডিংটা হচ্ছে, এর আগে আমি বলেছিলাম আপনাদের, সে বিল্ডিং হওয়ার আগে ওখানেও নিচে কয়েকটা টিনের বাড়ি ছিল, প্রায় মাটির চাকতি ওখানে ফেলা হতো, এবং তারা এসে কমপ্লেইন করতো বিল্ডিং এ যে এই বিল্ডিং থেকে মাটির চাকতি ফেলা হয়েছে, ইট ফেলা হয়েছে, বিভিন্ন জিনিস ফেলা হয়েছে, কিন্তু কোন জিনিস দেখাতে পারতো না, শুধু মাটির ঢেলাগুলো পাওয়া যেত। তো আমরা তো আর মাটির ঢেলা কোথায় পাবো, ওই বিল্ডিং এর লোকজন, আমরা সবাই বলতাম যে না আমরা কেউ ফেলিনি, তারা বলতো না বাচ্চারা ফেলছে, ছাদে উঠে ফেলছে, এটা সেটা, ছাদ বন্ধ থাকতো, কারণ চাবি সব ভাড়াটিয়াদের কাছে দেওয়া হয় না, নির্দিষ্ট কিছু ভাড়াটিয়াদের, যেমন আমার কাছে আছে, হয়তো আমার সামনের বাসার কাছে আছে, বাড়িওয়ালার কাছে আছে, সবার হাতে দেওয়া হয় না, তো এরকম কমপ্লেইন হতো। আর এখনো যেটা হয়, দোতলায় বাড়িওয়ালা থাকেন এবং ওনার বাসায় কন্টিনিউয়াসলি এখনো প্রতিদিন দরজা নক করা হয়, নক করার পর ওনারা খোলে কিন্তু কাউকে দেখতে পায় না, ঠিক আছে। এখন হয়তো বলতে পারেন যেটা বাচ্চারা করছে বা কিছু, না বাচ্চারা করে খুব দ্রুত চলে যাবে এটা তো হয় না, আর নকটা বেশিরভাগ দেখা যায় যে দুপুরে হয়, খুব রাতে হয়, অনেক রাতে হয়, এবং আমরা ছাদে উঠলে তো এক্সপিরিয়েন্স করেছি, এটা তো আপনাদের বলেছি, তবে যারাই এই বিল্ডিং এ আছে বা থাকেন না কেন, ওনারা ডিস্টার্ব করে কিন্তু কোনো ক্ষতি করেন না আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা আমরা বলবো যে আমাদের এখনো তেমন ক্ষতি হয়নি, কোনো ক্ষতি হয়নি বা ভয়ও দেখায়নি, হয়তো তারা নিজেদের বাসা বা নিজেদের জায়গা মনে করে আছেন, নিজেরাই থাকছেন এটা মনে করে, এবং তারা আমাদের থাকাটা হয়তো পছন্দ করছেন না, এটুকুই। আমরা তাদের ক্ষতি না করলে তারাও আমাদের ক্ষতি করবে না। তো বাবু ভাই, হ্যাঁ এটুকুই ছিল আমার ঘটনা, যদি ভালো লাগে আশা করি সবাইকে শেয়ার করে দিবেন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে সামনে আবার কথা হবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
আবারও চলে এলাম অদ্ভুতরেতে এবং শুনেলাম নিশাত ফারজানার কাছে তার খালার এবং তার নিজের জীবনে ঘটে যাওয়া দুটো ঘটনা বা ইনসিডেন্ট, যাই বলেন না কেন, ঘটনাগুলো কিন্তু বেশ ভয়ের বা ইন্টারেস্টিং ছিল। ভয়ের তো অবশ্যই বলবো আমি, এটাকে অনেক ভয়েরই আমি বলবো। যেমন তার খালার সাথে যেটা ঘটেছিল, তিনি একটা এমটি বাড়িতে গিয়ে এরকম হাত দেখতে পেয়েছিলেন, এরকম কিন্তু অনেকের সাথেই ঘটে। অনেকেই কিন্তু এরকম জানিয়েছেন যে তারা যখন নতুন কোনো বাড়িতে উঠেছেন তারা অদ্ভুত সিমটম ফিল করেছেন এবং অনেকেই এরকম অনেক কিছু দেখেছেন। এরকম হয়েছে, যেমন আমি নিজে আপনাদেরকে বলেছি যে কোনো একটা বাড়িতে আমরা ভাড়া ছিলাম আমাদের বাড়ি তৈরি করার সময়, এবং আমি দেখতে পেয়েছিলাম যে আমার যে রুমটা ছিল সেটার দরজার নিচ দিয়ে আমি পা দেখতে পেয়েছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমি দরজা খুলেছিলাম কিছুই ছিল না সেখানে। তো এরকম কিন্তু অনেকেই অনেক কিছু দেখেন, অনেকের কাছেই এই ধরনের কথা আমি শুনি যে একটা খালি বাসায় যখন তারা গিয়ে ওঠেন এবং অনেক কিছু কিন্তু এরকম তারা এক্সপিরিয়েন্স করেন। তো এই কারণেই কিন্তু কোনো বাসা ভাড়া নিলে বা কোনো বাসা নতুন যখন থাকে সেখানে ওঠার পরে সেটাকে শুদ্ধি করার প্রয়োজন পড়ে, সেখানে নিজের মতো নিজের ধর্ম মতে সেটাকে শুদ্ধি করে নেওয়া প্রয়োজন এবং সেটা অবশ্যই প্রয়োজন। এবং এই কারণে একটা খালি বাসা যখন পড়ে থাকে সেখানে কিন্তু নানা জিনিস এসে এখানে বসবাস করা শুরু করে। এটা যারা বিশ্বাসী তারা জানেন, যারা অবিশ্বাসী তাদের কাছে আসলে এটা কোনো কিছুই না। অনেকে কিন্তু এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দেবেন, বলবেন যে এটা কিছুই না বা ইত্যাদি ইত্যাদি, বা এরকম কথাই আজকাল বেশি শোনা যায়। কিন্তু সত্যি কথা হচ্ছে যে যারা বিশ্বাসী মানুষ তারা জানেন অবশ্যই আমাদের দৃষ্টির বাইরেও অন্য ক্রিয়েচার এক্সিস্ট করে এবং তারা কিন্তু এরকম জায়গায় এসে বসবাস করে এবং সেই জায়গাগুলোকে তারা মোটামুটি একসময় নিজের ভাবা শুরু করে। তো তখন নতুন মানুষ যখন সেখানে আসে তখন তারা সেটা সহ্য করতে পারে না এবং তাদের সাথে উদ্ভট আচরণ করা শুরু করে বা তাদের মতো বাধা দেওয়া শুরু করে। এবং তারা জানে যে মানুষ ভয় পায়, মানুষ যেটা দেখে না যা দেখতে পায় না সেটাকে মানুষ ভয় পায়, এবং তখনই সেইটার একটা সদ্ব্যবহার তারা করে, মানুষকে ভয় দেখানো শুরু করে। এবং এটা কিন্তু অনেক আগে থেকে, আজ না অনেক হাজার বছর আগে থেকে এই ধরনের কথা প্রচলিত যে একসময় ওরা কিন্তু মানুষকে ভয় পেত। যখন আমি পড়েছি আগে যে রাজার বাহিনী, বিশাল বাহিনী মার্চ করত, হাজার হাজার সৈন্য নিয়ে রাজার সেনারা আসতো, তখন নাকি ওরা ভয়ে লুকিয়ে পড়তো চারিপাশে। এবং এই যে আরেকটা যে কাইন্ড জিন, তারা লুকিয়ে পড়ত, তারা পাথরে পাহাড়ের পেছনে লুকিয়ে থাকতো। তো যখন নাকি রাজার বাহিনী রেস্ট করত, তো রাজার বাহিনীরা চুপচাপ কথা বলছে নিজেদের মধ্যেই করছে, তখন আশপাশ দিয়ে কোনো জিন চলাফেরা করলে যখন টুপটাপ শব্দ হতো, ফিসফিসানি হতো, এটাতে রাজার বাহিনী ভয় পেয়ে যেত। এবং এই ভয় যখন তারা পেত তখন তারা শুরু করত তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো, যেমন সামনে দিয়ে কিছু উঠিয়ে নেওয়া যাওয়া, উঠিয়ে কিছু নিয়ে চলে গেছে বাতাসের উপর দিয়ে। তো ওদেরকে তো দেখা যায় না, তো রাজার বাহিনী দেখে প্রচন্ড ভয় পেয়ে যেত এবং ভয়ে তারা একদম একত্রিত হয়ে যেত এবং চিৎকার করত। তো এটাতে তারা মজা পেয়ে গেল, তারা মনে করলো যে ওকে এরা তো ভয় পায় আমাদেরকে, এবং এরপর থেকে তাদের এই ভয় দেখানোর প্রবণতাটা আরো বেড়ে গেল। তো যাই হোক, এরকম ব্যাপার স্যাপার কিন্তু আছে, তারা কিন্তু প্রায় এরকম করে এবং খালি বাড়ি পেলে এই ধরনের ব্যাপার স্যাপার। তো এই কারণে বাসাটাকে শুদ্ধি করে ওঠা উচিত, আপনাদের নিজেদের মতো শুদ্ধি করে যে কোনো খালি বাসা বা নতুন বাসা তৈরি হচ্ছে সেখানে শুদ্ধি করে উঠবেন, তাহলে এই ধরনের সমস্যাগুলো হবে না। তো এইটাই হচ্ছে ব্যাপার। এবং এই যে নিশাদ যে বলল যে তার নিজের বাড়িতেও এরকম সে এক্সপিরিয়েন্স করেছে, এরকম তো অনেকেই করে। এবং এইটার মানে আমি আপনাদেরকে অনেক ঘটনা বলেছি আমাদের অদ্ভুতুলেতেও এবং এছাড়া রেডিওতেও বলেছি যে পরিচিত মানুষের মাঝে অনেকেই কিন্তু এই ধরনের জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছেন তাদের বাসায়। তো এরকম কিন্তু শোনাই যায়। যাই হোক, এখন চলে যাব আরো একটা ঘটনায়, যে ঘটনাটা একটা হাসপাতাল কেন্দ্রিক এবং সেখানকার একজন মেডিকেল স্টুডেন্ট, তিনি তখন ডাক্তার হয়ে গেছেন, মোটামুটি ইন্টার্ন করছিলেন সেই সময়টা, তখনকার ঘটনা তিনি বলেছেন। তিনি সঙ্গত কারণেই তার শুধু নামটা ছাড়া আর কিছু শেয়ার করতে চাচ্ছেন না, সেই মেডিকেল কলেজেরও কোনো নাম বা কিছু তিনি শেয়ার করবেন না, বা তিনি তার পুরো নামটা শেয়ার করবেন না, তার জাস্ট নিক নেমটা তিনি দেবলীনা সেটা তিনি শেয়ার করেছেন। এবং তিনি বলেছেন যে তার জীবনে এই বিভিন্ন ঘটনা, তিনি বেশ কিছু প্যারানর্মাল ইনসিডেন্টের মধ্যে দিয়ে গিয়েছেন, তার মাঝে এটা ছিল একটা এবং তিনি বেশ ভয় পেয়েছিলেন। তো আমি দেবলীনা সেই ঘটনায় আপনাদের কাছে চলে যাচ্ছি। সময়টা হচ্ছে আজ থেকে বছর দুয়েক আগে, বেশি দিন না। আপনারা অনেকেই বলেন যে ভাইয়া সব পুরনো ঘটনা কেন, তো এখন কিন্তু বেশ রিসেন্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, বছর দুয়েক আগের ঘটনা। তো দেবলীনা তখন তার ওখান থেকে পড়াশোনা শেষ করে তিনি তখন সেখানে তিনি ইন্টার্ন করছেন, তো ইন্টার্ন করছেন, তার বিভিন্ন সময় ডিউটি থাকতো, রোস্টার ডিউটি, বিভিন্ন সময় তিনি বিভিন্ন মানে ডিপার্টমেন্টে যেয়ে তাকে দেখতে হতো, এবং তিনি যেহেতু মেডিসিনের ডক্টর ছিলেন তো তাকে মোটামুটি বিভিন্ন জায়গায় দেওয়া হতো। তো যেই সময়টার কথা বলছি সে সময় কিন্তু একটা মহামারী হয়ে গেছে এবং অনেক হাসপাতালে কিন্তু মহামারী রোগের জন্য রোগীদেরকে ওখানে রাখা হয়েছিল। তো ওই হাসপাতালটা তো এরকম অনেক উইংয়ে সেখানে রোগী রাখা হয় এবং সেখানে রোগী রাখা হয় এবং বিভিন্ন উইংয়ে ছিল। তো দেবলীনা বিভিন্ন জায়গায় তার দায়িত্ব পালন করেছে এবং একটা সময় সেখানে অনেকে যে জানেন যে কোভিডে কিন্তু অনেকে প্রাণ হারায়, তো অনেক রোগী মারাও যায় এবং এরপরে সেই হাসপাতালের বিশাল একটা অংশ খালি হয়ে পড়ে এবং হাসপাতালটা কিন্তু বেশ বড় একটা হাসপাতাল ছিল এবং মানে বড় মানে আকৃতিতে বড়, মানে বেশ আয়তনে বেশ বড় ছিল এবং অনেকটাই খালি হয়ে পড়ে, রোগীর সংখ্যা কমে যায়। তো ওই সময়টা রোগীর প্রেশার কম, এরকম একটা রাতে একদিন রাতে ডিউটি পড়লো দেবলীনা, সে রাতের বেলা তার কাজ শুরু হলো। তো সে চলে গেল তার হাসপাতালে এবং গিয়ে তখন অলরেডি রাত 10টার মতো বাজে। তো সে যখন ঢুকলো তখন বেশ বাসা থেকে ঘুম থেকে উঠে এসছে, চোখে ঘুম নেই, বেশ ফ্রেশ একটা এনভায়রনমেন্ট। তো যখন আসছিল হাসপাতালে তখন বেশ বাতাস বইছে বাইরে, মনে হচ্ছে রাতে ঝড় হবে এরকম একটা ব্যাপার স্যাপার, গাছের পাতাগুলো একদম নুয়ে পড়ছিল এরকম একটা অবস্থা, কিন্তু তখন বৃষ্টি বা বজ্রপাত কিছু নেই, জাস্ট ঝড়ো হাওয়া বইছে। তো দেবলীনা খুব এনজয় করতে, এরকম ওয়েদারগুলো তার কাছে খুব ভালো লাগতো আসলে, সে খুব মানে খুব এনজয় করতে এরকম ওয়েদার। তো ওই দিন কাজে এসে তার বেশ লাগছিল, সে যখন তার মেডিকেল কলেজ কম্পাউন্ডে ঢোকে তখন দেখে যে মানুষজন তো নেই বেশি, এমনি সময় একটা সময় যখন ভিড় থাকতো রোগী এমনও থাকতো যে তাদের রোগী নিচেও থাকতো এরকম একটা অবস্থা। তো এই যে মহামারীর পরে এবং যখন হাসপাতালে মোটামুটি রোগী কমে গেছে তখন হাসপাতালটা খা খা করছে। তো ফর সাম রিজন দেবলীনার কাছে বেশ ভালো লাগলো, কারণ সে যখন ঢুকেছে মূল কম্পাউন্ডে দেখলো বেশ ফাঁকা একটা কম্পাউন্ড, আশেপাশের গাছপালাগুলো নড়ছে, বেশ বাতাসে নড়ছে এবং ঝড়ো বাতাস, কোথাও সম্ভবত বা তখন হয়তো কোনো নিম্নচাপ চলছিল সেটারই হয়তো প্রভাব পড়েছে। তো বেশ হঠাৎ হঠাৎ গাস্টি উইন্ড, দমকা বাতাস চলে আসছে এবং বেশ লাগছে। তো সে কিছুক্ষণ কম্পাউন্ডের সামনে হাঁটাহাঁটি করলো, হাঁটাহাঁটি করে ঢুকে গেল তার মূল মেডিকেল কলেজ এবং তার যেখানে কাজ, তার যে ডিপার্টমেন্টে কাজ সেখানে গেল, সেখানে যে সে সাইন ইন করলো। তো বসে আছে, খুব একটা মানুষ নাই, তার সাথে দুটো মাত্র নার্স এবং তাদের যে ক্লিনিং এর মানুষ তারা, তো মোটামুটি বেশ ফাঁকা এবং রোগীও খুব কম, এবং রোগী কম হওয়ার কারণে তাদের যে মূল যেখানে নাকি তাদের কি বলে সেটাকে, যেখানে নাকি মেন ওয়ার্ড যেখানে নাকি রোগী থাকে, সেই ওয়ার্ডের মধ্যেই মাত্র 3-4 জন পেশেন্ট, আর কেবিন ছিল সেই কেবিনের মধ্যে পেশেন্টই নাই, এরকম একটা অবস্থা। ওই এই পাশে 1-2 জন পেশেন্ট আর পুরো হলওয়ে ফাঁকা, রুমগুলো ফাঁকা পড়ে আছে, আর এক পাশের পুরো উইং ফাঁকা, যেখানে নাকি যখন কোভিড ছিল যখন অনেক রোগী থাকতো বাট পুরো উইংটাই ফাঁকা। তো দেবলীনা বের হয়ে দেখছে যে পুরো জায়গাটা কেমন লাগছে, পুরো খালি, এর মধ্যে বাতাস বইছে, ওই দূরে সে করিডোরের ওই পাশে গাছগুলো আছে সেগুলোর পাতাগুলো বেশ নড়ছে, তো তার কাছে বেশ লাগে আর কি। তো সে কিছুক্ষণ নার্সদের সাথে কথাবার্তা বলে, তো দেখে যে নার্সরা কথা বলতে বলতে এক সময় তারাই ক্লান্ত হয়ে গেছে, অনেকক্ষণ চেষ্টা করে সে গান শোনার এবং তার কোনো মানে ক্লান্তি নাই, নার্সরা ক্লান্ত হয়ে গেছে, তারা রোগীদের সাথে কমিউনিকেট করতে পারছে না, কারণ রোগীরাও দেখা যাচ্ছে তাদের ওষুধপত্র খেয়ে তারা নিজেদের মতো ঘুমায় আছে এবং তাদের সেই ওয়ার্ডের মধ্যেও লাইট কমায় দিতে বলছে, রোগীরা ঘুমাবে। তো দেবলীনার কাজ কিন্তু বেশি নাই, তার কাজ হচ্ছে যে সময় মতো রাউন্ডে যাওয়া এবং গিয়ে সেই যে ক্যাবিনগুলোতে দেখে আসা যে কেবিনের এই যে মাত্র 2-3 পেশেন্ট আছে তাদের অবস্থা কি এবং তাদের সবকিছু দেখে আসা এবং একেবারে ভোরের দিকে এসে সেই ওয়ার্ডের মধ্যে আবার চেক করা, এতটুকুই কাজ, এছাড়া কিন্তু কোনো কাজ নাই তার। আর ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হলে তাকে দেখতে হবে এরকম, তো কিন্তু এতটুকু ছাড়া কোনো কাজ নাই। তো অনেকক্ষণ বসে থাকলো দেবলীনা, চেষ্টা করলো তার মতো মোবাইল ফোনে ব্রাউজ করা, সোশ্যাল মিডিয়া ঘাটানো, কিন্তু দেখলো যে একবারে বোরিং লাগছে। তো এর মধ্যে একটা ব্যাপার হয়েছিল, দেবলীনা একটা বাদে অভ্যাস সে ক্যাচ করে ফেলেছিল, সেটা হচ্ছে স্মোক করা। তো এটা তো তার কাজে সে করতে পারবে না, তাকে খুব কশাস থাকতে হতো, তাকে মানে দূরে গিয়ে কোথাও স্মোক করে সেটাকে নিজের হাত মুখ ধুয়ে তারপর আসতে হতো, যাতে যাতে করে এটা কোনো স্মেল না হয় বা এটা একটা বাজে প্রভাব না পড়ে বা মানুষ জানে এটাকে অন্যভাবে না দেখে। তো যাই হোক, সব মিলিয়ে সে এটাকে বদভ্যাসই বলবে। তো এটা সে ডেভেলপ করেছিল বাদ অভ্যাসটা, তা এখন কিছু করার নাই, এক সময় থেকে মানে একেবারে মানে বোরিংনেস চেপে ধরছে, কিছু করার নাই। তো রাতের বেলা সে চিন্তা করলো যে আমি একটা স্মোক করে আসি, তার খেতেই হবে, সিগারেট এরকম লাগছে। তো যাই হোক, কিছু করার নাই, সে সিগারেট নিয়ে বের হয়ে গেল, হাঁটতে হাঁটতে যাচ্ছে, বেশ খানিকটা পথ পার হয়ে আসছে সামনে করিডোর, এবং দেখলো যে পুরো সামনে করিডোর খালি, আর সে চাচ্ছে না যে তাকে কেউ দেখুক, এমনকি নার্সরাও দেখুক যে সে এখানে সিগারেট খাচ্ছে, আর কোনো পেশেন্ট দেখুক এটা সে একদমই চায় না। তো করিডোর ধরে একদম হেঁটে চলে গেল শেষ মাথায়। তো শেষ মাথায় যখন গিয়েছে, তার কাছে মনে হচ্ছে যে সিঁড়ি দিয়ে নেমে যায় নিচে, নেমে নিচে ওখানে কিছু গাছগাছালি আছে, সেখানে বসে চুপচাপ সিগারেট খেয়ে তারপর চলে আসি। তো সে ওখান থেকে নামলো, নেমে গেল নিচে দিয়ে সিগারেটটা ধরলো, সিগারেটটা ধরিয়ে সিগারেট কেবল সে খাওয়া শুরু করছে। এই সময় পুরো উইং এর ওই সাইডের বিদ্যুৎ চলে গেল। তো বিদ্যুৎ চলে গেল, পুরো খা খা করছে। তো দেবলীনার কাছে একটু অস্বস্তি লাগছিল অন্ধকারে, সে আসলে ডাক্তার মানুষ, ভয় কম পায়, ভৌতিক ভয় তো একেবারেই নাই। তো সে মোটামুটি একটু অস্বস্তি ফিল করলো, কারণ একা দাঁড়ায় আছে, আশেপাশে কেউ নাই, এরকম একটা অবস্থা। তো এই সময় সে হঠাৎ খেয়াল করলো যে সে যেখানে দাঁড়ায় আছে তার থেকে একটু সামনে একটা করিডোর ছিল, সেই করিডোর মানে এই পাশ থেকে বের হয়ে, সে তো দাঁড়াইছে বের হয়ে সিঁড়ি দিয়ে নেমে দাঁড়াইছে, এই পাশে করিডোরের মাথায় একটা মনে হলো যে একটা অবয়ব দাঁড়ায় আছে। অবয়বটা কি কাইন্ড অফ লাইক নারী মূর্তি টাইপের, মনে হচ্ছে কোনো মেয়ে দাঁড়ায় আছে। সে কিছুক্ষণ সিগারেটটা দুটো টান দিয়ে ফেলে দিল, মানে চিন্তা করলো কে আবার, এখানকার কোনো ক্লিনার বা কিছু কিনা। তো সে হেঁটে এই পাশে গেল, যে জিজ্ঞেস করলো কে, তো কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। সে বলছে কে ওইটা, কে ওখানে, কোনো উত্তর নাই। তারপর সে হেঁটে চলে গেল করিডোরে মাথায় দাঁড়িয়ে দেখবে সোজাসুজি এটা কে। তো সে দেখতেছে তখন কিন্তু চাঁদের আলো আছে, চাঁদের আলোতে দেখতেছে গাঢ় কৃষ্ণবর্ণের, মানে গায়ের রং একদম কৃষ্ণবর্ণের একটা মেয়ে দাঁড়ায় আছে, মনে হচ্ছে যে এক প্যাচ একটা শাড়ি পরা। আর মেয়েটার এতটাই সে গাঢ় কৃষ্ণবর্ণের যে তার চোখের রং দেখা যাচ্ছে, চোখের ভেতরে যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এবং মেয়েটা হাসছে, তার দাঁত দেখা যাচ্ছে এই এই আলোতে, চাঁদের আলোতে। তো সে মানে একটু অবাক হলো দেবলীনা, যে মানে মোটামুটি তার কাছে মনে হলো যে মেয়েটা মনে হয় বেশ গাঢ় বর্ণের এখানে দাঁড়ায় আছে। তো সে আবার জিজ্ঞেস করলো কে তুমি, দেখলো যে কোনো কথা নেই, মেয়েটা হেসে দিল খিলখিল করে, তারপর তাকে হাত দিয়ে এরকম ডাকলো, কাছে ডাকলো। তো এটাতে দেবলীনা কাইন্ড অফ কিউরিয়াস হয়ে গেল যে তাকে কেন ডাকছে, আর এরকম একটা অন্ধকার করিডোর, কেউ নাই। তো সে চিন্তা করলো মেয়েটা কি কোথাও এখানে হাসপাতালে কোথাও আছে, কোনো সমস্যা আছে বা সামথিং বা কিছু একটা, কেন ডাকছে তাকে। তো সে হাঁটা দিল, তো সে যখন নাকি বেশ কাছাকাছি আসছে, মেয়েটা ঘুরে দৌড় দিল তার সামনে গিয়ে, দৌড়ে যাচ্ছে কিছু দূর গিয়ে আবার ঘুরে তাকে ডাক দিল। তো দেবলীনা কিন্তু একবার চাচ্ছিল সে চলে যাবে পেছন দিকে, পরে সে চিন্তা করলো যে মানে কি ব্যাপার। তো এবার দেখলো মেয়েটা ইশারা তাকে এরকম চোখ দিয়ে ডাকতেছে, মানে মানে হাত দিয়ে এরকম ডাকতেছে কাছে যাওয়ার জন্য। সে তো সে কাছে গেল, আবার দৌড়ালো, হেঁটে হেঁটে গেল, সে মেয়েটা দৌড়াচ্ছে, মেয়েটা দৌড়ে দৌড়ে সামনে যাচ্ছে, এবং বয়সটা কিন্তু কাইন্ড অফ লাইক কিশোরী থেকে একটু বড় মেয়েটা, এর জন্য দেবলীনা আর একটু কিউরিয়াস হয়ে গেল। তো এই মেয়েটাকে ফলো করতে করতে সে জানি আসলে না খেই হারায় ফেলছে, তার কিন্তু আসলে মনেই নাই যে সে মেয়েটাকে ফলো, তার কাছে মনে হচ্ছিল অ্যাকর্ডিং টু হার যে সে তার কাজ হচ্ছে এই মেয়েটাকে ফলো করা, তার আর কোনো কাজ নাই। সে কিন্তু মোটামুটি ওই সময় তার সবকিছু হারায় ফেলছিল, মানে তার চিন্তা ভাবনা সব হারায় ফেলছিল। তো সে অনেক দূর চলে আসে তার মনেই নাই, সে হঠাৎ করে যে দেখলো যে মেয়েটা দৌড়ে গিয়ে বসে পড়লো একটা জায়গায় খোলা, সেখানে করিডোরের শেষ মাথাতে বের হয়ে, যেখানে মেয়েটা বের হয়ে বসছে সেই জায়গাটা অনেকটা কয়েকটা গাছগাছালি ছিল এরকম একটা জায়গায়। তো সেখানে বসে সে দেখলো মেয়েটা আস্তে করে হাত দিয়ে, হাত একেবারে শুধু হাতটা নেড়ে, তার হাতে কিন্তু ছিল না, হাতটা নেড়ে সে একটা ছোট্ট প্রদীপের মতো জ্বেলে ফেললো, একটা একটা ছোট্ট একটা প্রদীপের মতো জ্বলে উঠলো তার হাতের জাস্ট ইশারায়, কাইন্ড অফ সে কিন্তু মানে কোনো কিছু ইউজ করে নাই। তো দেবলীনা একটু মানে শকড হয়ে গেল, তার সারা শরীর ঝিম ধরে গেল জিনিসটা দেখে, যে ব্যাপারটা কি, এটা কিভাবে হলো, মেয়েটা প্রদীপের মতো জানলো, এবং মেয়েটা তার মুখ দিকে তুলে তাকালো। তো মেয়েটা যখন নাকি তার দিকে তাকাইছে, সে মেয়েটার চেহারা দিক দেখলো, মেয়েটার চেহারা আসলেই গাঢ় কৃষ্ণবর্ণ, এবং মেয়েটার চোখ দুটো মনে হলো দপ করে জ্বলে উঠলো তার সামনে একবার, মানে অ্যাজ ইফ লাইক একটা লাইটের মতো জ্বলে উঠে যদি নিভে যায় সেরকম। এবং মেয়েটা কিন্তু হাসতেছে। তো দেবলীনার সারা শরীরে মানে একটা শীতল স্রোত বয়ে গেল। সে সেন্স করতে পারলো আসলে সে নর্মাল কিছুর সাথে ডিল করছে না, এবং মেয়েটা কেমন করে যেন তার দিক তাকায় আছে সেখান থেকে। তো দেবলীনা ঘুরে ওখান থেকে ঝেড়ে দৌড় দিল, মানে আসলে সে আসলে ওই সময় নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সে দৌড়ে আসতেছে। তো সে যখন দৌড়ে আসতেছে করিডোরের মধ্যে দিয়ে, এখন সে উপলব্ধি করতেছে সে কোন জায়গা দিয়ে আসতেছে। এই উইং গুলো আসলে এখন কোনো মানুষই নাই, এগুলো যখন এই কোভিড এর সময় যখন ওখানে অনেক মানুষ রাখা হয়েছিল তখন ওই ওই জায়গাগুলো মানে ইউজ করা হয়েছিল। পরবর্তীতে কোভিড শেষ যাওয়ার পর ওখানে খালি হয়ে গেছে, ওখানে আর কেউ নাই। এবং সেই জায়গাতে মনে হচ্ছে খা খা করতেছে, পুরো আলো নাই, কিচ্ছু নাই। সে এখন চিন্তা করছে কিভাবে আসছে এখান দিয়ে, তার কাছে অস্বস্তি লাগা শুরু করছে। এই সময় সে খেয়াল করলো যে তার পাশে জানালা কয়েকটা কবাট পর পর, মানে তার সামনের এক দুই তিন যেরকম কয়েকটা কবাট ধাম ধাম করে খুলছে আর লাগছে, মানে তার সামনে সামনে সে যেখান থেকে যাবে সেই পথে জানালা খুলছে আর লাগছে। এবং ওই পাশ থেকে মনে হচ্ছে একটা শব্দ, এবং শব্দটা কাইন্ড অফ লাইক হাম টাইপের, হামিং টাইপের একটা শব্দ, মানে কেউ একটা হাম করতেছে এরকম। এবং সেটার সাথে শেষ হয়ে যাচ্ছে অনেকটা কান্নার মতো একটা মানে শীষ ধ্বনি দিয়ে, এরকম একটা শব্দ, হামিং এবং শীষ ধ্বনির মতো একটা শব্দ দিয়ে শেষ হয়ে যাচ্ছে জায়গায়। আর তার সামনে জানলাগুলো লাগতেছে বারবার, ধুমধাম ধুমধাম করে খুলতেছে লাগতেছে। আসলে একটা এবং রাতের মধ্যে প্রচন্ড শব্দ হচ্ছে। দেবলীনা দেখলো যে তার আর কোনো উপায় নেই, হয় তাকে পিছনে চলে যেতে হবে নাহলে সামনে যেতে হবে। সে পেছনে একবার তাকালো, তাকায় দেখলো যে মেয়েটা যেখানে বসেছিল সেই মেয়েটা করিডোরের পেছনে দাঁড়ায় আছে, তার থেকে বেশ কয়েক মিটার হবে, মানে প্রায় 20 ফিট বা 25 ফিট দূরে দাঁড়ায় আছে মেয়েটা। এবং মেয়েটাকে পুরো বোঝা যাচ্ছে যে মেয়েটার চোখ দুটো জ্বলতেছে মনে হচ্ছে তার কাছে। তো সে আসলে আর এটাই করতে পারলো না, সে ওখান থেকে ঝেড়ে দৌড় দিল সামনের দিকে। জানালা বন্ধ হচ্ছে খুলছে, সে দৌড়াচ্ছে, তার কোনো ই নাই। এবং তার কাছে মনে হচ্ছে যে তার পেছনে পেছনে মেয়েটা আসতেছে। এবং সে এক পর্যায়ে ফিল করলো দৌড়াতে দৌড়াতে তার কানের কাছে শেষ করে একটা বাতাসের শব্দ চলে গেল, একদম খুব খুব কাজ দিয়ে, এবং তার পুরো কানে লাগলো জিনিস শব্দটা। এবং সে মানে অন্যরকম একটা জগতে চলে গেছে তখন, ভয়ে আসলে তার আর মানে একদম আত্মা উড়ে গেছে, তার কিছু করার মতো নাই। সে দৌড়াতে দৌড়াতে চলে গেল সিঁড়ির কাছে, এবং সে উপরে উঠে গেল সিঁড়ি দিয়ে, নিচে নামছিল যে উপরে উঠে গেল সিঁড়ি দিয়ে, উপরে উঠে দৌড়াচ্ছে। এবং তার কাছে মনে হচ্ছে যে তার পেছনে হুহু করে অনেক মানুষ কাঁদতেছে একসাথে, এই শব্দটা পাচ্ছে সে, হু হু করে কাঁদতেছে মানুষ। আসলে দেবলীনা তখন তার সেন্সের বাইরে, সে দৌড়াতে দৌড়াতে একসময় চলে আসলো তার যে স্টেশন যেখানে সে বসত আর কি, তার ডেস্ক যেখানে আছে ওখানে এসে সে গেট দিয়ে ঝেড়ে ঢুকে গেল, ঝড়ের মতো ঢুকলো। ঢুকে সে পেছন ফিরে একবার তাকালো, কিচ্ছু নাই পেছনে, পেছনে কিচ্ছু নাই, ফাঁকা, শুধু দূরে করিডোর দেখা যাচ্ছে, সেই নির্জন করিডোর, দূরে একটা বাল্ব জ্বলতেছে এবং দূরের নির্জন করিডোর। তো সে তার রুমে ঢুকে প্রচন্ড রকমের ভয় আছে, কারণ তার রুমের পাশে কিন্তু ওয়ার্ডটা, এবং নার্স গুলা বেগর ঘুমে ঘুমাচ্ছে। তো দেবলীনা তার চেয়ারের পাশে বসে থরথর করে কাঁপতে লাগলো। আসলে তার আর কোনো সাহসই নাই এখান থেকে বের হয়ে যে সে একটা রাউন্ডে যাবে, এরকম কোনো সাহসই নাই। তো ভয়ে সে কাঁপতেছে, এবং তার কিছুক্ষণ পর মনে হলো যে তার রুমের দরজার সামনে দিয়ে কেউ একজন হাঁটতেছে বারবার, এবং সে বুঝতে পারতেছে কেউ একজন হাঁটতেছে, রুমে ঢুকতেছে না। তো সে মনে মনে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করা শুরু করলো, সে মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করতেছে এবং চুপচাপ সে বসে আছে। তো এক কতক্ষণ পার হয়েছে সে বলা যায় না, অনেকক্ষণ পর দেখলো যে তার একজন নার্স উঠে আসছে। তো নার্স যখন কাছে আসছে সে ভয় নার্সের হাত ধরে ফেললো, ধরে ফেলে বলল যে আমি খুব ভয় পেয়েছি, নার্সকে বলল যে তার নাম ধরে নার্সের খুব পেয়েছে। নার্সও মনে হলো তার কথা শুনে ভয় পেয়ে গেছে, নার্স বলল যে কি হয়েছে দিদি, কি হয়েছে, ব্যাপার কি? তখন বলল যে দেবলীনা বলল যে আমি একটু আগে ওখানে গেছিলাম, এরকম এরকম ঘটছে। তো নার্সটা মনে হলো যে আরো তার মুখটা পাংশু হয়ে গেল। তো নার্স বলল যে আপনি ওদিকে গেছেন, ওটা ওইখানে একটা মানে মেয়ে থাকতো ওই নিচে, ওই ওইখানে একজন এখানে ক্লিনার ছিল, সে আর কি ওই যে পরিষ্কার করতো আর কি এখানকার সোয়ারেস গুলা, তার মেয়ে ছিল, এবং সে খুব একটা মানে আদরের মেয়ে ছিল, সবাই এখানে তাকে খুব ভালো জানতো। এসে তো এখানেরই একটা মানুষ তার সাথে খুব খারাপ কিছু করে এবং পরবর্তীতে তাকে মেরেও ফেলে। এরপর অনেকে তাকে ওদিকে দেখতো পেছনের দিকে ওই জায়গায়, তো মানে জায়গাটা ভালো না, আর আপনি ওদিকে কেন গেছেন পেছনের দিকটা ওইখানে জানেন না, ওখানে অনেকে ভয় পায়, ইদানিং অনেকেই ভয় পায় ওই জায়গাতে গেলে। এবং ওই জায়গাটা বেশ করে এই যখন থেকে ইয়ে হয়ে গেছে, মানে এই যে মহামারীটা চলে গেল, তখন থেকে অনেকে ভয় পায়, কারণ অনেক মানুষ এখানে মারা গেছে ওই জায়গায়, এবং মানে খুবই ভয়ের একটা ব্যাপার। আপনি এখন এই ব্যাপারটা নিয়ে জানেন না বা আপনার কি ধারণা নেই? তো তখন দে বলি না, বলে যে না আমি তো ওরকম কিছু শুনি নাই, আমি তো ওরকম মানে এরকম দেখিও নাই, আজকে ফার্স্ট দেখলাম। এবং কিছু কিছু জিনিস দেখলাম যেটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, যেমন মেয়েটাকে দেখছি। এখন মেয়েটা আমি জানি না, তোমার বর্ণনা মতো সেরকম কেউ নাকি, কিন্তু মেয়েটা স্বাভাবিক কোনো মেয়ে ছিল না। আমি মানে আমি বুঝতে পারি সে স্বাভাবিক কোনো মেয়ে ছিল না, কারণ তার চোখ আমি জ্বলতে দেখছি, আর একটু আগেও এই দরজার সামনে দিকে হাঁটা চলা করছে। তো সেই নার্সেরও মুখ পুরো পাংস হয়ে গেল। নার্স বলে যে দিদি আপনি কি বলছেন, আমি নিজেও হাঁটতে পারবো না আজকে, এখন যেতে পারবো না। তো যাই হোক, এইভাবে তারা ওখানে বসে থাকে। ওই দিন আর আসলে দেবলীনা যেতে পারে নাই তার গ্রাউন্ডে। এবং একসময় ভোর হয়, ভোর হওয়ার পর তাদের ওখানে একজন গার্ড আসে। তো সেই গার্ডকে এসে বলে তারপর তার রাউন্ডে যায় এবং রাউন্ড শেষ করে, এবং সে এসে সে দেবলীনা আসলেই ওই দিন বলে যে আমি রাতে ডিউটি করতে পারবো না, আপনারা অন্য কোনো মেল ডাক্তার আছে বা ইন্টার্ন আছে যারা, কাউকে এখানে ই করেন, অ্যাসাইন করেন, আমার পক্ষে সম্ভব না। তো মানসিকভাবে বেশ কয়েকদিন বিপর্যস্ত ছিল দেবলীনা। সে আসলে সে এখানে আসতে যেত না, এবং আরও অনেক কিছু তারপর সে শোনে, তাদের মেডিকেল কলেজ নিয়ে অনেক কিছু শোনে, যে এই রিসেন্টলি তাদের ওখানে বেশ কিছু ঘটনা ঘটছে এবং এইসব এইসব মানে স্কেয়ারি ব্যাপার স্যাপার। তো শোনার পর সে মোটামুটি বেশ কিছুদিন ওখানে সে জবাব দিয়ে দিয়েছিল। তো তারপরে আস্তে ধীরে সে আবার যেহেতু তাকে করতেই হবে, ইন্টার্ন করতেই হবে, সে পরবর্তীতে আবার যায়। তবে সে চেষ্টা করতো সন্ধ্যার পর ওই জায়গাটা এড়ায় চলতে। তো যাই হোক, এই ছিল দেবলীনার ঘটনা। এবং সে আসলে মানে অন্য কোনো কিছু শেয়ার করতে চায় নাই, তার আসল নাম বা তার মেডিকেল কলেজের লোকেশন, সে সে জাস্ট বলেছে যে এই ঘটনা। তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার মতো করে। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, ভয়ের মনে হয়েছে। আপনারা জানি না কজন এরকম জায়গায় গিয়েছেন যে অনেক পুরনো কোনো হসপিটালের ওখানে, যেখানে নাকি কোনো কথা প্রচলিত আছে বা সামথিং লাইক দ্যাট, গেলে যদি কেউ এরকম ভয় পেয়ে থাকেন আমাকে জানাবেন। আমি অনেকের কাছ থেকে এরকম বিভিন্ন রকম কথা শুনি অনেক জায়গার সম্পর্কে, বাট আমি কিন্তু কখনোই কোনো জায়গার কথা বলি না আপনাদেরকে স্পেসিফিকলি, বাট আমি অনেক শুনি এরকম, অনেকের কাছ থেকে শুনি, অনেকে আমাকে বলেন যে এরকম এরকম ব্যাপার, অমুক জায়গায় দেখেছে সেই দেখেছে। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে মানে দেবলীনার এক্সপিরিয়েন্সটা বেশ ভয়ের ছিল, বেশ ভয়ের ছিল। আমি নিজে পার্সোনালি আমি একবার একটা জায়গায় গিয়েছিলাম একটা হাসপাতালে, এরকম যাওয়ার সময় রাতের বেলা, তখন মনে হয় প্রায় 10টা, মানে ভিজিটিং আওয়ার প্রায় শেষ হয়ে গেছে তখনই, কিন্তু আমার খুব নিকট একজন মানুষ ছিল বলে আমাকে যেতে দিয়েছিল। তো আমি যখন যাচ্ছিলাম হেঁটে উপরে, তো ওটা দোতলা বা তিনতলা ছিল, উঠে যাওয়ার পথে দেখছিলাম যে নিচ দিয়ে যাওয়ার একটা জায়গা আছে, ওই জায়গাটার দিকে আমি তাকাই, জানি আমার কেমন একটা বাজে অনুভূতি হয়েছিল, খুব খুবই বাজে অনুভূতি হয়েছিল। মনে হচ্ছে যে মানে দেয়ার সামথিং এক্সিস্ট ইন দ্যাট প্লেস, মানে অন্যরকম আমার কাছে লাগছিল। আমি কিন্তু আসলেই মানে ওইটা বলতে পারি না, আমার এখনো মাঝে মাঝে মনে হলো ওই জায়গাটা সম্পর্কে গা কাটা দিয়ে ওঠে। তো এরকম আছে, এরকম কিছু কিছু জায়গা আছে আসলে, মানে খুব রহস্যময় অনেক জায়গা, সেখানে অনেক রকম মানুষের জীবনে শুরু এবং শেষ একসাথে হয়। তো সেখানে অনেক রকম কিছুই থাকতে পারে, এবং মানুষ তো অনেক রকমের ব্যাপার স্যাপারই দেখে থাকে। আমি অনেক সময় ইন্টারনেটেও দেখি যে অনেক জায়গা আছে, সেখানে অনেক রকম কথা প্রচলিত হয়, ইন্টারনেটে আপনারা দেখতে পাবেন, খুঁজলে অনেক জায়গায়। যেহেতু আপনাদেরকে বলি যে মিথ এবং লেজেন্ড প্রচলিত কথা, সেগুলো যখন আপনারা খুঁজবেন, আপনারা যখন ইন্টারনেট সার্চ করবেন, তখনও কিন্তু আপনারা বিভিন্ন জায়গা সম্পর্কে এগুলো জানতে পারবেন, এবং সেগুলো কিন্তু ওয়েল ডকুমেন্টেড। সেখানে আপনারা দেখবেন যে অনেক সময় ভিডিও ফুটেজ সহ থাকে, এবং ভিডিও ফুটেজ গুলো যে একেবারেই কোন রকম কি বলে কোন রকম ফেব্রিকেশন নাই, সেটা আপনারা বুঝতেই পারবেন দেখলে। আজকালকার যুগে ফেব্রিকেটেড জিনিস দেখলেই বোঝা যায়। তো এরকম কিছু জায়গা আমি দেখেছি, এবং এরকম ইন্টারনেটেও দেখা যায়, আপনারা কিন্তু সার্চ করলে দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন চলে যাব, ফিরে আসবো আরেকটা কাহিনী নিয়ে কিছুক্ষণ পর। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম আরো একটা কাহিনী নিয়ে, যে কাহিনীটি আমাদের সাথে শেয়ার করেছেন শেখ আবির হোসেন ফরিদপুর থেকে, এবং তিনি তার নিজের সাথে রিসেন্টলি ঘটে যাওয়া একটি কাহিনী শেয়ার করেছেন। আপনারা অনেকে রিসেন্ট কাহিনী শুনতে চান, এটি আরেকটি রিসেন্ট কাহিনী যেটা ঘটেছে 27 জানুয়ারি 2024, এই তো কিছুদিন আগে মাত্র। আর তিনি তার নিজের সাথে ঘটা এই ঘটনাটা লিখেছেন এবং বলেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি আবিরের ঘটনায়। রিসেন্ট টাইমে আবির গিয়েছিল তার এক বন্ধুর বাসায়। তার বন্ধুর বাসাটা একটু গ্রাম এলাকায়, যেখানে অনেক গাছগাছালি, প্রাকৃতিক পরিবেশ এবং বেশ অসাধারণ সব এনভায়রনমেন্ট সেখানে, এবং সেই জায়গাটা খুব ভালো লাগতো। আবির অনেক আগে একবার গিয়েছিল সেখানে এবং সে খুব এনজয় করেছিল জায়গাটা, কারণ সে দেখেছিল বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের মাঠ এবং বাঁশ ঝাড়, তার কাছে নদী এবং সবকিছু অসাধারণ একটা দৃশ্য সেখানে। তো সে প্ল্যান করলো, তাদের কিছু করার ছিল না, তো চিন্তা করলো যে আজকে তার বন্ধু মানে তার বন্ধু সিয়াম, তার সাথে একজন বন্ধু সিয়াম তাকে নিয়ে প্ল্যান করে যে তাদের এক বন্ধু সাদিক আছে তার বাড়িতে যাওয়ার জন্য। তো যাই হোক, যেরকম প্ল্যান করলো তারা রওনা দেবে, এবং তাদের যাওয়ার জন্য সেখানে যেটা তারা চিন্তা করে যে আমরা মোটরসাইকেলে করে যাব, কারণ আসলে ওখানে অন্য অন্য কিছুতে করে গিয়ে সেই আনন্দটা পাওয়া যাবে না। তো একই সাথে একটা রাইডিং এরও আনন্দ হবে আর ঘুরেও আসা হবে। তো প্রায় 50 কিলোমিটার জায়গা তাদের বাসা থেকে দূরত্ব আর কি, 50 কিলোমিটার দূরত্ব আর তার সেই বন্ধু সাদিকের বাসা। তো যথারীতি সেরকম সময় রওনা দিল আবির এবং তার বন্ধু সিয়াম, দুইজন রওনা দিল এবং বেশ ঘুরতে ঘুরতে এনজয় করতে করতে পরিবেশ তারা পৌঁছায় গেল তার বন্ধুর বাসায়। এবং একেবারে ভোরবেলা রওনা দিছিল, তো সুতরাং মোটামুটি দিনের বেলায় 10টা 12টার দিকে তারা পৌঁছায় গেল সেখানে। 2-1 ঘন্টা লাগছে তাদের যেতে সেখানে। তো যাওয়ার পরে বন্ধুর সাথে সময় কাটালো, বিভিন্ন জায়গা দেখলো, দেখলো যে সেই গ্রামের কোনো পরিবর্তন হয়নি, একই রকম আছে, বেশ প্রকৃতি দ্বারা পরিবেষ্টিত একটা গ্রাম। মানে ওই গ্রামটার বিশেষত্ব হচ্ছে অনেক বেশি গাছপালা এবং অনেক বেশি বাঁশঝাড় সেখানে, এবং কিছু কিছু ফসলের মাঠ একেবারে বিস্তীর্ণ অনেক দূর পর্যন্ত গেছে, আর নদী ঘিরে রাখছে গ্রামটাকে, পুরো নদী দিয়ে একদম পেঁচিয়ে রেখেছে। তো বন্ধুর সাথে দিনে ঘোরাঘুরি করলো, বিকালে ঘোরাঘুরি করলো। তো যখন বাসায় এসছে, তো মোটামুটি তারা কিন্তু খাওয়া দাওয়া করেছে দুপুরে একবার। তো তার নানি তাদেরকে নাস্তা দিচ্ছে, বন্ধুর নানি, তিনি তাদেরকে বলল বাবারা তোমরা কিন্তু আসছো ভালো কথা, আমাদের গ্রামে কিন্তু রাত্রে ঘোরাঘুরি করো না, হ্যাঁ আমার নাতির নিও না, তোমরা যেও না রাত্রে। তো তিনি জিজ্ঞেস করতেছেন কেন নানু কি হয়েছে রাত্রে ঘুরলে কি, না এটা জিনের গ্রাম, আমাদের গ্রামে কিন্তু জিন অনেক উপদ্রব করে, একেবারে খুবই উপদ্রব করে, সুতরাং রাত্রেবেলা বেরোবে না, এই বাসার উঠান দেখছো উঠানের বাইরে যাবে না, অনেক সমস্যা বাইরে। তো আবির এটাকে মনে করে যে বয়স্ক মানুষ তিনি বলতেছেন, তখনকার সময় হয়তো অনেক রকম কিছু প্রচলিত ছিল, এখন কি আর এই সময় এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপার আছে, আর এই মানে এখনকার সময় মানে খুব মানে একদম অ্যাডভান্স যুগ। তো আবির বলে জি জি নানি ঠিক আছে, তাই বলে তো মানে অ্যাভয়েড করে। তো তখন তার বন্ধু সাদিক তাকে বলে যে তো নানি কিন্তু আসলে মিথ্যা বলে নাই, হ্যাঁ তোরা আমার মনে হয় তোরা মূলত চাইতেছ আমাদের এখানে ঘোরাঘুরি করতে রাত্রেবেলা, তোদের তো অভ্যাস এটাই আড্ডাবাজি করা এখানে, কিন্তু আমার এখানে কিন্তু রাত্রে আসলে সুবিধা না, অনেক মানুষ অনেক রকম সমস্যায় পড়ছে, তোরা এটা মানে বিশ্বাস করবি কিনা জানি না, এখানে অনেক মানুষই আছে এরকম রাত্রে হাঁটতে যেয়ে এ দেখা গেছে এখানে আসতেছে বাজার থেকে, দেখা গেল যে তারে মানে তারা মাথা উলে গেছে জিনে ধরছে তারে, তারপর তারে ধরে নিয়ে যায় মসজিদে, তারপর যারা অন্য সম্প্রদায়ের মানুষ আছে তারা তাদের দেখা যায় মন্দিরে নিয়ে চেষ্টা করে তাকে ছাড়ানোর, এবং অনেক মানে বাজে অবস্থা হয় এখানে, অনেক আমাদের গ্রামে অনেক দুষ্ট জিন আছে, বলা হয়তো যে একটা সময় এখানে কোন একজন মানুষ এই জিনগুলার কন্ট্রোল করত, কিন্তু সে এখন নাই, এগুলা ছাড়া পেয়ে এখন এইদিকে এইভাবেই থাকে আর কি, আর মানুষকে সন্ধ্যার পরে পাইলে খোলামেলা জায়গাগুলো পাইলে ডিস্টার্ব করে। তো আবিরের একটু মানে মন খারাপ হয়, মানে সে আসছেই আসলে বেড়াতে, এবং তার মূল উদ্দেশ্য ছিল রাতে ক্যাম্পিং করা, মানে রাতের বেলা তারা কোথাও বসবে, এবং সে মোটামুটি মানে আবির কদিন ধরে মানে চিন্তা করছিল, মানে মোটামুটি সে যেহেতু এই ভৌতিক ব্যাপারগুলো খুব পছন্দ করে, তার খুব আগ্রহ ছিল যে সে শুনেছিল, এবং ছোট এর আগে যখন আসছিল তখন দেখছিল যে অনেক বাঁশঝাড় আছে, সাদিকদের এলাকা অনেক বাঁশঝাড়, তো সে চাইছিল যে বাঁশঝাড়ের মাঝখানে কোথাও বসে তারা ক্যাম্পিং করবে, সেখানে কাঠ কয়লা নিয়ে যাবে, যে সেখানে জ্বালায় বারবিকিউ করে খাওয়া দাওয়া করবে, তারপর আসবে। তো সে সাদিককে বলে, বেটা আমি তো প্ল্যান করছি তোদের এখানে এসে বারবিকিউ করুম, এসে মুরগি টুরগি নেবো আমরা এখন। তো সাদিক বলে যে এইটা কি কেমনে কি, তুই আমার আগে বলবি না, মানে এটা কি সম্ভব, আর এই তুই কোথায় যেতে চাস বারবিকিউ করতে, হয়তো ওখানে বাস যার কই আছে কাছে, ওখানে যাবো, ওখানে যা করবো, হ্যাঁ মজা। তো সাদিক মানে একটু অ্যাভয়েড করতে থাকে। পরে যাই হোক, এই সন্ধ্যার সময় তাদের সন্ধ্যা হয়ে গেছে, প্রায় মুরগি ম্যানেজ করা কঠিন ছিল, তারা কোনোভাবে পরে সাদিককে যখন নাকি বন্ধু তো সবাই প্রেশার করে, তো সাদিক তাদেরকে নিয়ে যায়, এবং যে সেই তখন তাদের বাজার প্রায় বন্ধ হবে এরকম সময় তারা মুরগি কালেক্ট করে নিয়ে আসে, এবং সাদিক অনেক অনিচ্ছা সত্ত্বেও বাসায় খুব একটা না জানায় তাদের সাথে যায়, যে ওই সেই বাঁশঝাড় যেখানে আছে কাছাকাছি বাঁশঝাড় সে খুঁজে দূরে যাতে কোথাও না যেতে হয়। তো আবির নাকি বারবার ইনসিস্ট করতেছিল দূরে কোথাও যেতে নদীর কাছাকাছি, কিন্তু সাদিক মোটেই রাজি হয় না। তো মোটামুটি কাছাকাছি জায়গায় একটা জায়গায় বাঁশঝাড় পায়। তো সেই বাঁশঝাড়টা ছিল এরকম যে মানে স্ক্যাটার্ড ভাবে, মানে এক গুচ্ছ গুচ্ছ করে বাঁশঝাড় হয়েছে, মানে এখানে এক গুচ্ছ, এখানে একটা গুচ্ছ, এরকম করে করে জায়গাটাকে ঘিরে রাখছে, মাঝখানে ফাঁকা জায়গা আছে। তো ওই জায়গাটা দেখেই পছন্দ হয় আবিরের, আবির বলে যে দোস্ত এইখানে করব, এইখানে আমরা করি। তো যাই হোক, সাদিক বন্ধুর কথা অনুযায়ী তারা মোটামুটি কাঠ জোগাড় করে নিয়ে আসে, কাঠ এবং শুকনো পাতা যেগুলো জোগাড় করে, দেখা যাচ্ছে যে মোটামুটি সন্ধ্যার পর যখন চাঁদ উঠতেছে তখন তাদের সব মোটামুটি রেডি, অ্যারেঞ্জমেন্ট রেডি। তো ওইখানে আগুন জ্বালায় তারা, আগুন জ্বালানোর পর অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে, চারিপাশে বাঁশঝাড় এবং একটা বাঁশঝাড়ের ফাঁক দিয়ে দূরে দেখা যাচ্ছে সেখানে ফসলের মাঠ পার হয়ে দূরে নদী বোঝা যাচ্ছে এখানে। তো খুবই অসাধারণ একটা এনভায়রনমেন্ট, তারা মোটামুটি মানে একদম মোহিত হয়ে যায়। তো আবির সিয়ামও খুব মানে পাগল, মানে কঠিন অবস্থা, তার বন্ধু তারা এমন জায়গায় নিয়ে আসছে, অসাধারণ একটা পরিবেশ। তো তারা তিনজন মিলে বেশ গল্প গুজব শুরু করে। তো যদিও প্রথম দিকে সাদিক মোটামুটি একটু একটু আনইজি ফিল করতেছিল যেহেতু তাদের এলাকায় এরকম এরকম ব্যাপার স্যাপার, কিন্তু পরবর্তীতে বন্ধুরা যখন গল্প গুজব শুরু করে সে মোটামুটি তাদের সাথে ব্লেন্ড হয়ে যায়। তো মোটামুটি দেখা যাচ্ছে যে খুব ভালোই গল্প করতেছে আবির সাদিক আর সিয়াম, এবং তাদের বিভিন্ন প্রসঙ্গে আলাপ হচ্ছে বিভিন্ন এরকম ই। তো কতক্ষণ গেছে বলতে পারবে না, তারা এর মধ্যে খাওয়া দাওয়া করা শুরু করলো, খাবার সার্ভ করলো নিজেরা নিজেরাই, মানে সে বারবিকিউ করলো করে খেলো, খাওয়া দাওয়া করে তখন কিন্তু সাদিক বারবার বলতেছে এগুলো গুছায় রাখ, এখানে ফেলে রাখিস না, হ্যাঁ এইসব জায়গায় ফেলে রাখা ঠিক না, রাত্রেবেলা এমনি আমার বাসার থেকে না করে এরকম বাজা পোড়া এগুলো খাইতে, বাইরে তো প্রশ্নই আসে না, আর আমাদের গ্রামে কিন্তু এটা হয় না, এই যে আগুন জ্বালাইছি দূর থেকে গ্রামের মানুষ যদি কেউ দেখে তারা কিন্তু আবার কালকে এসে জিজ্ঞেস করবো যে কে আগুন জ্বালাইছে, এবং এটা নিয়ে খোঁজ পড়বো, কারণ গ্রামে যেহেতু বিভিন্ন সমস্যা হয় এবং মানুষ ভয়ও পায় দূর থেকে দেখে। তো আর আমির বলে আরে বাদ দে বেটা একদিন খেয়েব। তো যাই হোক, তারা খায়, তিনজনে খাওয়া দাওয়া করে গোছা টোছা রাখে, রেখে এদের মধ্যে গল্প করতেছে তারা, বেশ অনেক রাত হয়েছে গল্প করতেছে। এর মাঝে হঠাৎ করে দেখা গেল যে সিয়াম হঠাৎ করে এদিকে এদিক ওদিক তাকানো শুরু করে। তো বলে কি হয়েছে, তো বলে শব্দ পাস নেই, বলে না, বলে যে দেখ গাছের মধ্যে যেন কেমন শব্দ হইলো, মানে বাস ঝাড়ের উপরে মনে হলো বাঁশঝাড় সশসট করে উঠলো পাতাগুলা এবং মানে নড়ে উঠলো। তো ওরা প্রথমে খেয়াল করে নাই, আবার গল্প করতেছে হঠাৎ করে দেখলো যে এরকম ভাবে মনে হলো সশসট করে শব্দ হয়েছে, এবার তিনজনই শব্দ পাইছে। এবং ওখানে সাদিকের একটা বিড়াল ছিল, সাদিক নিয়ে আসছিল বিড়ালটা, বিড়ালটা মনে হলো গড় গড় করে মানে একদম কাছায় আসলো, সাদিকের সাথে লেগে গেল প্রায়, এবং সে মানে শব্দ করতেছে না, মানে গড় 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 করতেছে আর কি বিড়ালটা, মনে হচ্ছে কিছুতে একটা টেন্সড সে। তো বেশ খানিকক্ষণ ওরকম শব্দ হলো এদিক ওদিক বাঁশঝাড়ের উপর দিকে, মানে বাঁশঝাড়ের উপরে মানে হচ্ছে তাদের সার্কেল করে এই পাশ থেকে বসে একটা বাঁশঝাড়ের থেকে একটা ঝাড়ের উপর থেকে আরেকটা ঝাড়ে কিছু একটা যাচ্ছে, মানে অন্ধকার উপরে কিছু দেখা যাচ্ছে না, আর ওদের কাছে যেহেতু ফ্ল্যাশ লাইট নাই ওইটা দিয়ে দেখতেও পাচ্ছে না, তো ফ্ল্যাশ লাইট নিয়ে আসে নাই তারা। তো আবির কি করলো, একটা লাকড়ি নিয়ে, মানে ওখানে যে লাকড়ি থাকে লাকড়ির একটা কাঠ নিয়ে, মানে কতগুলো কাঠ জ্বালাইছে একটা লাকড়ি নিয়ে, সেখানে একটু আগুন জ্বলতেছে সেটা নিয়ে সে হেঁটে গেল। তাকে বারবার সাদিক বলতে যাইস না, কাছে যাইস না, দেখ কি ব্যাপার, কে কে জানে কোন পশু পাখি হইতে পারে। তো সে ওই লাকড়ি নিয়ে হেঁটে গেল আবির, যে কাছে যে লাকড়ি উঁচা করে দেখতেছে, মানে আলোতে আগুনের আলোতে কিছু দেখা যায় কিনা। তো দেখতেছে আগুনের আলোতে কিচ্ছু নাই উপরে, মানে শুধু বাঁশগুলো নড়তেছে। তো সে যখন একদিকে তাকাচ্ছে হঠাৎ করে মনে হলো তার পিছন থেকে কি জানি সরসর করে চলে গেল একটা গাছটা, এবং বেশ স্পিডে মনে হয় কাইন্ড অফ লাইক বানর বা কিছু যদি একটা বাস থেকে একটা বাসে লাফায় লাফায় যায়, যেভাবে যাবে সেইভাবে মানে সসর সসর করে, তো সে সাথে সাথে ঘুরছে আগুনটা নিয়ে, দপ করে আগুনটা নিয়ে ঘুরছে, ঘুরে ওদিকে তাকাইছে, দেখ কিচ্ছু না, শুধু বাসগুলো নড়তেছে, বেশ পাতাগুলো নড়তেছে, মানে কিছু একটা গেছে এখান দিয়ে। তো যাই হোক এরকম একটা অবস্থা। তো কিছুক্ষণ তারপর চুপচাপ থাকলো আবির, চিন্তা করলো দেখি, সাদিক বললো চল চলে যাই, চল চলে যাই বাসা চলে যাই। এর মধ্যে আবিরের খুব জল বিয়োগ করার প্রয়োজন পড়লো, তার খুব প্রেশার পড়ছে, সে বললো যাচ্ছা তারা যাবো আমি একটু ফ্রেশ হয়ে নেই আসতেছি, বলে সে ওই লাকড়িটা নিয়ে হাঁটা দিল এবং আবিরের সাথে হাঁটতেছে, এবং দেখা গেল আবিরের সাথে সাথে সাদিকের বিড়ালটা দৌড় দিয়ে আসলো, এসে তার সাথে সাথে চলা শুরু করলো। তো সেও চিন্তা করলো যে বিড়ালটাকে আদর করে, ওরা আবিরও খুব আদর করছে এসে, তো বিড়ালটাকে নিয়ে সে হাঁটতেছে, বিড়ালটা তার সাথে সাথে হেঁটে হেঁটে একটা জায়গায় গেল, মোটামুটি একটা আড়ালে যেখানে, সেখানে দাঁড়ায় সে মোটামুটি বিড়ালটাকে দাঁড়া করায় রেখে বিড়ালটা দাঁড়ায় আছে, সে যে ওখানে জল বিয়োগ করতেছে। তো জল বিয়োগ যখন করতেছে হঠাৎ করে মনে হলো বিড়ালটা কেমন জানি পেছন থেকে শব্দ করে উঠলো, বিড়ালটা এমন ভাবে শব্দ করলো ভয় পেয়ে, বা একটা বিড়াল ধরে আরেকটা বিড়ালকে দেখে যে রেগে উঠে, সেরকম কেমন যেন একটা মানে কঠিন ভাবে অ করে শব্দ করতেছে বিড়ালটা। তো আবিরের তখন কাজ শেষ, সে মোটামুটি উঠে দাঁড়াচ্ছে, দাঁড়ায় সে তাকায় দেখতেছে যে বিড়ালটা এরকম করতেছে কেন। বিড়ালটা দেখলো মন হলো সে যেখানে বসেছিল সেই দিকে তাকাই ও করতেছে, এবং তার মানে গড়গড় গড়গড় বিড়ালের শব্দ, এবং সে দেখতেছে বিড়ালের লেজ ফুলে গেছে একদম। তো সেই কাঠটাকে রেখে দিছিল লাকড়িটাকে পাশে জ্বালায় আর কি, মানে আগুন জ্বলতেছে হালকা হালকা এভাবে। তো সে আবার ওইটাকে উঠায় নিল, হাত দিয়ে উঠায় নিয়ে সে তাকালো ওদিকে, যেদিকে দিকে বিড়ালটা এরকম করতেছে, মানে দেখছে বিড়ালটা মানে তার লেজ ফুলে গেছে, গড়গড় করতেছে, এবং হাত দিয়ে নখ দিয়ে মাটি আশপাচ্ছে সে, মানে অ্যাজ ইফ লাইক অন্য কোন প্রাণী যদি আক্রমণ করে, যেমন কুকুর বা কিছুর সাথে বিড়ালে মারামারি হলে যেরকম, সেরকম করতেছে বিড়ালটা। তা আমি তখন বিড়ালকে শান্ত করার জন্য পিঠে হাত দিয়ে এই করে ধরতে করে বিড়ালটা খ্যাস করে উঠলো, তারপরে সে কোলে নিয়ে নিল বিড়ালকে। বিড়ালকে নিয়ে বিড়াল দেখলো তখনও সেই ঝাড়ের দিকে তাকায় যেদিকে থেকে আসছে আবির, সেদিকে সে গড়গড় করতেছে, গড়গড় করতেছে। তো সে তাড়াতাড়ি বিড়ালটাকে নিয়ে চলে আসলো, এসে বলল যে আচ্ছা চল যাই। তো তিনজনে রওনা দিল। তো কেমন দিনে আবিরের কাছে অস্বস্তি লাগতেছিল, মনে হচ্ছিল তার গা টা কেমন ভার হয়ে গেছে, সে আসলে মানে জিনিসটা মানে কেমন জানি ফিল করতেছে। তো চিন্তা করলো এরকম হওয়ার তো কোনো কারণ নাই, এমন তো না যে মানে এখানে আসছি বা মানে আমরা অনেক সময় ওইভাবে কাটাইছি, তা তো কিছু না, আমরা খাওয়া দাওয়া করছি, জাস্ট খাবার খাইছি, তো খাবার দাবার খেয়ে এরকম লাগতেছে কেন, তার কাছে কেমন খারাপ লাগতেছে। তো যাই হোক তারপরও বাসায় চলে আসলো, বাসায় এসে হাত মুখ ধুলো, ধোয়ার পরে সাদিক বলল যে দোস্ত আমাদের এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আমাদের বাসায় ওই ব্যাপারটা হয় মাঝে মাঝে, হ্যাঁ তো এটা হয় বেসিক্যালি যেটা হয় আমাদের বাসায় অনেক সময় মেহমান আসলে জানালায় নখ হয়, তো দোস্ত মানে জানালায় নখ হলে কিন্তু জানালা খুলবি না কখনো, হ্যাঁ জানালা নখ হলে কোনো শব্দ করবি না, জানালা খুলবিও না, এটা শুধু আমাদের বাসায় হয়, আবার অনেক বাসাও আছে এখানে হয় এই জায়গাটাতে, তো এটা আসলে কিন্তু জিনদের কারবার, হ্যাঁ আমাদের এখানে এইসব জায়গায় ওই যে বলছি তোর যেখানে দুষ্ট জিন আছে, তো আজকে যেহেতু এখানে আমরা গেছি জায়গাটা সুবিধার না, তো জানলা নখ হলে কিন্তু খুলবি না, সাদিক এটা বললো তাকে খুব সিরিয়াস ভাবে। তা আবির আবার হাসি দিয়ে বলতে বেটা ফাইজলামি করো আমার সাথে, তো সাদিক খুব গম্ভীর হয়ে গেল, বললো দেখ সব বিষয় নিয়ে কিন্তু ফাইজলামি করি না, আর ফাইজলামি করা কিছু নাই, আমার কাছে মনে হয়েছে যে আমরা ওই জায়গায় গেছি আজকে, জায়গাটা মানে বাইরে এরকম খাওয়া দাওয়া করা ঠিক হয় নাই, মনে হয়েছে যে ওখানে কিছু ছিল, এবং এই যে দেখ মানে তার বিড়ালে দেখা বলতেছে ও কেমন করতেছে, মানে কেমন জানি মানে বলছে বিড়ালটা সবসময় তটস্থ, সে তটস্থ মানে বারবার তাকাচ্ছে এদিক ওদিক এরকম, মানে খুব নার্ভাস বিড়াল, বলে ও এরকম করে না, ও যদি বাসায় ও এরকম করলেই বুঝি আমরা যে এখানে কিছু, এবং অনেক সময় দেখা গেছে যে এরকম বাসার মধ্যে কেউ আসছে এরকম নক হয়েছে তখন বিড়াল ডাকা শুরু করছে জোরে জোরে, হ্যাঁ তো মানে ঘুমায় থাকে, ঘুমানো ঘুমের থেকে উঠে ডাকা শুরু করছে বিড়াল। তো সুতরাং আমার কাছে মনে হয়েছে আজকে একটা অ্যাবনর্মাল, তোরা নর্মালি থাক, দোয়া পুড়ে ঘুমাবি, রাত্রে বেলা আর কোনো ই করবি না। তো যাই হোক বলে টোলে তো সাদিকের রুম ছিল পাশেই, আবিদদেরকে থাকতে দিয়েছিল যেই ঘরটা, ওইটা হচ্ছে আলাদা একটা মানে ইসের মতো, সেখানে সাদিকের রুমের পাশে তাদের গেস্টের থাকার আলাদা ঘর আছে। যাই হোক সেখানে সিয়াম আর আবির ঘুমালো রাত্রেবেলা, তো মোটামুটি সবকিছু তারা তো আগে হাত মুখ ধুয়ে আসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট বিছানায় উঠে শুয়ে পড়ল, তো বাতি নিভাই দিছে, বাতি নিভাই দিয়ে শুয়ে আছে। তো গ্রামের রাত ঝিঁঝি পোকা ডাকতেছে দূর থেকে শুনতেছে, এবং দেখা গেল যে একটা পর্যায়ে রাতের একটা অংশে শিয়াল ডাকা শুরু করলো দূর থেকে, এবং শিয়ালের শব্দ আসতেছে, তো মানে বেশ ভালোই লাগতেছে আবিরের কাছে, মানে গ্রামের সে এনভায়রনমেন্টটা সে এনজয় করতেছে। অনেকক্ষণ হয়ে গেল, একসময় তার চোখ লেগে আসলো কাইন্ড অফ। তো যখন চোখ লেগে আসছে, এই সময় হঠাৎ করে খুব আশ্চর্যজনক ভাবে তার পাশের জানালাটায়, তার বিছানার পাশের জানালাটা একদম ইমিডিয়েট পাশে, সেটাতে ঠক 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 নক হলো। তো নকটা অ্যাজ ইফ লাইক হাতের যে কড়া আছে, কড়া দিয়ে কেউ কাঠের মধ্যে এরকম নক করতেছে। তো মানে বেশ একটা অন্যরকম একটা অনুভূতি হয়ে গেল আবিদের, কারণ তার বন্ধু কিন্তু তাকে বলছে রাতে নক করলে কখনোই সাড়াও দিবি না, খুলবিও না। আর আবিদ তখন ভাবলো যে এমন তো হতে পারে সাদিক কি তাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। পরে চিন্তা করলো সাদিক কেন ভয় দেখাবে, সাদিক তো তাকে আগে সাবধান করে দিল, আর ভয় দেখায় কি আছে, সাদিকের চেহারার এক্সপ্রেশন অন্যরকম ছিল। আর তারা যেখানে তাদের ঘরটা তার পাশেরটা সে যদ্দূর দেখছে যে ওই জায়গাটা একটা লো ল্যান্ড, হ্যাঁ মানে একটু নিচু একটা জায়গা, ওখানে তখন চাষাবাদ হয় নাই কিন্তু মানে খালি জমি আর কি। তো ওই জায়গাটা অনেক খালি ফাঁকা, এবং ওই ওই ফাঁকা থেকে ওই অনেক দূর পর্যন্ত ফাঁকা, এবং এইসব জায়গায় পরে হয়তো কৃষিকাজ করবে মানে চাষ হবে, তো এই কারণে জায়গাটাকে ফেলে রাখছে আর কি। এবং সেই জায়গার অপর পাশে হচ্ছে একটা বাঁশঝাড় বিশাল শুরু হয়েছে। তো এই জায়গায় রাতের বেলা কোনো কারণে কেউ নামবে না, নেমে সেই লো ল্যান্ডে যে জানালার রিচ পেতে গেলে, জানালা পর্যন্ত পৌঁছাতে গেলে তাকে মিনিমাম 9-10 ফিট লম্বা হওয়া লাগবে, হ্যাঁ বা আরো হয়তো 8-10 ফিট এরকম লম্বা হওয়া লাগবে ওই জানলা। এবং জানালার নখের শব্দ একেবারেই মনে হচ্ছে হাতের যে আঙুলের গাঁট আছে, গাঁট দিয়ে নখ করতেছে কেউ। তো পুরা টক 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 টক, আবার কিছুক্ষণ পর টক 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 টক। তো আবির মানে বেশ অস্বস্তিতে পড়ে গেল এবং তার ভয়ও লাগা শুরু করলো, কারণ ঘর সম্পূর্ণ অন্ধকার। এবং একটা আশ্চর্যজনক ব্যাপার যে তারা যখন নাকি ওখানে বারবিকিউ করতেছিল, তখন বারবিকিউ করার সময় কিন্তু ওখানে কিন্তু আকাশে চাঁদের চাঁদ ছিল, চাঁদের আলো ছিল, এখানে কিন্তু চাঁদের আলো একেবারেই নাই। মানে একেবারে যে চাঁদের আলো যে ছিটে ফোটা জানালার ফাঁক ফোকর দিয়ে ঢুকবে সেরকমও না, এমনকি রাতের যে আলো আছে আকাশে সেটাও ঘরের মধ্যে তেমনটা প্রবেশ করতেছে না। তো ঘরটা যদিও টিনের ঘর চারিপাই দিয়ে আটকানো, তো কিছু ফাঁক ফোকর দিয়ে আসেই কিন্তু আলো, মানে একটা মানে বোঝাই যায় এটা পাকা, একদম পাকা বাড়ি হলেও কিন্তু সেখানে জানালার ফাঁক ফোকর দিয়ে রাতের আলোটা একটা সময় চোখে এসে পড়ে। এখানে কিন্তু আবিরের কিছুই আসতেছে না, পুরা ঘুরঘুরটি অন্ধকার ঘরের ভেতরে, মানে অন্যরকম একটা পরিবেশ। তো সে বেশ টেনসড হয়ে পড়ে আর সে তার সাথে বন্ধু সিয়ামকে ডাকা শুরু করে, বলে যে সিয়াম সিয়াম। তো দেখলো যে সিয়াম কোনো সাড়া দিচ্ছে না এবং সিয়াম নাক ডাকছে। ওই ঘরে দুইটা বিছানা রাখা ছিল এবং সিয়াম কিন্তু অন্য আরেকটা বিছানা, এবং তার থেকে অপোজিটে মানে তার বিছানার যেদিকে তার অপোজিটের বিছানায় সিয়াম ঘুমানো, এবং সিয়াম সাড়া দিচ্ছে না এবং সে মনে হচ্ছে যে সে নাক ডাকছে, একটু ঘর ঘর শব্দ পাচ্ছে সে। তো মোটামুটি আবিরকে একাকিত্ব পেয়ে বসে এবং সে ভয় পায় প্রচন্ড, মানে তার মধ্যে একটা ভয় কাজ করা শুরু করে এবং নখটা কিছুক্ষণ পরপর হচ্ছে। তা আবির কি করে, চাদর যেটা ছিল তাকে দিয়েছিল চাদরটা গায়ে টেনে চুপচাপ শুয়ে থাকে, কোনো সাড়া দেয় না। কিছুক্ষণ পর নখ থেমে যায়। নখটা থেমে যাওয়ার পর তার কাছে মনে হয় যে হয়তো মানে যেটাই যেই নখ করতেছিল চলে গেছে এখান থেকে। একটু পরে তার কাছে মনে হয় যে বাইরের যে মানে আলো ওখানে যে নাই, জানলাটা জানালার চারিপাশে যে হালকা একটা আলো রেখা আছে যেটা নাকি মোটামুটি বোঝা যায় এটা জানালা, সেই জায়গাটা আরো অন্ধকার হয়ে গেল। আর তার কাছে মনে হওয়া শুরু করে ঘরের ভেতরটা অন্ধকার থেকে অন্ধকারতর হচ্ছে, মানে একদম কালিগুলা অন্ধকার চারিদিকে, মানে একদম মনে হচ্ছে অন্ধকার জমাট বেঁধে যাচ্ছে, মানে মানে চোখের দৃষ্টি এক ইঞ্চিও দূরে যাবে না এরকম। তার কাছে মনে হচ্ছে যে কিছুই দেখা সম্ভব না এখানে, আর এত অন্ধকার হচ্ছে। এই সময় সে হঠাৎ করে একটা নিঃশ্বাস অনুভব করে, তার থেকে কিছুটা দূরে, মনে হলো যে তার ঠিক বুকের উপর একটা নিঃশ্বাস, এবং নিঃশ্বাসটা কেমন যেন মানে জোরে কেউ শ্বাস ফেললো তার থেকে একদম একদম বুকের উপর এসে, এবং সে হঠাৎ করে ফিল করে ঠান্ডা দুটো হাত চেপে ধরছে তার কণ্ঠনালী, তার গলা চেপে ধরছে এবং সে শ্বাস নিতে পারতেছে না, এবং সে আবিষ্কার করে সে নড়তেই পারতেছে না, তার পুরো শরীর ফ্রিজ হয়ে গেছে। এবং সে কিন্তু পুরো সজাগ, এমন না যে সে ঘুমের মধ্যে তার ব্যাপারটা করছে, সে কিন্তু পুরো জাগ্রত, তার বোধ শক্তি সব জাগ্রত। সে একদম গলা চেপে ধরায় সে শব্দ করতে পারতেছে না, সে ও ও করে গোঙাচ্ছে এবং শব্দ করতে পারতেছে না, সে মানে এমন একটা অবস্থা। এবং সে মনে মনে চিন্তা করলো দোয়া পড়ার, এমন একটা অবস্থা দাঁড়িয়েছে তার, সে দোয়া পড়তেও পারতেছে না, কারণ তার শরীরের উপর এমন ভাবে চেপে বসছে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে তার। সে তাকায় দেখার চেষ্টা করছে কি, এতটুকু সে বুঝতে পারলো যে তার থেকে প্রায় আধা হাত বা এক হাত দূরে মানে তার মুখের উপরে কোন একটা গাঢ় অন্ধকার অবয়ব আছে, গাঢ় অন্ধকার অবয়ব। মনে হচ্ছে যে অন্ধকারের চেয়ে অন্ধকার, মানে অন্ধকার ওই অংশটায় আরো জমাট বেঁধে গেছে, এরকম একটা অবস্থা। সেটা তার মুখ থেকে এক হাত দূরে প্রায়, এবং তার কণ্ঠনালীর উপর চাপটা আরো প্রকট হয়ে উঠতেছে, প্রচন্ড জোরে চেপে বসতেছে। তো সে গোঙাচ্ছে এবং চেষ্টা করতেছে দোয়া পড়ার, দোয়ার দু এক লাইন মনে আসে আর আসে না, এবং সে পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তার। তো এরকম সময় সে দূর থেকে শুনলো তার বন্ধু তাকে বলছে, কিরে এই তোর কি হয়েছে? এই কণ্ঠ সে শুনলো, তেরম শব্দ করতেছিস কেন? এরকম শব্দ শোনার পর তার কাছে শুধু মনে হলো যে বন্ধুকে ডাকে, তো সেটা মানে তার মানে সে পারতেছে না, এরকম একটা অবস্থা। আর এই সময় হঠাৎ করে তার মনে হলো যে অন্ধকারীটা অনেকটা নড়াচড়া করে উঠলো তার উপর থেকে। আর এই সময় তার বন্ধু দৌড়ে মানে উঠে যেয়ে মানে শব্দ পাচ্ছে সে, যে বাতিটা জ্বেলে দিল রুমের, টপ করে ঘরের মধ্যে আলো জ্বলে উঠলো প্রচন্ড, মানে মানে মনে হলো যে একদম আলোর বিস্ফোরণ, মানে প্রচন্ড আলো হয়ে গেল। এবং আলোর সাথে সাথে তার কাছে মনে হলো কিছু একটা তাকে ছেড়ে শ্যাত করে চলে গেল উইদিন এ মিলি সেকেন্ড। আর এই সময় আজান হলো, ঠিক এই সময় আজান পড়লো। তো আবির মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, সিএম কি রে তোর কি হয়েছে, তুই এরকম করতেছিলি কেন, তুই গোঙাচ্ছিলি কেন, তুই মানে তুই মানে মানে কি মনে হলো যে তুই কিছু বলার চেষ্টা করতেছিস পারতেছিস না, গড় 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 করতেছিস অন্ধকারের মধ্যে, আমার তো ভয় লেগে গেছে তোর শব্দ শুনে। তো আবির তখন হাঁপাতে হাঁপাতে বললো যে তোরে যে আমি ডাকছিলাম এর আগে শুনিস নাই? বলে না আমি তোর শুনি নাই, আমি তোর প্রচন্ড গোঙানোর শব্দে মনে হচ্ছে যে তোর জানি কি হয়েছে, এভাবে গোঙাইতেছিলি তুই এর জন্য উঠছি, কি রে কি হয়েছে তোর? তখন আবির কিছুক্ষণ হাঁপাইতে হাঁপাইতে বললো যে দোস্ত এরকম এরকম ব্যাপার। তো দুজনই ভয় পেলো, বন্ধু সিয়ামও ভয় পেয়েছে, কিন্তু ততক্ষণ আজান দিয়ে দিছে। দুজন তখন ফ্রেশ হয়ে তাদের মতো সকালবেলা তার বন্ধু সাদিককে বললো যে এই ব্যাপার। তো সাদিক বললো যে দোস্ত তোদের ইয়ে বললো যে আবিরকে বললো সম্ভবত তুই যে ওই যে বাসধারে যে তো এমন কোথাও কিছু করছিস, ওই যে জল বিয়োগ করছিস, এর জন্য হয়তো তোকে জিন ফলো করে আসছে বা কিছু একটা, বোবা জিন তো ধরেই মানুষ এরকম, আর সুযোগ পেলে আরো বেশি ধরে। তো এক কাজ করি তোরা চল মসজিদের হুজুরের কাছে নিয়ে যায়, উনি তোকে একটা ঝেড়ে দিক। তো যাই হোক নিয়ে গেল আবিরকে, আবির মসজিদের হুজুরের কাছে গিয়ে বলল যে হুজুর এরকম ব্যাপার। হুজুর তখন তাদেরকে বলল যে তোমরা কেন রাত্রে বেলা বাইরে যাও আমি বুঝি না, এরকম রাতের বেলা তো বাইরে যে এরকম বসাটা ঠিক না, তোমাদের তো বাসা বাড়ি আছে, খাওয়া দাওয়া বাসাই করতে পারো, বাসঝাড়ে রাত্রে বেলা খাওয়ার কি দরকার? আর তোমরা যারা জানো তোমরা বিশ্বাস করো যে এরকম কিছু আছে, এটা সত্যি কথা, এটা আছে, এবং এটা তো আছে, তোমরা জানো ধর্ম বিশ্বাস করলে এটা করতে হবে, আল্লাহরে বিশ্বাস করলে, আল্লাহ বলছে এই জিনিস যে তুমি যদি বিশ্বাসী মানুষ হও তোমার জানতে হবে যে এই যে আরেকটা যে মাকলুকা জিন তারা আছে, এবং তারা ওইসব জায়গায় রাত্রেবেলা থাকে। তো তোমরা তাদের ওইখানে যে খাওয়া দাওয়া করতেছ ভাজা পোড়া জিনিসপত্র, তারপরে সেখানে তাদের গাছের নিচে যে তোমরা ওই জল বিয়োগ করে দিচ্ছ, হ্যাঁ মানে এটা তো ঠিক না, এবং এটা তো তাদের একটা জায়গা অপবিত্র করা, এবং তারা তো আসলে তারা তো মানুষ দেখতে পায় না তাদেরকে, তারা এমন একটা শক্তি মানে একটা তাদের যে জগৎ যেটা মোট কথা ডিমেনশন, তাদের ডিমেনশনটা আলাদা, মানুষ হাজার চেষ্টা করে দেখতে পারে না। তো সেই হুজুর অনেক মোটামুটি মাশাল্লাহ তিনি অনেক লার্নেড পার্সন, এবং তিনি বললেন যে অনেক ছেলেপেলে আছে আমি দেখছি অনেক জায়গায়, হুজুর বলছে যে তিনি বিভিন্ন রকম জায়গায় গেছেন, বললো যে অনেক জায়গায় এরকম আছে চেষ্টা করে দেখার বা ই করে, তো এটা ঠিক না, এই জিনিসগুলো নিয়ে তোমরা মোটেই আগ্রহী হবে না। তো বলতে সাবির যে আমরা তো আসলে ওই জন্য যাইনি, আমরা গেছিলাম ওখানে, বলে যাই হোক এরকম গভীর রাত্রে বেশি মানে ইন্টারেস্ট দেখানোটা ঠিক না এইসব জায়গায় যাওয়া। যাই হোক তিনি দোয়া পড়ে দিলেন, হাবিরকে দোয়া পড়ে দিলেন এবং বললেন যে এই দোয়াগুলো পড়বা সবসময়, চেষ্টা করবা এই করতে, এবং যেখানে সেখানে মানে জল বিয়োগ করবা না, যেখানে সেখানে এই করলে জল বিয়োগ করলে কিন্তু এটার জন্য শাস্তিও আছে, মানে শরীরে যে এইগুলো হঠাৎ ছিটা লেগে যায় এগুলোর জন্য কিন্তু অনেক শাস্তি হয়, এতে কবরের আজাবও অনেক ভয়ঙ্কর হয়। তো তারপর সেই যে ইমাম সাহেব তিনি তাদেরকে কিছু হাদিস শোনালেন, এই সংক্রান্ত হাদিস যে এটা শাস্তি কেমন হয়, এগুলো শুনিয়ে তাদেরকে দোয়া করে দিয়ে তাদেরকে বিদায় দিলেন। তো যাই হোক আবির তখন চলে আসলো, আসার পর আবির তার বন্ধুর বাসায় যেয়ে সেখান থেকে বিদায় নিয়ে তাদের বাড়িতে চলে আসলো, আর এই প্রবলেম থেকে আর কোনো সমস্যা তার হয় নাই। তবে তার কাছে আরো কিছু ঘটনা আছে, সে বলেছে তার নিজের পরিবারের বা নিজের জীবনের বা বন্ধুদের বা পরিচিত জনদের সাথে ঘটা কিছু ঘটনা আছে, সে কোনো এক সময় সেগুলো সুযোগ করে শেয়ার করবে আমাদের সাথে। যাই হোক, এই ছিল আমিরের ঘটনা যেটা আমরা শুনলাম। আমার কাছে বেশ অ্যাডভেঞ্চারাস মনে হলো। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে লেটেস্ট একটা এক্সপিরিয়েন্স তার। অনেক সময় ইদানিং অনেকে বলেন যে ভাই লেটেস্ট ঘটনা চাই, লেটেস্ট ঘটনা সচরাচর পাওয়া যায় না, বেশিরভাগ ঘটনাই যা শুনি বেশ পুরনো। তো এটা বেশ লেটেস্ট একটা সময়ের ঘটনা, আমির একেবারে ডেট দিয়ে বলেছে। তো এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব নতুন আরো একটা কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরিফ হোসেন ডাবলিন আয়ারল্যান্ড থেকে, এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন ঘটনাটা যেন আমি আমার মতো করে শেয়ার করি। এই ঘটনাটি তার সাথে ঘটে 2019 সালে এবং তিনি এছাড়াও অনেক রকম ঘটনার সম্মুখীন হয়েছেন এবং বর্তমানেও তিনি এইসব ব্যাপারে অনেক খোঁজ খবর করেন এবং তিনি নিজে বেশ কিছু এক্সোসিজমের সময় সামনাসামনি ছিলেন। তিনি সাধারণত খ্রিস্টান এক্সোসিজমের সময় তিনি সামনাসামনি ছিলেন এবং অনেক কিছু তিনি এক্সপিরিয়েন্স করেছেন। তিনি বলেছেন যে তিনি সুযোগ পেলেই তার জীবনের আরো কয়েকটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। তো আমি চলে যাই আরিফ হোসেনের ঘটনাতে। আরিফ হোসেন তখন একজন স্টুডেন্ট ছিলেন এবং বেশ তিনি ঘোরাফেরা করতেন, তার সুযোগ পেলেই তিনি চলে যেতেন বিভিন্ন জায়গায় এবং সেখানে গিয়ে বিভিন্ন রকম জিনিসের খোঁজ খবর করতেন। বিশেষ করে এই যে প্যারানর্মাল ব্যাপারগুলো নিয়ে তার আগ্রহটা খুবই বেশি ছিল। তো তিনি যখন আয়ারল্যান্ডে যান তখন তিনি প্রথমে মোটামুটি তার পরিচিত মানুষের সাথেই আলাপ করেন যে কোথায় এই ধরনের ব্যাপার আছে বা ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে খুব আগ্রহ ফিল করেন কারণ ইউরোপে যাওয়া প্রথম। বাংলাদেশে থাকতে তিনি অনেক চেষ্টা করতেন এইসব জিনিস নিয়ে খোঁজ খবর করতে এবং আমাদের দেশেও নাকি তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং বিভিন্ন রকম প্যারানর্মাল এই ধরনের অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করেছেন। তো যখন তিনি আয়ারল্যান্ডে যান তিনি মোটামুটি তার পরিচিত যারা ছিলেন বন্ধু বান্ধব ওখানকার মানুষ সবার সাথে তিনি আলাপ করেন। তো তারা বিভিন্ন রকমের তাকে মানে ঘটনা শোনান যে কোথায় কি আছে, এরকম কিছু ঘটেছে কোনো জায়গায় এবং বলেছে যে দেখো আমাদের এখানে এই ধরনের ব্যাপার স্যাপার আসলেই খুঁজলেই পাওয়া যায় কারণ অনেক পুরনো জায়গা এবং এখানে এ ধরনের ব্যাপার স্যাপার ঘটেই থাকে। অনেক জায়গায় আছে যেসব জায়গা অনেক প্রাচীন, যেখানকার অনেক ইতিহাস আছে, আর যেসব জায়গায় বিভিন্ন ইতিহাস সমৃদ্ধ জায়গা সেসব জায়গায় প্যারানর্মাল ভাইব থাকেই। এগুলো অবশ্য আরিফ জানতেন এবং সে তিনি মোটামুটি তক্কে তক্কে থাকতেন যে তিনি কবে কোথায় যেতে পারেন। তো এরকম একটা সময় তার একটা সুযোগ হলো, একটা ট্যুরের সুযোগ, এবং সেই ট্যুরটা তিনি এবং তার পরিচিত দু একজন বন্ধু যাদের মাঝে মানে ইন্টারেস্ট আছে তারা কয়েকজন মিলেই প্ল্যান করলেন কোন একটা জায়গায় যাওয়ার। তো একটা অ্যাবের কথা বলেছেন তিনি, কোন একটা অ্যাবে ছিল সেখানে, সেই অ্যাবেতে যাওয়ার প্ল্যান করেন। এটা একটা পরিত্যক্ত অ্যাবি এবং এই অ্যাবিটা নিয়ে তার পরিচিত বন্ধু থমাস নামে একটা ফ্রেন্ড ছিল তার, সেই থমাস তাকে জানায় যে এইখানে একটা সময় অ্যাবি ছিল এবং অ্যাবিটা পরবর্তীতে পরিত্যক্ত হয় এবং সেখানে যে থাকে সে এক সময় এখানে ব্ল্যাক ম্যাজিকে লিপ্ত হয় এবং ব্ল্যাক ম্যাজিকের কারণে অনেক উল্টাপাল্টা জিনিস সেখানে হতো, মানুষ অনেক রকম জিনিস দেখত এবং এক সময় মানুষের থাকার অযোগ্য হয়ে যায়, মানুষ তখন আর এখানে থাকতে পারে না এবং এই অ্যাবি মানুষ পুরোপুরি এই এলাকাতে ওই আশপাশের এলাকা থেকে মানুষ চলে যায় ওখান থেকে, ওইখানে আর মানুষ ওই এলাকা দিয়ে থাকতো না, জায়গাটাই পুরো অ্যাবান্ডন করে ফেলে। তো বিশাল একটা জায়গা অ্যাবান্ডন হয়ে যায় এবং জায়গাটা পরবর্তীতে এমনই একটা মানে ভুতুড়ে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় যে মানুষ আশেপাশেও গেছে না অ্যাবান্ডন অ্যাবের। তো এখনো কিছু কিছু মানুষ অতি আগ্রহী হয়ে সেখানে দেখতে যায়, ঘুরতে যায়, যেহেতু অনেক পুরনো অ্যাবে এবং অনেকে আছে কিন্তু তারা মোটামুটি সময় থাকতে দিনের আলো থাকতে সরে আসে সেখান থেকে, কেউই ওখানে সময় কাটায় না। তো থমাসের কথায় আরিফ খুব ইন্টারেস্টেড হয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য এবং তিনি তার বন্ধুদেরকে রিকোয়েস্ট করেন যারা তার সাথে একসাথে গল্পগুজব করতো, আড্ডা দিত এইসব ব্যাপারে, তাদেরকে রিকোয়েস্ট করেন যে চলো আমরা কয়েকজন মিলে যাই। তো যাই হোক, যে কোনো একটা সময় তারা একটা সময় বের করে থমাস আরিফ সহ আরো দুজন ফ্রেন্ড তারা ওখানে যায়। তো যাই হোক, তাদের ওখানে পৌঁছানোর পরে তারা মোটামুটি বেশ ট্রাভেল করে ওখানে যেতে হয় তাদেরকে এবং ট্রাভেল করে যখন যায় তখন দেখে যে এটা বেশ একটু রুরাল একটা এলাকার মধ্যে পড়ছে, মানে যে জায়গাতে ওই যে ডিস্ট্রিক্টের ওখানে যেটা সেটা একটু রুরাল এলাকার মধ্যে পড়ছে এবং বেশ কোয়াইট। তো ওখানে সাধারণত মানে খুব একটা বেশি মানুষ যায়ও না, এরকম একটা অবস্থা। যারা খুব আর্কিওলজিক্যাল বা পুরনো হিস্ট্রিক্যাল জিনিস খোঁজে তারা ওখানে যায়। তো এরা চারজন ফ্রেন্ড মিলে যখন সেখানে পৌঁছায় তখন একেবারেই দুপুরবেলা, মানে দুপুর 12টার মতো বাজে, একদম ভর দুপুর, এরকম একটা অবস্থা। তো আবহাওয়া ভালো ছিল তখন, সামার টাইম, তো এরকম সময়। তো সামার মানে অতিরিক্ত গরম না, মানে মানে সামার টাইম সেখানকার, মানে মোটামুটি ওইটাই এনজয়েবল টাইম সেখানে। তো যাই হোক, সামার টাইমে এরকম দুপুরবেলা বেশ একটা মজার সময়, সুন্দর ওয়েদার। তো চারজন মিলে ওখানে যায় হাঁটতে হাঁটতে, তো গিয়ে সেখানে দেখা শুরু করে, দেখে যে পুরনো মঠের সেই মানে মানে সে স্ট্রাকচার আছে, কিছু জায়গায় দেয়াল রয়েছে ইত্যাদি ইত্যাদি, বেশ হিস্টোরিক ব্যাপার স্যাপার। কিন্তু আনিফের কাছে কিন্তু প্রথম থেকেই একটা অন্যরকম ভাইব লাগতে থাকে, সে কিন্তু মোটামুটি বুঝতে পারে। আনিফেরই বুঝতে পারার কারণ হচ্ছে, আনিফ যখন দেশে ছিলেন তখন তিনি কিন্তু এইসব ব্যাপারে বেশ, যেটা আমি বলেছি প্রথমেই, যে তিনি মোটামুটি এইসব ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিলেন, এবং তিনি ঘুরে ফিরে তার বড় ভাই, তার আঙ্কেল, তাদের সাথে বেশ মানে এইসব জিনিসের প্রতি খুব ইন্টারেস্ট ফিল করতেন। এবং বাংলাদেশে বিভিন্ন সময় দেখা যেত যে তার আঙ্কেল একজন ছিলেন যে তিনি যেতেন বিভিন্ন জায়গায় এই দেন দরবার করতে, যে তাবিজ কবচ, সেখানেও তিনি তার আঙ্কেলের সাথে গিয়েছেন এবং সেখানকার এনভায়রনমেন্ট দেখেছেন। তো তার কাছে একটা মানে কোথাও যদি একটা অশুভ জিনিস থাকে সেটা তিনি বোঝা শুরু করতেন, তার মধ্যে একটা একটা ফিল আসতো। তো এমনিতে এসেও তার জানি কেমন একটা ফিল চলে আসছে, যদিও শান্তশিষ্ট পরিবেশ, চারিদিকে রোদ পড়ছে এবং দেখা যাচ্ছে যে এই কিছু ভগ্ন জিনিসপত্র ছাড়া, মানে রুইন, মানে ভাঙা দেয়াল, ভাঙা একটা স্ট্রাকচার, এরকম ছাড়া দূরে গাছ আছে, গাছের এখানে সুন্দর রোদ উঠেছে, রোদের এখানে সুন্দর মৃদুমন্দ বাতাস, গাছপালা বাতান উঠতেছে, দেখে কিন্তু একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট মনে হবে। কিন্তু কোথায় যেন আরিফের কাছে মনে হচ্ছে একটা বিশাল শূন্যতা আছে। আরিফ থমাসকে বলল যে, থমাস, হাউ ডু ইউ ফিল? তো টমাস বলতেছে যে, আই ফিল প্রিটি হন্টেড, আমার কাছে খুবই হন্টেড মনে হচ্ছে জায়গাটা। তো আরিফ বলতেছে যে, আমিও কিন্তু একই রকম ফিল করতেছি। তো টমাস বলল যে, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এখানে ভৌতিক ব্যাপার স্যাপার আছে এবং বেশ মানে বেশ ভালোভাবেই আছে। তো আরিফরা চারজনই ছিল কিন্তু মোটামুটি এইসব ব্যাপারে খুব ইন্টারেস্টেড। তো টমাসের সাথে আরিফের বন্ডটা খুব বেশি, বাকি দুজন কিন্তু তাদের জাস্ট লাইক ফ্রেন্ড, তাদেরও আগ্রহ আছে, বাট তারা খুব ওদের মতো এত বেশি ডেডিকেটেড না। তো যাই হোক, ওরা ঘোরাফেরা করলো, বিভিন্ন জায়গা দেখলো, একটা জায়গায় এসে আরিফ দেখলো যে, ওরা চারজনই গেছিল, একটা ছোট্ট সুড়ঙ্গর মতো, অনেকটা কাইন্ড অফ লাইক অনেকটা একটা দরজার মতো, মানে একটা ঢোকার জায়গা এবং অন্ধকার। তো সেখানে মানে তারা চারজন মিলে বললো যে, আমরা কি ঢুকবো কিনা। তো চারজন আলাপ করতেছে, তো মোটামুটি একমত হতে পারছে না, ওদের বাকি দুজন বলতেছে যে, না, ঢোকাটা মনে ঠিক হবে না। তো সেই সময় আরিফ বলল যে, এক কাজ করি, আমি আর টমাস ঢুকি আর তোমরা দুজন বাইরে দাঁড়ায় থাকো, তো ভিতরে যদি কোনো আমরা সমস্যা ফিল করি বা ভয় পাই তোমাদেরকে ডাকবো। তো বলছে ঠিক আছে, ওরা দুজন বাইরে বাইরে দাঁড়ায় থাকলো আর টমাস আর আরিফ দুজন ঢুকলো। তো ওদের সাথে ফ্ল্যাশ লাইট ছিল, ঢুকছে এবং আলো মেরে ঢুকতেছে। দেয়ালটা দেখে মনে হলো বেশ মানে ভেজা ভেজা, এরকম হওয়ার কথা না, বাইরে কিন্তু ওয়েদার বেশ শুষ্ক, কিন্তু এখানকার দেয়ালটা ভেজা ভেজা, অনেকটা মনে হচ্ছে যে বেশ মানে শ্যাওলা ধরে গেছে, এরকম একটা অবস্থা। এবং সামনে যেতে যেতে দেখলো, ওরা দুজনই খেয়াল করলো, দেয়ালের মধ্যে অনেক রকম আঁকি বুকি আছে এবং অনেক রকম অঙ্কন, যে অঙ্কনগুলো আসলে মানে বেশ হরিফিক লাগে, মানে কেউ ওগুলোকে চেছে চেছে আঁকছে কিছু দিয়ে, কিন্তু বেশ ভয়ঙ্কর, দেখে মনে হচ্ছে যে এগুলোর কোনো মানে কোনো গূঢ় মিনিং আছে এগুলোর, মানে এটা জাস্ট এমনি আঁকা না, কাইন্ড অফ লাইক হায়ারোগ্লিফিক্স যেভাবে আঁকে, কাইন্ড অফ লাইক দ্যাট, মানে দেয়াল লিখনের মতো বিভিন্ন রকমের আঁকা আঁকি, বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন রকমের চিহ্ন। তো আরিফ মোটামুটি বুঝতে পারতেছিল, টমাসও বুঝতে পারতেছিল যে এখানে কোনো রকমের ম্যাজিক প্র্যাকটিস করতে কেউ। তো তারা হাঁটতে 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 একেবারে সেই একটা টানেলের মতো জায়গা, অন্ধকার, তাদের ফ্ল্যাশ লাইটের আলো খেয়ে দিচ্ছে, অনেক দূর চলে আসছে। তো এরপরে দেখলো যে এক ঝাঁক বাদুড় উড়ে আসলো, প্রচন্ড কিচকিচ করতে করতে, এবং দুজনেই মাথা নিচু করে একেবারে বসে পড়লো এখানে, এবং মানে তাদের মাথার উপর দিয়ে কয়েকশো বাদুড় চলে গেল, এবং সেই বাদুড়ে যাওয়ার যে ঝাপটা এবং গন্ধ, এবং যে মানে একটা মানে ভয়ঙ্কর রকম একটা ব্যাপার, এবং সে চলে গেল। এবং ওরা অনেক দূর থেকে চিৎকার শুনতে পেল। বুঝতে পেল যে বাদুরগুলো হঠাৎ মনে গুহার মুখ দিয়ে বেরোচ্ছে এবং তাদের সাথে দুইজন বন্ধু মনে ভয় পেয়েছে। সেই হাসির এই শব্দটা ট্রাভেল করে করে আসছে এই টানেলে। তো ওরা দুজনই একটু হেসেও দিল বন্ধুদের ভয় পাওয়ার কথা চিন্তা করে। যাই হোক, তারপর তারা উঠলো, উঠে হাঁটতেছে ফ্ল্যাশ লাইট মেরে এবং একটা বাজে কটু গন্ধ তাদের নাকে আসতেছে একদম। তো এক জায়গায় যে তারা পৌঁছালো সেখানে আলো মেরে দেখলো যে অনেক বাদুড় ঝুলে আছে উপরে। বাদুড়ের চোখ দেখা যাচ্ছে, মানে একদম বেশ বেশ ভয়ঙ্কর একটা দৃশ্য। মানে তারা বুঝতেছে যে বাদুড় নিতান্তই নিরীহ, তারা কিছু করবে না, বাট বাদুড়গুলাকে দেখে তারা বুঝতে পারতেছে যে এই জায়গায় বাদুড়ই বাস করে এবং অন্য কিছু আসে না, এবং একটা বেশ বাজে গন্ধ, এরকম বাদুড়ের বিষ্ঠার গন্ধ চারিদিকে। তো তার বন্ধু বলতেছে, থমাস বলতেছে আরিফকে, যে আমরা কিখানে যাবো, আর আরো সামনে যাওয়ার জায়গা আছে, কিন্তু ওই জায়গাটা একটা খোলা জায়গা, মানে ইটস লাইক আ মানে মনে হচ্ছে কোথাও যদি একটা অ্যাট্রিয়াম থাকে বা একটা ডোম থাকে তার নিচের জায়গাটা সেরকম। তো বলতেছে যে হ্যাঁ আমরা যাবো না কেন, সামনে যাবো। তো আরিফ আর থমাস হেঁটে চলে যায় সেখান দিয়ে এবং সেই গোল জায়গাটা পার হয়ে আবার হেঁটে যায়, এবং হেঁটে যেয়ে তারা দুইটা টানেল পায়, ডানে আর বামে দুইটা যাওয়ার টানেল, এবং দুটাই অন্ধকার টাইপের। এবং তখন চিন্তা করতে থাকে কোনটা দিয়ে যাব। আরিফ বলে যে আমরা ডান দিকেরটায় যাই, সবসময় ডান চুজ করা বেটার। তো থমাস তার কথা শুনে বলে যে এটা পিছনে তোমার লজিক, বলে লজিক হচ্ছে আমি অলওয়েজ জানি যে ডান হচ্ছে বেটার, মানে ডান হচ্ছে পজিটিভ অ্যান্ড বাম হচ্ছে নেগেটিভ, এটা আমরা সবসময় মনে করি। আরিফ বললো যে আরিফ তাকে থমাসকে বললো যে আমি অ্যাজ এ মুসলিম আমি মনে করি এটা, তোমার ক্রিশ্চিয়ানিটিতে একই ব্যাপার থাকার কথা। তো থমাস বললো যে ওকে লেটস গো। তো ডান দিকের যে হল হয়ে বা টানেলটা যেটা দিয়ে তারা ঢুকলো, ঢুকে একই রকম দেখতেছে সেরকম, সেই কাইন্ড অফ একটু ভেজা ভেজা, হ্যাঁ একটা স্যাঁতস্যাঁতে জায়গা, এবং দেয়ালের মধ্যে সেই আঁকা আঁকি বুকি আছে, এবং বাইরের টেম্পারেচারের থেকে অনেক মানে কুলার টেম্পারেচার এখানে, অনেক ঠান্ডা। এবং হাঁটতে হাঁটতে একটা আশ্চর্য ব্যাপার খেয়াল করলো আরিফ, যে মানে দুজনই চমাসও খেয়াল করলো জিনিসটা, অনেক দূর আসার পর এক জায়গায় যে মনে হলো দেয়াল বেশ মসৃণ, এখানে স্যাঁতস্যাঁতে ভাবটা নাই, মনে হচ্ছে বেশ ঝকঝকা তকতকা এবং পরিচ্ছন্ন, মানে জায়গাটা একদম পরিচ্ছন্ন। এখানে কেউ মানে মনে হচ্ছে যে এই জায়গাটাতে মনে হচ্ছে কেউ নিয়মিত পরিষ্কার করে গেছে জায়গাটা, খুবই আশ্চর্য লাগলো তাদের কাছে। এবং হাঁটতে হাঁটতে তারা যখন যাচ্ছে তাদের কাছে মনে হচ্ছে এই জায়গাটা বেশ পরিচ্ছন্ন, এবং এখানকার যে দেয়ালে যে লিখনগুলো এগুলো একটু ডিফারেন্ট একেবারেই। এই লেখাগুলো কিন্তু তারা মাঝে মাঝেই এখন কোথাও দেখেছে, কোথাও ওই যেসব জায়গায় দেখা যাচ্ছে যে অনেক সময় সেট অ্যান্ড ওয়ার্শিপিং এর মধ্যে যে ধরনের কিছু আঁকা থাকে সেই ধরনের আঁকাগুলো এখানে আছে, এবং মনে হচ্ছে এগুলো আরো আগের যে আঁকাগুলো দেখেছিল সেগুলো মনে হচ্ছিল অনেক আগে আঁকা, আর এখানে মনে হচ্ছে খুব ফ্রেশলি আর্ট করা কোনো ব্যাপার স্যাপার, মানে ফ্রেশলি কেউ এঁকেছে এবং খুব নিখুঁত হাতে এঁকেছে, নতুন ইনস্ট্রুমেন্ট ইউজ করে এঁকেছে, খুব সুন্দর। এবং এক জায়গায় যেয়ে দেখলো সুন্দর বলতে মনে হচ্ছে যে বেশ সুন্দর করে কারুকাজ করা, এবং কিছু কিছু নকশা যে দেখলো সেটা মানে দেখেই মনে হচ্ছে যে অনেক মাপযোগ করে আঁকা। তো কিছু কিছু সিম্বল আবার তারা মোটামুটি ডিটেক্ট করতে পারতেছে আরিফ এবং থমাস দুজনই। তারা মানে নিজেরা নিজের চাওয়াচাই করতেছে, কথা বলছে না, কারণ ওখানে হালকা শব্দ করলে প্রতিধ্বনিত হবে, এবং জায়গাটা এত ক্লিন তাদের কাছে এটাই অবাক লাগতেছে। তো হাঁটতে 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 তারা একটা জায়গায় বেরুলো যেটা একটা কামরা, চার কোনা একটা রুম, একটা রুম একদম স্কোয়ার, একদম কিউব শেপের একটা রুম ভেতরে, এবং সেটার চারিপাশ ঝকঝক তকতকা, মানে পরিষ্কার, এত পুরনো এমন একটা জায়গা দিয়ে তারা ঢুকে আসছে এরকম মনেই হলো না যে, কিন্তু একদম ঝকঝকে তকতকা একটা জায়গা, এবং রুমটার মাঝখানে খুব সুন্দর একটা নকশা করা, এবং নকশাটা অ্যাকচুয়ালি একটা ফুলের মতো, একটা পদ্ম ফুলের মতো একটা নকশা, এবং তার মাঝখানে একটা বেদি আছে, এবং সেই বেদির উপরে কিছুই নাই, খালি একটা বেদি। তো খুব অবাক হলো তারা যে এখানে এখানে ব্যাপারটা কি, বুঝতে পারলো না তারা যে একটা বেদি রাখা, এবং বেদিটা অনেকটা একটা মানে মনে হবে যে একটা পাথরের বিছানা এরকম একটা অবস্থা, এবং চারিপাশে ফুলের মতো আঁকা, এবং নকশা দিয়ে আঁকা, নকশা খোদাই করে 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 করে, এটা রং দিয়ে না, নকশা খোদাই করে আঁকা। তো তারা যখন হেঁটে একদম কাছে গেল আরিফ আর টমাস, তখন তারা খেয়াল করলো যে এই যে নকশাটা আঁকা, এটা টমাসও নিচে খেয়াল করলো, ফ্ল্যাশ লাইট মেরে দেখলো যে এই নকশাটা আসলে খোদাই করে আঁকা হয়েছে, এটা কাইন্ড অফ লাইক এ ড্রেন, মানে একটা চিকন প্রায় 2 ইঞ্চি গভীর হয়ে গেছে, এবং মানে 2 ইঞ্চি গভীর ডিপ, আর ওইটাই দিয়ে নকশাটা চারিদিকে এবং মানে ঠিক বেদিটার চারিপাশ থেকে, এবং দেখলো খেয়াল করে তখন তারা হেঁটে হেঁটে গেল সেখানে, লাইট পড়তেছে, ফ্ল্যাশ লাইটের আলো যেখানে পড়তেছে সেই যে নকশাটার কয়েক জায়গায় কালার খয়েরি 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 খয়েরি, মানে কেমন যেন খয়েরি রঙের রং, অনুচর খয়েরি রং এখানে লেপে দেওয়া এরকম। তো তারপরে আরো সামনে গেল আস্তে আস্তে যেতে যেতে তারা দেখলো বেদিটাকে, পাথরের একটা বেদি পুরনো এবং অনেক পুরনো, এই পাথরটা দেখেই মনে হইতেছে এনশিয়েন্ট একটা স্টোন, এবং সলিড স্টোনকে কেটে বানানো হয়েছে এনশিয়েন্ট স্টোন পুরা ওখানে যে, এবং বেদিটার একদম সামনে তারা গেল, উপরে আলো মারতেই দেখতেছে একদম মসৃণ, মানে একদম মসৃণ ফিনিশিং বেদির উপরটা, এবং বেদির এক সাইডে তারা খেয়াল করলো খয়েরি একটা রং, এবং খয়েরি রংটা দেখে আরিফ আসলে একটু কেঁপে উঠছে, আরিফ একটু কেঁপে উঠছে, কারণ হচ্ছে আরিফের কাছে মনে হলো যে এই যে রংটা মানে কি এখানে রক্ত, পুরনো কোন রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর তারা দুজনে জিনিসটা একটু ফিগার আউট করলো যে এইখানে বেদির মাথায় একটা ছোট্ট খোড়লের মতো আছে, তার মানে এই জায়গাটাতে কোন স্যাক্রিফাইস করা হতো, অ্যান্ড মোস্ট প্রবাবলি হিউম্যান স্যাক্রিফাইস, এবং সেই যে খোড়লটা, সে খোড়লটার কাছে দেখে মনে হচ্ছে যে ওইখান থেকে একটা ছোট্ট ছিদ্র গেছে ওখান থেকে, এবং সেখান থেকে আসলে ব্লাড চলে যেত, এবং তারা বুঝতে পারলো যে এই যে বেদির নিচ দিয়ে যে এই যে ফুলের মতো জায়গাটা যে খোড়ল করা, এটা দিয়ে সব জায়গাতে রক্ত প্রবাহিত হতো এবং পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে যেত, মানে পুরো জায়গাটা রক্ত প্রবাহিত হয়ে পুরো নকশাটা একটা রক্তের নকশা হয়ে যেত। এই জিনিসটা বোঝার পর দুজনের গা একদম কাটা দিয়ে উঠলো, মানে একদমই কাটা দিয়ে উঠছে দুজনের, এবং মানে থমাস তাকে হাত দিয়ে ইশারা করতেছে যাওয়ার জন্য, ব্যাক করার জন্য আরিফকে, আরিফও প্রচন্ড ভয় পেয়েছে। আরিফ যখন তাকে এসে ফ্ল্যাশ লাইট মারছে, তারা খুব অবাক হলো যে তারা যেই দরজা দিয়ে আসছে সেই দরজাটা তারা ডিটেক্ট করতে পারতেছে না, কারণ চারপাশে এই চারটা কিউবের মানে দেয়ালের দেয়ালের মধ্যে চারটা দরজা এবং চারোটা দেখতে একই রকম। তারা যে হেঁটে এখানে ঢুকে গেছে তারা বুঝতে পারছে না কোন দরজা দিয়ে তারা ঢুকছে, সো ব্যাপারটা খুবই খুবই অন্যরকম, মানে একেবারে মানে ভীতিকর একটা অবস্থা তাদের হলো। তো এবং এই রুমটা কিন্তু বেশ পরিচ্ছন্ন, মানে এতদিন ধরে যদি এটা পড়ে থাকতো তাহলে কিন্তু এইটা ময়লা নোংরা অন্যরকম হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা কিভাবে জানি খুবই পরিষ্কার আছে, উপরে আলো মারলো তারা দেখলো ছাদটা একদম মসৃণ পাথরের ছাদ। তো চারিপাশে দেখে তারা এখন আর কিছু করার নাই, নিজেরা নাই যে ইশারা করে এখানে জোরে কথাও বলতেছে না, চিন্তা করতেছে ঘটনাটা কি বুঝতে পারলাম না। তো হেঁটে একদিকে দেয়ালের দিকে গেল তারা, দেখে একটা দরজা দিয়ে হেঁটে ঢোকা শুরু করলো আরিফ আর থমাস দুজনই, এবং হেঁটে যাচ্ছে এবং একই রকম দেখতেছে, সেই যে তারা যে দেয়াল দেখছে একই ধরনের দেয়াল, বাট দেখে বোঝা যাচ্ছে যে এখানে নকশাগুলো চেঞ্জ, যেরকম নকশা তারা দেখছে সেরকম না, আরেক রকমের নকশা, ডিফারেন্ট, কিছু কিছু আর্ট মিল আছে, সাদৃশ্য মিল আছে এরকম। সামনে যেতে যেতে এক জায়গায় গিয়ে দেখলো একটা দরজা লাগানো, এবং সেই দরজা একেবারেই সিল্ড, এবং দরজাটা একদম প্লেন দরজা না, দরজার মধ্যেও নকশা আছে, একদম সিল্ড। তো তারা চেষ্টা করলো দরজার নব ধরে ঘোরাঘুরি করতার ঘোরার, সেটা খুলল না, আবার ফিরে আসার পালা, ফিরে এসে আবার সেই দরজায়, সে একই রুমে, এবার সেকেন্ড দরজা দিয়ে গেল। তো এবার তারা অনেক দূর হাঁটতেছে হাঁটতেছে, এবং একই রকম যে দেখলো যে আরেক মাথায় একটা দরজা, সেটাও বন্ধ, সেটাও তারা খুলতে পারল না, আবার ফিরে আসলো রুমে। রুমে এখন এদিকে কিন্তু অন্ধকার, তাদের হাতের যে লাইটটা চলছে সেটারও কিন্তু চার্জ একদম চলে যাচ্ছে, দেখতেছে যে চার্জের দাগ একদম নেমে গেছে। তৃতীয় দরজা দিয়ে তারা ঢুকলো, এবার তারা যাচ্ছেই, মানে যাচ্ছে, এবার দরজা পায় নাই, অনেক দূর যাচ্ছে, তো মনে করলো যে এটা দিয়ে কি আসছিলাম, পরে বুঝতে পারলো না এটা দিয়ে তারা আসে নাই, এটা আরেকটা দরজা, মানে আরেকটা টানেল। এটা দিয়ে হাঁটতে হাঁটতে শেষ মাথায় যখন গেছে, তারা এক জায়গায় পৌঁছালো, সেখানে একটু আলোর মতো আছে, মানে আলো, মানে আলো আসতেছে দেখলো, খুব আগ্রহী হলো তারা, মনে করলো যে আমরা মনে হয় টানলে শেষ মাথায় এসে কোথাও বেরোবো। একেবারে বের হয়ে যখন আসছে একদম সামনে, দেখে একদম তাদের অন্তরাত্মা অনেকটা উড়ে গেল, কারণ দেখলো যে এখানে নিচের দিকে, মানে একেবারে নিচের দিকে নিচে চলে গেছে একটা জায়গা, তারা এমন জায়গায় বের হয়েছে যে তাদের সামনে অনেকটা ফাঁকা জায়গা, আর তার অপর দিকে আবার তাদের সে টানেল শুরু হয়েছে, আর মাঝখানের জায়গাটা ফাঁকা, এবং নিচের দিকে অনেক নিচে চলে গেছে, নিচে অনেক নিচে দেখা যাচ্ছে যে মানে আছে গাছ, মানে জঙ্গলার মতো তৈরি হয়েছে নিচে, মানে হয়তো ছোট ছোট গাছপালা ইত্যাদি প্ল্যান্টস ইত্যাদি জমে রয়েছে নিচে, বাট অনেক নিচে। তো ওইখানে এবং পুরানো পুরো জায়গাটা যে উপরে উপরের দিকে তাকালো, দেখলো উপরে খোলা, আবার এরকম উপরে খাড়া দেয়াল উঠে গেছে তাদের উপরে, উপরে আবার খোলা, এবং তারা উপরের দিক তাকায় দেখতে পেলো আকাশ দেখা যাচ্ছে, কিন্তু আলো অনেক কমে গেছে, মানে একেবারেই বিকেল, পড়ন্ত বিকেল উপরে বোঝা যাচ্ছে। তো দুজনে অন্তরাত্মা একদম শুকায় গেল। এখান থেকে তারা ওই পাশের টানেলেই কোথায় যাবে না কি করবে চিন্তা করতে করতে চিন্তা করলো যে এটার থেকে যদি আমরা বেরোতে পারি তাহলে আমরা চতুর্থ টানেলটাই, মানে আমরা তো এবার তিন নম্বরটায় আসছিলাম, আমরা বেরোয় ফেরত গেলে কিন্তু আমাদের যেটাতে ঢুকছিলাম ওইটাই পাবো। তো তারা আবার ফেরত যাওয়া শুরু করে। অনেক দূর কিন্তু এর মধ্যে কিন্তু অনেক দূর হাঁটতে হয়েছে তাদের। তো তারা আবার ফিরে হাঁটা শুরু করলো এবং যে হাঁটতেছে তারা খুব আশ্চর্যজনকভাবে আরিফ তমাস দুজনই মনে হচ্ছে ফিসফিসানি কণ্ঠ শুনতেছে, মনে হচ্ছে কেউ ফিসফিস করতেছে এরকম একটা ব্যাপার স্যাপার। তো মানে খুব গায়ে কাটা দিয়ে উঠলো তাদের, মনে হচ্ছে ফিসফিস করে কেউ কথা বলতেছে এরকম জিনিস তাদের কানে আসতেছে। তারা কিন্তু হাঁটতে 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 একবারে আবার সেই ঘরটায় চলে আসলো। কেন জানি এইবার ওই ঘরে এসে তাদের অন্তরাত্মা একদম শুকায় গেল, প্রচন্ড রকমের ভয় পেয়েছে তারা। তাদের কাছে কেন জানি মনে হচ্ছে যে ওই বেদির মধ্যে কেউ আছে এরকম লাগতেছিল তাদের, কিন্তু মানে কিচ্ছু বলার নাই। তারা আস্তে আস্তে হেঁটে এখন চিন্তা করতেছে যে আরিফ কিন্তু মোটামুটি একটা ট্র্যাক রাখছে কোন দরজা দিয়ে আসছিল, এখানে এসে কিছুটা কনফিউজড হয়েছে তারা যে আবার কি তারা অন্য কোনো দরজা দিয়ে ঢুকে যাবে আগের দরজায়। তারিফ ট্র্যাক রেখে রেখে বলল না আমরা ডান থেকে বামে সরে সরে আসছিলাম, তার মানে এবার লাস্ট দরজা হচ্ছে ওইটা, ওই পাশেরটা। তো আস্তে আস্তে হেঁটে যেয়ে ওই দরজা দিয়ে তারা ঢুকলো এবং ঢুকে যাচ্ছে, হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বুঝতে পারলো যে হ্যাঁ এটা দিয়েই তারা আসছিল প্রথম। এবং এসে একসময় সেই যে বাদুড়ের সেই পিঠটা সেখানে আসলো, ওখানে এসে এখনো দেখলো যে বাদুড় আছে এবং সেটা পার হয়ে আবার যখন যাচ্ছে যেতে যেতে আবার সেই শ্যাওলা ধরা দেয়াল এবং একসময় টানেলের মুখের কাছের আলো দেখতে পেল। তারা যখন বের হয়ে আসছে তখন দেখলো যে টানেলের মুখ পুরোই অন্ধকার, মানে সেখানে আলো আছে বাট সেটা সন্ধ্যার পরের আলো, মানে সন্ধ্যা মিলায় গেছে কেবল। খুবই আশ্চর্যজনকভাবে খেয়াল করলো তাদের বন্ধুরা নাই সেখানে। এবং তারা যখন ভিতরে ছিল তাদের সাথে কিন্তু মোবাইল ফোন ছিল, কিন্তু সেই মোবাইল ফোনে নেটওয়ার্ক ছিল না। তারা কিন্তু বের করে দেখছে মোবাইল ফোন, সেখানে নেটওয়ার্ক নাই কোনো। তো এখন সেখানে নেটওয়ার্ক ফেরত আসছে কিন্তু বন্ধুরা নাই। তো বন্ধুদেরকে ফোন করার চেষ্টা করলো কিন্তু কোনো কারণে ফোন যাচ্ছে না। অনেকবার চেষ্টা করলো ফোন করার জন্য, দেখলো যে ফোন যাচ্ছে না, বারবার ডায়াল হয়, নাম্বারটা সেখানে ই করে, নাম্বারটা জাস্ট আসে, ডিসপ্লে হয়, তারপর যখন কিছু কয়েকবার লাফায় ফোনটা মানে কেটে যায়, ডিসকানেক্টেড, মানে ফোন যায় না, বন্ধুদের কাছে ফোন যায় না। খুব অবাক হয়ে গেল যে ওই দুজন কই গেছে। এবং এর মধ্যে কিন্তু রাত নেমে গেছে, মানে সন্ধ্যা ঘনায় একদম মানে রাতে নেমে পড়ছে এবং চাঁদের আলো মানে দেখা যাচ্ছে চারিপাশ, চাঁদ উঠছে আকাশে, চারিদিকে ছড়া গেছে চাঁদের আলো। তো চিন্তা করলো যে এটা মানে কেমন হলো, ফ্রেন্ডরা কই গেল। তো আরিফ টমাসকে বললো যে আমরা এখান থেকে বের হয়ে যাই, ভালো কিছু না এখানে, আমরা যে মানে এসে ঘোরাঘুরি করলাম ভালো কিছু দেখিও নাই আর ভালো কিছু এখানে দেখার আশাও করি না, চল আমরা বের হয়ে যাই। তা এখন সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো কেন জানি এখানে এসে তারা পুরোপুরি গোলায় ফেলছে তাদের আসার রাস্তাটা, যে এইখানেই বা আসছিল কিভাবে তারা। এতক্ষণ ভেতরে গোলক ধাঁধা খেয়ে তাদের মাথা এলোমেলো হয়ে গেছে যে তারা কোন দিক দিয়ে আসছিল, কি আসছিল, কিভাবে আসছিল। তো খুবই আশ্চর্য হয়ে যায়। তো তারা মোটামুটি একটা ডিসাইড করে আচ্ছা চলো এদিক দিয়ে যাই, এদিক দিয়ে হেঁটে বেরোয় আমরা দেখি এদিক দিয়ে মনে ঢুকছিলাম। হাঁটতেছে আরিফ আর টমাস দুজন হাঁটতেছে, তো এর মধ্যে সামনে দেখলো যে তারা গাছপালা আছে এবং সে গাছপালাগুলো মনে আছে বেশ নিবিড় টাইপের গাছপালা চারিপাশে ছড়ায় আছে এবং ফ্ল্যাশ লাইট মারতেছে মাঝে মাঝে, ফ্ল্যাশ লাইটের আর এক দাগ আলো আছে মানে নিভে যাবে যে কোনো সময় ফ্ল্যাশ লাইটটা, অনেকটা ডিম হয়ে গেছে তাদের ফ্ল্যাশ লাইট, রিচার্জেবল লাইট এটা, তো আবার চার্জ দেওয়া লাগবে এরকম। তো অনেক দূর আসছে গাছগাছালা ঘেরা জায়গায় এবং সেখানে দেখলো যে সেই যে পুরনো দেয়াল যেগুলো দেখছিল সেগুলো দিয়ে একটা মনে পড়লো যে হ্যাঁ এটা দেখছিলাম এক জায়গায়। তো সামনে হাঁটতে হাঁটতে একটা জায়গায় বেরোলো তারা দুজনই, মানে একদম গাছগাছালি থেকে বের হয়ে একটা ফাঁকা জায়গা খানিকটা। এখন এখানে খুব একটা অবাক হইল, এই জায়গায় দূরে কয়েকটা টুমস্টোন আছে, যে একটা টুমস্টোন আছে এবং টুমস্টোন গুলা মনে হচ্ছে অনেক পুরনো, অনেক পুরনো, এটা কিন্তু দিনের বেলা তারা দেখে নাই এবং চাঁদের আলো এসে পড়ছে গাছগাছালির ফাঁক দিয়ে, মানে বেশ পুরনো। এর মাঝে হঠাৎ করে তারা শুনলো এখান থেকে শব্দ এবং মনে হচ্ছে ঘোড়ার হেসা 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 হেসার, মানে ঘোড়া যেভাবে ডাকে সে ঘোড়ার শব্দ আর কি। তো দুজন একটু অবাক হলো যে এখানে ঘোড়া নিয়ে আসছে কি রাতের বেলা। তো খুবই দুজন একটু অবাক হলো যে এখন রাতের বেলা এখানে ঘোড়া নিয়ে আসছে কেন। একবার ভাবলো যে এখানে কি এখানে কোনো রেঞ্জার আছে বা গার্ড আছে, যে বা এখানকার কোনো পাহারাদার বা রেঞ্জার থাকে অনেক সময়, তারা কেউ ঘোড়া নিয়ে এখানে চলে কিনা। চিন্তা করতে করতে দুইজন খোলা অংশটার কাছে এসে দাঁড়ালো। এই সময় তারা দেখলো ঠিক যে ওই পাশের গাছগাছালির মধ্যে দিয়ে একটা ঘোড়া বের হয়ে আসলো, পুরো অবয়বটা বোঝা যাচ্ছে কালো রঙের কুচকুচে ঘোড়া, এবং সেটার উপরে একজন মানুষ বসে আছে, সেটা বুঝতে পারছেন। তো টমাস ডাক দিতে গেছিল তাকে, মানে মানে একটা ডাক দিতে গেছিল বলে, কারণ সে হয়তো তাকে বলতো ডেকে যে আমরা হারাই গেছি এখানে, মানে তুমি কি এখানকার কেউ নাকি। তো ঘোড়াটা যখন আরেকটু সামনে আসলো, মানে সেই একেবারে ঝোপঝাড় থেকে একটু সামনে, মানে আরিফ টমাস দুজনেই বুক কেঁপে উঠলো। তারা খেয়াল করলো ঘোড়ার উপরে যে বসা সেই মানুষটার মাথা নেই পুরোপুরি, মানে তার ধরটা শুধু বসা ঘোড়ার উপরে ধরে, এবং ঘোড়াটা ঠিক একটা টোমস্টোনের কাছে এসে দাঁড়াইছে এবং সেখানে সে আবার ডেকে উঠলো প্রচন্ড জোরে। এবং এই দৃশ্য দেখে প্রচন্ড রকমের ভয় পেল দুজন, আরিফ টমাস দুজনই ঝেড়ে দৌড় দিল, যেদিক থেকে তারা আসছিল পিছন দিকে দৌড়াইল, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ঝোপঝাড়ের ভেতর দিয়ে, মানে কোনো মানে তাদের কোনো সেন্স নাই আসলে যে কোথায় যে পৌঁছাবে এরকম কোনো সেন্স নাই। দৌড়াতে দৌড়াতে একেবারে মানে মানে দুজন একদম ঘেমে নিয়ে গেল পুরো কঠিন অবস্থা, এবং দৌড়াচ্ছে। তো এক জায়গায় এসে বেরোলো, বের হয়ে দেখলো যে সে পুরনো একটা দেয়াল, এবং সেই দেয়ালের কাছে দাঁড়ায় তারা কিন্তু ঘোড়ার ডাক শুনতেছে। সে ঘোড়া যে দৌড়াচ্ছে, ঘোড়ার দৌড়ানোর শব্দ এবং ডাকের শব্দ শুনতে, ঘোড়ার দৌড়ানো এবং ডাক। তো খুবই মানে প্রচন্ড রকমের ভয় পাইছে দুজন। তো দুজনে কি করলো, দেয়ালের পাশে বসে পড়লো। তারা ওই যে একটা পুরনো দেয়াল ছিল, দেয়ালের পাশে দুজনই বসে পড়লো। বসে পড়ে আরিফ চিন্তা করতেছে যে এগুলোকে আমি স্বপ্নে দেখতেছি, আরিফের কাছে স্বপ্ন মনে হচ্ছে, কারণ আরিফ কখনো সে চিন্তা করে নাই যে সে এরকম সে নিজের দেশ থেকে এত দূরে এসে এই ধরনের ব্যাপার স্যাপার সে নিজের চোখে দেখবে। সেই ধরনের অনেক ঘটনা আগে শুনছে বা এরকম জিনিস শুনছে যে বিদেশে এরকম ঘটনা শোনা যায় বা আমাদের দেশেও হয়তো দু এক জায়গায় এরকম আছে, কিন্তু সে আসলে এটা কখনই এক্সপেক্ট করেনি। তবে এতটুকু জানতো যে এরকম পুরনো জায়গায় আসলে অনেক কিছুই হয়তো দেখা যেতে পারে, কারণ ইউরোপে এরকম অনেক পুরনো পুরনো ক্যাসেল আছে যেগুলো নাকি অভিশপ্ত এবং সেগুলো নিয়ে অনেক কথা প্রচলিত আছে। তো এটা তো আসলে কোনো পুরনো ক্যাসেল নয়, এটা একটা পরিত্যক্ত অ্যাবি, এবং এখানে ব্ল্যাক আর্ট চর্চা করত মানুষ, এটা নিয়ে বেশ তাদের এটা নিয়ে ভালোই স্টাডি করছিল আরিফ। এবং সে এখনকার সময় কিন্তু তার কাছে যা দেখে আসলো ভেতরে সেগুলো কিন্তু তার কাছে দেখে মনে হলো যে খুব ফ্রেশলি প্র্যাকটিসড এরকম একটা জায়গা। যাই হোক, তো প্রচন্ড ভয় পাইছে ওই সময়। আর আসলে এত কিছু না, তার মাথায় শুধু কাজ করতেছে যে আমি কি দেখতেছি, এগুলো কি রিয়েলিটি নাকি আমি স্বপ্নে দেখতেছি নাকি আমার এগুলো স্বপ্ন এরকম। কিন্তু সে কিন্তু একদম শুনতেছে এবং সে বুঝতেছে যে টমাস প্রচন্ড ভয় পেয়েছে। টমাস কিন্তু আরিফের জামাটা এরকম খামচায় ধরে রাখছে এবং টমাস প্রচন্ড ভয় পেয়েছে এবং সে ঘোড়ার শব্দ শুনতেছে, ঘোড়ার যে ধ্বনি, ঘোড়া যে সাউন্ড করতেছে এবং ঘোড়া দৌড়ানোর শব্দ একদম শুনতেছে। একদম তার থেকে প্রায় 10-15 ফিট দূরে কোথাও ঘোড়াটা দাঁড়ালো এবং সে ঘোড়াটার যে নিঃশ্বাস ফেলার শব্দ, ঘোড়ার যে ফর্স করে নিঃশ্বাস ফেলানোর শব্দ সেটাও তারা শুনতেছে এবং পায়ের শব্দ। ভয়ঙ্কর একটা অবস্থা। আরিফ মনে মনে দোয়া পড়া শুরু করলো। আসলে তার আসলে তখন শেষ পর্যন্ত তখন তার এটাই মনে আসছে আরিফ মানে এই ঘটনার আগ পর্যন্ত এতটা সে এই এই ব্যাপার নিয়ে এইভাবে চিন্তা করতো না। সে আসলে এখন সে খুব রিলিজিয়াসলি চিন্তা করা শুরু করলো, সে ভয় পাইছে প্রচন্ড রকমের। তা আরিফ মনে মনে দোয়া পড়া শুরু করলো, দোয়া পড়তেছে, মন চোখ বন্ধ করে দোয়া পড়তেছে, এবং একসময় সে শব্দটা শুনে মনে হলো তার থেকে দূরে চলে গেল, তাদের থেকে ঘোড়ার যে পায়ের শব্দটা দূরে চলে গেল। আরিফ টমাসকে এরকম ধাক্কা দিল, ধাক্কা দিয়ে উঠালো। টমাস দেখলো যে একদম মানে চুপ হয়ে গেছে, সে কাইন্ড অফ শেক করতেছে। টমাসকে বললো যে অসুবিধা নাই, চলো আমরা হাঁটি। হ্যাঁ, অ্যান্ড ইউ কিপ প্রেইং প্রে টু গড, বলতে বলতে তাকে নিয়ে হাঁটা শুরু করলো এবং হাঁটতেছে এবং সে নিজেও দোয়া পড়তেছে মনে মনে। আর চারিপাশে তাকাচ্ছে, দেখতেছে সেই যে সেই পুরনো ভগ্নাংশ, ভগ্নদশার জায়গাগুলো, দেয়াল ইত্যাদি ইত্যাদি কিছু জায়গা তার মনে পড়লো যেগুলো দিনের বেলা দেখে আসছে। এরকম আস্তে আস্তে একটা জায়গায় এসে দাঁড়ায় দূরে একটা গাছ দেখলো এবং সেই গাছটা বেশ মেলা গাছ, মানে অনেক ডালপালা মেলে দিয়েছে এবং এই এই গাছটা দিনের বেলাও দেখছিল এবং এটা দেখেই তার প্রথম মনে হয়েছিল জায়গাটা অশুভ। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, সে দূর থেকে দেখে চাঁদের আলোয় দেখতেছে গাছের নিচে সেই ঘোড়াওয়ালা মানুষটা বসা এবং সেই মানুষটার আসলেই কিন্তু কোনো মুন্ডু নাই, সেই ঘোড়া নিয়ে দাঁড়া আছে গাছটার নিচে। এবং মানে এত রকমের ভয় পেয়েছে বলার মতন আরিফ, মানে ওখান থেকে দোয়া পড়তে পড়তে ঝেড়ে দৌড় দিল সে এবং সে বুঝতে পারছে না কোথায় উঠবে এবং দৌড়াইতে দৌড়াইতে তার আর কোনো সেন্স নাই। এক সময় দৌড়াইতে দৌড়াইতে যে দেখলো যে একটা রাস্তার মধ্যে উঠছে, মানে একেবারে পাকা রাস্তা নতুন, এবং সে বুঝতে পারলো যে এই রাস্তা দিয়ে হয়তো এখানে ঢুকছিল তারা। রাস্তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া নাই, মানে একদম নীরব রাস্তা, এবং সে থমাস বলতেছে যে আই এম রিয়েলি স্কেয়ার্ড ম্যান, আই এম রিয়েলি স্কেয়ার্ড। সে বলতেছে ইউনো ডোন্ট বি স্কেয়ার্ড, এখন ভয় পেয়ে কোনো কিছু করার নাই, চলতে থাকো, ইউনো প্রে টু গড, আমিও সৃষ্টিকর্তাকে ডাকতেছি, আই এম অলসো প্রেইং, আমরা হেঁটে যাই সামনে। তো হাঁটতে 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 দোয়া পড়তে পড়তে দুজনে হাঁটতেছে, রাস্তাতে অনেক দূর পর্যন্ত তারা কিছু পায় নাই, এর মধ্যে আর কিছু দেখে নাই তারা, পুরো রাস্তা কোয়াইট ছিল। তো একটা জায়গায় এসে দেখলো যে এমন একটা রাস্তায় পড়ছে যেখান থেকে কিছু গাড়ি ঘোড়া চলার শব্দ পাওয়া যাচ্ছে, আর মানে দূর থেকে আলো দেখা যাচ্ছে রাস্তার। তো খুব খুশি হয়ে গেল মনে মনে আরিফ। তো আরিফ তাড়াতাড়ি বললো যে এই সি উই গট দ্য রোড রাইট দেয়ার। তো দুজনে হেঁটে একেবারে আস্তে 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 করে রাস্তার কাছে আসলো এবং ওখানে এসে দাঁড়ায় দেখলো যে এটা একটা মানে মেইন রোড, এখান দিয়ে গাড়ি যাচ্ছে, হঠাৎ সরাত গাড়ি পার হয়ে যাচ্ছে এবং আলো আছে। তো অনেকক্ষণ দাঁড়ায় থেকে তারা সেখানে চিন্তা করলো যে তারা ওখানে রাইড পাওয়ার জন্য ওখানে দাঁড়ায় থাকলো অনেকক্ষণ। তো এরকম হাত তুলতে তুলতে কোনো গাড়ি থামে না তাদের দেখে, তো শেষ পর্যন্ত একটা গাড়ি থামছে এবং সেই লোকটা এরকম একটা পিক আপ ট্রাক নিয়ে যাচ্ছিল, তাদেরকে দেখে বলে যে কি ব্যাপার। তোরা বললো যে আমরা এখানে আসছিলাম, হারাই গেছিলাম। তো লোকটা খুব স্ট্রেঞ্জ ভাবে তাদের দিকে তাকালো, তো বললো যে আমাদেরকে তোমরা রাইড দিবা সামনে কোনো একটা ইসে নামায় দাও পর্যন্ত। তো লোকটা খুব অনিচ্ছা সত্ত্বে তাদেরকে ট্রাকের পেছনে উঠাইলো, মানে ট্রাকে তাদের ট্রাকের কেবিনে না পেছনে পেছনে বললো ওখানে যে তোমরা কমফোর্ট ফিল করো, উঠতে পারো, আমি নামাই দিব ওখানে। যাই হোক, তো আর তাদের কাছে এটাই অনেক বড় জিনিস। তো আরিফ আর থমাস দুজন উঠে বসলো পিক আপে এবং ওদেরকে একদম সামনে নিয়ে যে নেক্সট যে গ্যাস স্টেশন পেট্রোল পাম্প সেখানে যে ওদের নামাই দিল, লোকটারে অনেক থ্যাংক ইউ দিল তারা, তারা টাকাও সাধলো, লোকটা টাকা নেয়নি, লোকটা চলে গেছে। যাই হোক, গ্যাস স্টেশনে এসে তারা একটু ওখানে শান্তি পেল, তারা ওখানে রেস্টরুম ইউজ করে ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে তারা ওখান থেকে একটা ট্যাক্সি কল করলো, ট্যাক্সি কল করে গেল তাদের যে ডেস্টিনেশন সেই হোটেলে যেখানে। তো যাই হোক, মোটামুটি তারা পৌঁছালো তাদের যে হোটেলে তারা ছিল সেখানে, এবং সেখানে যে দেখলো তাদের দুই ফ্রেন্ড অলরেডি সেখানে পৌঁছাইছে এবং তারা মানে তাদের রুমে আছে। তো প্রচন্ড রাগ করছে আরিফ থমাস দুইজনই, ওই তারা যে ওই দিনই উঠাইলো দুইটারে, দুইটারে উঠাই বললো যে তোরা কি করছো আমাদের ফালে আসছে। ওরা দুজন বলে যে মানে ওয়াট এ জোক, তোমরা কি মজা পাইছো, তোমরা ওখানে যে এমন জায়গায় ঢুকছো, আমরা হঠাৎ করে দেখি হাজার হাজার বাদুড় বেড়ে আসছে এবং পাল্লা আমাদের মুখে লাগতো পুরা, আমরা শুয়ে পড়ছিলাম মাটিতে একদম। তারপরও বাদর চলে যাওয়ার পর আমরা অনেকক্ষণ তোমাদের নাম ধরে ডাকাডাকি করছি, ওখানে বসে আছি, কিচ্ছু নাই, বেলা চলে যেতেছে, বেলা চলে যেতেছে, আমাদের ভয় লাগা শুরু করছে এবং আমরা মনে হয় ওই জায়গায় নেকড়ের ডাকও শুনছি, আমাদের কাছে এরকম মনে হয়েছে যে নেকড়েও ডাকছে ওইখানে। এবং আমরা তারপর যখন নাকি বেলা পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আমরা তখন মনে করছি চলে আসা দরকার। আর তোমরা যে মিসিং এই রিপোর্টও যে আমরা করবো, এটাও সাহস পাইতেছিলাম না যে তোমাদের মিসিং রিপোর্ট করলে এই জায়গায় আমরা তো এখানে থাকি না, এখানে আমরা বেড়াতে আসছি, এটা নিয়ে অনেক কথা হবে। তো আমরা চিন্তা করছিলাম যে কালকে সকাল পর্যন্ত দেখবো যে তোমাদের কি হয়, তো তোমরা যদি সকাল পর্যন্ত না আসতা তাহলে তোমাদের মিসিং রিপোর্ট করতাম আমরা। যে যাই হোক, ওদেরকে আর তারপর আর কিছু বলে না, ওরা ফিরে আসে এখানে, তো যার যার রুমে চলে যায়। আরিফ আর থমাস অনেকক্ষণ গল্প করে দুজন ওইখানকার ব্যাপার স্যাপার নিয়ে, তারা খুব কিউরিয়াস ছিল। তো যাই হোক, তাদের দুজনের আলোচনার ফসলটা এরকম যে এই জায়গাটা হন্টেড অ্যাবান্ডেন্ট ছিল, তারপর হন্টেড মানুষজন বলে, হন্টেড কেউ যায় না, অ্যান্ড কে জানে, তারা এখনো জানে না ওইখানে কি আসলেও এখনো কোনো ব্ল্যাক আর্ট চর্চা হয় কিনা, এটা নিয়ে তারা বেশ কনফিউজড। বাট মানে তাদের কাছে মনে হয়েছে জায়গাটা অনেক ভয়ের বা অনেক রকম হন্টেড অ্যান্ড কার্সড একটা জায়গা, তাদের কাছে মনে হয়েছে জায়গাটা একদমই কার্সড জায়গা এবং মানে আরিফের একটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স জীবনের এটা। তো সে বলছে যে আমি কখনোই আর এরকম জায়গায় যে হারিয়ে যেতে চাই না, খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এটা আরিফের একটা এক্সপিরিয়েন্স। তো তার জীবনে আরো অনেক কিছু বেশ ভৌতিক অভিজ্ঞতা আছে। সে আরিফ বলেছে যে সে বেশ কিছু এক্সোরসিজমের সাথেও সে গিয়েছে দেখতে এক্সোরসিজম, এবং সেগুলো বেশ ভয়ের এক্সোরসিজম ছিল, মানে সে বেশ ভয়ের, যে কোনো মানুষ ভয় পাবে সে এক্সোরসিজম দেখলে, এরকম এক্সোরসিজম সে দেখতে গিয়েছিল, মশা সে ছিল সেখানে। তো সেগুলো সে বলছে যে কখনো সময় পেলে অবশ্যই শেয়ার করে ফেলবে সে। তো যাই হোক, থ্যাংক ইউ আরিফ ফর ইউর স্টোরি, আমার কাছে বেশ লাগলো, আমি বেশ এনজয় করলাম আপনার ঘটনা। আমি জানি না সবাই এনজয় করেছে কিনা, বাট এনজয় করা উচিত, আমার কাছে মনে হয় বেশ ভয়ের ছিল ঘটনাটা। তো যাই হোক, আজকে এর সাথে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আপনাদের সবার কাছ থেকে আজকে বিদায় নিতে হবে। তবে তার আগে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যারা অদ্ভুতলিতে কাহিনী পাঠাচ্ছেন তারা পাঠিয়ে যান, আপনাদের কাহিনীতে কিন্তু অদ্ভুতলি বেঁচে আছে। আপনারা যারা লিখে পাঠাতে চান লিখে পাঠিয়ে দিতে পারেন, যারা কাহিনী বলতে চান তারা ভয়েস রেকর্ড পাঠাতে পারেন। ভয়েস রেকর্ড পাঠালে একটা ব্যাপারে আপনারা একটু কেয়ারফুল থাকবেন, একটু কোয়াইট এনভায়রনমেন্টে গিয়ে রেকর্ড করবেন, যেখান থেকে আপনার মানে আপনার কাহিনীর পেছনে যাতে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ না থাকে, চেষ্টা করবেন সেটা অ্যাভয়েড করে যেতে। মাইক্রোফোনটা আপনার মুখ থেকে তিন থেকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি দূরে রাখবেন, যাতে করে পপ সাউন্ডটা না আসে আপনার, সেটা বেস্ট বেটার হয়। আর সাউন্ড কোয়ালিটিটা একদম হাইতে সেট করে নেবেন রেকর্ডিং এর সময়, আর তার থেকে ভালো কিছু আমরা হয়তো তৈরি করে নিতে পারবো যদি আপনার সাউন্ড কোয়ালিটি ভালো থাকে। আর কাহিনী লিখে পাঠালে পাঠাতে পারেন, আপনার নিজের ঘটনা পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনার পরিচিত জনের কোনো ঘটনা সেই মানুষের কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমরা আপনার কাহিনী যদি মানসম্মত হয় অবশ্যই প্রচার করে ফেলবো। একটা ব্যাপারে খেয়াল রাখবেন, আপনার ঘটনায় জানি কোনো জাতি ধর্ম বর্ণ আঘাতপ্রাপ্ত না হয়, এটা খুব খেয়াল রাখবেন। আর অদ্ভুত রীতিতে ঘটনা পাঠানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা কিন্তু মানে একেবারেই শুধু ভূতের ঘটনা, মানে যেটা ভয়ের ঘটনা, মানে ভৌতিক অধিভৌতিক প্যারানর্মাল এই ব্যাপারগুলো শেয়ার করি, আমরা গোর কোনো ঘটনা শেয়ার করি না, আমরা সেটাকে অ্যাভয়েড করে যাই। তো এই এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে পাঠালেই ভালো হয়, গ্রাম বাংলার ঘটনা হোক বিদেশের ঘটনা হোক পাঠিয়ে দিন। আপনি নিজে যদি বিদেশে থাকেন আমরা রিকোয়েস্ট করবো যে আপনি আপনার আশেপাশের ঘটনাগুলো কালেক্ট করে আমাদেরকে পাঠান, এভাবেই কিন্তু আমরা আমরা এই বিদেশের ঘটনাগুলো পাই। অনেকে আছেন যারা অদ্ভুতরে শুনে খুব আগ্রহী হন, তারা কন্ট্যাক্ট করেন, অনেকে সেই বিদেশের ঘটনা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, অনেকে ইমেল করে পাঠান। আমরা সবসময় প্রেফার করি ইমেল কাহিনী পাঠানোর, এটাই আমরা সবসময় লিখি যে এটা হচ্ছে একদমই আমাদের একমাত্র মাধ্যম। আর এছাড়া যদি অনেকের অনেক কোনো সমস্যার কারণে বিদেশ থেকে হয়, তখন সেক্ষেত্রে আমরা অনেক সময় তাদের কাছ থেকে, যাদের সাথে একটু পরিচিতি থাকে তাদের কাছ থেকে আমরা হোয়াটসঅ্যাপে কাহিনী নিয়ে থাকি। এছাড়া কিন্তু মোস্টলি আমরা যে ঘটনাটা কালেক্ট করি সেটা হচ্ছে আমরা আমরা ঘটনা কালেক্ট করি আপনার ইমেলের মাধ্যমে, এবং ইমেলে আপনারা ভয়েসমেল পাঠিয়ে দিতে পারেন, লিখেও পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে ঘটনা। আপনাদের ঘটনার কারণেই কিন্তু অদ্ভুত রে বেঁচে আছে, আর আপনাদের মূল্যবান মতামত অনুষ্ঠান সম্পর্কে সেটাও আপনারা জানাতে ভুলবেন না আমাদের কাছে। ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার মতামত, আপনার ঘটনা অথবা অন্য কারো ঘটনা। তো আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, যাওয়ার আগে আরো একটা রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন এবং শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত রে শুনতে পায়। আর যারা বিদেশে আছেন তারা কিন্তু মেম্বারশিপ অপশনটা দেখতে পারেন, জয়েন অপশনে গিয়ে ক্লিক করলে আপনারা কিন্তু মেম্বারশিপ কন্টেন্টগুলো পেয়ে যাবেন, সেখানে অনেকগুলো মেম্বারশিপ কন্টেন্ট আছে এবং আরো অনেক মেম্বারশিপ কন্টেন্ট আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে সেখানে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।